This track was downloaded from FusionBD.com.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। রবিবারের রাত, তার মানে শুরু হয়ে গেছে যাহা বলিব সত্য বলিব। আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজে কিপ্রিয়ার টিম। আরজে কিপ্রিয়ার টিম মানে হচ্ছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং আরজে কিপ্রিয়ার টিম মানে হচ্ছে এই মুহূর্তে এবিসি রেডিও লাখো লাখো শ্রোতা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব সম্পর্কে আপনারা সবাই জানেন, এটি হচ্ছে ট্রুথকে রিভিল করার একটা অনুষ্ঠান। এবং এখানে আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। কারণ মানুষ যা অপরাধ করেন, মানুষ যা ভুল করেন, সেই ভুল সামাজিক ব্যবস্থায়, ভুলের যে শাস্তি বা অপরাধের যে শাস্তি, সেটা অনেক সময় চোখ এড়িয়ে যায়। কিন্তু একটা জায়গাতে সেই ভুল কিংবা অপরাধের শাস্তি কখনোই চোখ এড়ায় না, সেটা হচ্ছে যিনি ভুল করেন তার বিবেকের কাছে। তিনি যদি পৃথিবীর সমস্ত জায়গা থেকে পার পেয়ে যান, তাহলে নিজের বিবেকের কাছ থেকে কখনোই তিনি পার পান না। আমরা ঠিক সেই জায়গাটিতে আঘাত করতে চাই যে আপনি জীবনে হয়তো এমন কোন ভুল করেছেন কিংবা এমন কোন অপরাধ করেছেন যার শাস্তি আপনি হয়তো পেয়েছেন কিংবা পাননি, কিন্তু নিজের বিবেক প্রতি মুহূর্তেই আপনাকে শাস্তি দিয়ে যাচ্ছে। তাহলে বিবেকের তাড়নায় আপনি যদি আপনার ভুলগুলো স্বীকার করতে চান লোক সমক্ষে, হাজারো মানুষের সামনে, লাখো মানুষের সামনে, তাহলে আসনটি হচ্ছে সত্যের আসন, অনুষ্ঠানটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এখানে আসতে পারেন, এসে আপনি আপনার জীবনের ভুলগুলো স্বীকার করতে পারেন এবং আপনি বলতে পারেন কি কারণে আপনি এই ভুলগুলো করেছেন, সেই ভুলের শাস্তি কি হচ্ছে, এবং আপনার মতো ভুল যেন দুনিয়াতে আর কেউ কখনো না করে। আমাদের এখানে আসার নিয়মটি আমরা একেবারে সহজ করে ফেলেছি। আপনার সেলফোনের টেক্সট অপশনে গিয়ে লিখবেন JBSB স্পেস দিয়ে আপনার নাম। আমি আবারও বলছি, সেলফোনের টেক্সট অপশনে গিয়ে লিখবেন JBSB স্পেস দিয়ে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের সাথে প্রিয় শ্রোতা, আজকের সত্যের আসনে কে আছেন, কে আলোকিত করেছেন আজকের সত্যের আসন, চলুন আমরা তার সম্পর্কে একটু জেনে আসি।
চমৎকার মায়াময় চেহারার চটপটে এক মেয়ে তিথি, যার অবসর সময় কাটে গানের সুরে সুরে। চার বোন আর তিন ভাইয়ের মধ্যে তিথি সবচেয়ে ছোট, তাই সবার আদরটাও পেতেন একটু বেশি। তেমনি বন্ধুদের মাঝেও বেশ জনপ্রিয় তিথি। তবে তিথির কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব তার বাবা। বাবা মেয়ের সম্পর্কটাও বেশ বন্ধুত্বপূর্ণ। তিথির স্বপ্ন ছিল পুলিশ অফিসার হয়ে দেশের চলমান দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, কিন্তু পুলিশ হওয়ার জন্য যে উচ্চতা প্রয়োজন তা না থাকায় সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তিথির পছন্দের খাবারের তালিকায় প্রথমেই রয়েছে ফাস্টফুড জাতীয় খাবার। আধুনিক পোশাকগুলোতেই তিথি বেশ অভ্যস্ত, তবে শাড়ি পরাটা তিথির কাছে অনেক পছন্দের। বর্তমানে তিথির স্বপ্ন লেখাপড়া শেষ করে দেশের জন্য ভালো কিছু করা। যে তিথির স্বপ্ন দেশের জন্য ভালো কিছু করা, সেই তিথি কি আজ ভালো আছে? সেই প্রশ্নের উত্তর নিয়ে আজ তিথি হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
আর যে সুমনের কাছ থেকে আমরা জেনে নিলাম যে আজকে সত্যের আসনে বসে আছে তিথি। সাধারণত সে যে সত্যকে ধারণ করতে যাচ্ছে সেটা খুবই রূঢ় বাস্তব এবং সেটা খুবই ভয়ানক বাস্তব। সেই ভয়ানক বাস্তবের কাছাকাছি হয়ে সে যে সাহসটি দেখিয়েছে যে নিজের নামটি সত্য নামটি অকপটে প্রকাশ করবার, আমি প্রথম প্রশ্নটি তাকে এটাই করতে চাই যে সে এইরকম একটি বাস্তবতার মুখোমুখি হয়েও নিজের নামটি, নিজের আসল নামটি কেন এই অনুষ্ঠানে ব্যবহার করল। তিথি, আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার যে বাস্তবতা সেটা তো আমরা জানি, আমাদের টিম মেম্বাররা কিছুটা হলেও জানে, আমাদের শ্রোতারা একটু পরে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে, এবং যখন আপনি পরিষ্কার করবেন তখন দেশের লাখো মানুষ জেনে যাবে যে এই তিথি আসলে কোন তিথি, কারণ পত্রপত্রিকা আপনাকে নিয়ে বিভিন্ন রিপোর্ট বের হয়েছে। তো সেই অবস্থায় পত্রপত্রিকাতেও সাহস করা হয়নি আপনার নামটি প্রকাশ করবার জন্য এবং অন্য কোথাও নামটি প্রকাশ করবার জন্য, কিন্তু আপনি স্বেচ্ছায়, আমি আপনাকে বলেছিলাম যে আপনি চাইলে ছদ্মনাম ব্যবহার করতে পারেন, আপনি ছদ্মনাম ব্যবহার করতে চাননি এবং আপনি স্বেচ্ছায় আপনার নিজের আসল নামটি এখানে ব্যবহার করেছেন, কেন?
আমি আমার রিয়েল নামটাই ভরতে চাই, কারণ আমার লাইফটা তো মিথ্যার না, তো আমি কেন ছদ্মনাম ইউজ করব। আর আমি আমার যে ভুলের কারণে আসছি সে ভুলের সংশোধনের জন্য আমার নামটা এখানে দেওয়া। আর যদি কখনো মনে হয় যে আমার ফেসটাও যদি দিতে হয় আমি তাতেও পিছিয়ে দাঁড়াবো না।
ওকে, ওর যে ফিলোসফি, ওর যে লাইফের বিলিফ, সেই বিলিফস এর প্রতি আমাদের সম্মান রয়েছে, কিন্তু ওর বিলিফটা সমাজের অন্য কারো ক্ষতি করে বা সমাজের অন্য কারোর জন্য ক্ষতি হয় সেটা যদি না হয়ে যায় তাহলে আমরা ওর বিলিফে স্ট্যাবল থাকতে চাই, ওর বিশ্বাসের কাছেই আমরা থাকতে চাই। ওকে, যেই প্রশ্নটি আমি সবাইকে করে থাকি যে যাহা বলিব সত্য বলিব হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা রিয়েলিটি শো, এবং এখানে সত্যকে ফেস করা মানে নিজের জীবনের অনেক অনেক বলা যেতে পারে যে প্রবলেমকেও অনেক সময় ডেকে নিয়ে আসা, সেইখানে আপনি 18 বছর বয়স বা তার কাছাকাছি, সেরকম একটি বয়সে আপনার জীবনের যে কঠিন বাস্তব সেটা আজকে লাখো মানুষকে জানাতে যাচ্ছেন, কেন?
কারণ আমি যে ভুলটা করছি সেটা যেন আর কোন মেয়ে না করে, কারণ আমি ভুলের জন্য যে শাস্তি পেয়েছি সেটা আমার জন্য অনেক বেশি। আমি চাই না আমার মতন ভুল করে অন্য কোন মেয়ে এরকম কোন শাস্তি পাক, কারণ আমার ফিলিংসটা কেউই বুঝবে না, আমি শুধু বুঝতে পারতেছি যে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। সেটার মধ্যে যদি কোনো মেয়ে পড়ে সে বুঝতে পারবে যে সেটা কত বড় একটা যন্ত্রণা। তো আমি চাই সেই মেয়েদের বলতে যে তারা যেন এরকম ভুল কখনো না করে।
প্রিয় শ্রোতা, ওর উদ্দেশ্য অনেক বেশি মহৎ, ও চায় না ওর মতো ভুল বাংলাদেশের আর কোন মেয়ে, এমনকি দুনিয়ার আর কোন মেয়ে ওর মতো ভুল যেন কখনো না করে। ওকে, আমরা যাচ্ছি অপ্রিয় সত্য উদ্ঘাটনে। তিথি, আপনি প্রস্তুত?
জি।
ওকে, চলুন, আপনি কোথা থেকে শুরু করতে চান?
শুরু থেকে?
জি প্লিজ।
আমি ক্লাস 8-এ তখন উঠি, তখন একটা পর্যায়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ফার্স্ট তাকে আমি দেখি 24 ডিসেম্বর 2010।
ওকে,
তো তাকে দেখার প্রথমে আমার খুব ভালো লাগে, প্রচুর, মানে সে খুবই সুন্দর।
আপনার চোখে?
আমার চোখে, আমার চোখে কি অ্যাকচুয়ালি হয়তো অনেকের চোখেই তাকে সুন্দর লাগে।
ওকে, ফাইন।
তারপর সে আমাকে দেখার পর সেও আমার দিকে তাকিয়ে থাকে প্রায় 2-3 মিনিটের মতো, মনে হয় আমার লাইফে কোনো ছেলের দিকে আমি তাকিয়েছিলাম।
ক্লাস 8-এ পড়া অবস্থায়?
হ্যাঁ। ওকে, বিকজ আমার এর আগে লাইফটা, আমার যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো যে তোমার বয়ফ্রেন্ড কে, আমি বলতাম আমার বই আমার বয়ফ্রেন্ড।
পরিচয় হবার আগেই?
মানে যদি কখনো, মানে এর আগে, আমার রিলেশন হওয়ার আগে।
সেটাই বলছি যে ছেলেটার সাথে রিলেশন হওয়ার আগে আপনি এরকম ভাবে পরিচয় দিতেন সবার কাছে, মানে বলতে ভালো লাগতো আপনার, তাই তো?
হ্যাঁ।
তারপর?
কারণ আমি আমার পড়াশোনাটাকে, আমার নিজের জিনিসটাকে আমি খুব বেশি দিতাম গ্রহণ। আমি চিন্তা ভাবনা এটাই ছিল যে আমি কখনো রিলেশন করব না, এটা সেটা, বাট লাভ তো এমন একটা জিনিস, না চাই তো এসে পড়ে লাইফ। তো তখনই হঠাৎ তার সাথে আমার পরিচয় হয়। তো সে বাইকে ছিল আর আমি রোডে ছিলাম, তো জ্যাম ছিল, আর আমাদের পুরান ঢাকায় তো অনেক মানুষ, তো হাঁটা চলাতেও দাঁড়াইতে হয়। তা আমিও দাঁড়াইছিলাম, সে তার বাইক নিয়ে দাঁড়াইছিল। সেদিন সে সাদা শার্ট পরা ছিল, এত সুন্দর লাগতেছিল, আমার লাইফের ফার্স্ট কোন ছেলেকে আমার অনেক ভালো লাগে। তো সেও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ পর সে তার বাইকটা রেখে আমার পিছিয়ে পিছিয়ে আসা শুরু করে, আস্তে 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 আমার বাড়ি পর্যন্ত আসে। তারপর সেই বাড়ি থেকে আমি আমার মার্কেটে যাই, আমাদের এখানে নবাবগঞ্জ মার্কেট আছে, সেখানে যাই। তো সেখানে সে আমাকে পিছে পিছে বলতেছে যে এক্সকিউজ মি, আপনার নাম থেকে আমি জানতে পারি? তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তো বলতেছে যে কার আমার, ও ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে। তো বলে কি না আপনার না, আমি যে মেয়েটার কথা জিজ্ঞেস করতেছি। তো পরে বলতেছে কি আমার ফ্রেন্ড যে তোর নাম জিজ্ঞেস করে বলতো? পরে বলি আমার নাম তিথি, তো আপনার নাম কি? বলে আমার নাম পিয়াস। তো আমার ফ্রেন্ড ওকে বলতেছে কি পিয়াস না পিয়াজ, কোনটা? তো পরে ও বলতেছে না পিয়াজ, ও বলে ও পিয়াজ, আদা রসুন পিয়াজ, আচ্ছা বুঝতে পারছি। তারপর সে সেদিন বলতেছে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবা? তো আমি বলতেছি যে দেখা যাক, চিন্তা করি দেখি আমি। তারপর কি হলো, ভিড়ের মধ্যে আমি ওকে হারাই ফেললাম, ও আমার হারাই ফেলল। তারপর যে দেখা হয় 1 মাস পর, 11 জানুয়ারি। তো তখন সে আমাকে দেখলো, তখন আমার সাথে আমার মেজ ভাপু ছিল, যারে আমি সিংহের মতো ভয় পাই। প্রচুর, যার কারণে আমি মানে ওর দিকে তাকিয়ে বারবার আমার চোখ ফিরা নিতেছি যে আমি তো তাকাইলে আমি আমার চোখ ফিরাতে পারবো না। তো তখন ও সে বলতেছে যে তোমার নাম্বারটা দাও, তোমার নাম্বারটা তো নেওয়া হলো না। সেদিনও আমার ব্যাড লাক, আমি নাম্বারও নিতে পারলাম না, ওর সাথে কোনো কিছুই হলো না। তারপর যে দেখা হয় 19 জানুয়ারি আমাদের পার্কে মেলা হয়, বৈশাখীর মেলা। তো ওই মেলাতে অনেকদিন গেছিলাম আমি, তো সেদিন যাওয়ার সময় আমি বারবার গটরে বলতেছিলাম যে আল্লাহ প্লিজ প্লিজ আমি যেন ওর সাথে দেখা হয়, আমি যেন ওর নাম্বারটা পাই। তো সেদিনও দেখা হয়, কিন্তু সেদিনও আমি নাম্বার পাই না। তারপরে পরদিন যাওয়ার পরে সে নাম্বারটা দেয়, নাম্বার নেওয়ার পরে তার সাথে আমার কথা হয়। তো আমাকে ফার্স্টে ফোনে বলতেছে যে তুমি কি আমাকে তোমার বডিগার্ড বানাবা, তোমার আমার বডিগার্ড কেন আপনি হতে চান? পরে বলে কি না, বডিগার্ড হলে তো সবসময় আমি তোমার সাথে সাথে থাকতে পারবো, পাশে পাশে থাকতে পারবো। তো আমি বলছি কি না, এত সুন্দর একটা ছেলের বডিগার্ড বানানো যায় না, আমার ফ্রেন্ড বানানো যায়। পরে বলে কি যাক, আমি তো ধন্য আমার জীবন, আমার ফ্রেন্ড তো বানাইছেন। তো এইভাবে ফ্রেন্ডশিপ রিলেশন হয়, রানিং কথা হইতো। তো ফার্স্ট একদিন 4 ফেব্রুয়ারি সে আমাকে বলতেছে যে তিথি আমি একটা মেয়ে পছন্দ করি। তো আমি বলতেছি যে মেয়ে পছন্দ করো কেন, তুমি তো বলছো যে তোমার লাইফে আমি ছাড়া অন্য কোন মেয়ে নাই।
মানে একটু খুবই ফার্স্ট যাচ্ছে আমরা, মানে আপনি থেকে আপনি তুমি তো চলে এসছেন, তার মানে মাঝখানে আপনাদের কথোপকথন হয়েছে বা এক ধরনের বলা যেতে পারে যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেছে দুজনের মধ্যে, রাইট? একটু প্রশ্ন করতে চাই আপনাকে, আমাদের শ্রোতারা অনেকেই একটু কনফিউজ হয়ে যাবেন, যে ছেলেটিকে আপনারা এত ভালো লাগতো তার পরিবার সম্পর্কে, সে কোথায় থাকে বা কি করে, এগুলো কি আপনি জানতেন?
হ্যাঁ, সে আমাদের এলাকারই ছেলে, আর তারা হচ্ছে এক ভাই এক বোন।
মানে আপনি এটা আগে থেকেই জানতেন মোটামুটি?
তার
কাছ থেকে আপনি জানতেন?
জানা হয়।
আর এমনি কি ছোটবেলাতে আপনি এই যে ভালো লাগার যে ব্যাপারটা ঘটলো, তার আগে কি কখনো আপনি তাকে দেখেছেন?
প্রথমে সে মানে তখন আমাদের এলাকায় ফার্স্ট আসে, তার আগে তারা তার গ্রামের বাড়ি হচ্ছে যশোর, সেখানে ছিল। তো এছাড়াও আমি ছোট থেকে ভাবতাম যে আমি যখন প্রেমে পড়বো তখন অনেক কিছু আমার মাঝে কাজ করবে, যেটা ওনার ক্ষেত্রে আমার হয়েছে যে সে আমার আসে সামনে আসলে মনে হইতো যে আমার আশেপাশে কেউ নেই, শুধু ওই আর আমি ছাড়া। অনেক কিছু ফিল করতো, হার্ট বিট সরা শুরু করতো। যেটা মেনলি হচ্ছে যখন আমি প্রেমে পড়ি তখন আমার কানের সামনে সবসময় একটা গান বাজত, সেটা মানে গান বাজুক আর না বাজুক আমার কানে বাজত, আমার মনে বাজত।
কি গান বাজত?
সেটা হচ্ছে যে হো গায়া হে তুঝ কো তো প্যার সাজিনি, লাখ কার লেন কার সাজিনি, এই গানটা।
ওকে ওকে, এই গানটা কি ও গাইতে পারতো?
না না, ও গাইতো না, বাট আমি যখন বুঝতে পারি যে না হ্যাঁ আমার তাকে ভালো লেগে গেছে বা কিছু, তখন আমি নিজেই সারাদিন গাইতাম।
ওকে, আপনি ক্লাস 8 এই ছেলেটার প্রেমে পড়ে গেলেন, এবং এটা আসলে আপনাদের দুজনের ক্ষেত্রে আপনি থেকে তুমিতে আসার ক্ষেত্রে খুব বেশি সময় লাগার কথা না, কারণ দুজনের মনে যেহেতু দুজনের জন্য একটা একটা জায়গা তৈরি হয়ে গেছে পরিচয় হওয়ার আগেই, শুধুমাত্র দেখেই আমরা বলতে পারি। তো তারপর
তুমি থেকে রিলেশন, হ্যাঁ বুঝতে পারছি যে আমি তাকে লাভ করি। তো তারপর 4 ফেব্রুয়ারি কথা বলতেছিলাম, সেদিন সে আমাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করি বাট আমি তাকে প্রপোজ করতে পারছি না। তো কিভাবে প্রপোজ করবো আমার একটু বলো তো? তুমি যাও মেয়েটার সামনে যে ডাইরেক্ট বলো মেয়েটারে যে আমার তোমাকে ভালো লাগে, তোমার কি আমাকে ভালো লাগে কিনা। তো সেদিন ওর সাথে ফার্স্ট আমার বাইরে যাওয়া।
পিয়াস হচ্ছে ওর নাম, যার সাথে আপনি প্রথম বাইরে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনছেন JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 90.2। আমাদের আজকে যিনি অতিথি তিনি হচ্ছেন তিথি। তিথির জীবনের যে হিডেন ট্রুথ, অপ্রকাশিত সত্য, অপ্রিয় সত্য, সেগুলো একটু একটু করে আজকে এক্সপ্লোর হবে এখানে। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি চাইলে মুহূর্তে চলে আসতে পারেন। তিথিকে নিয়ে আমরা বিভিন্ন কিছু লিখছি আমাদের ফেসবুকে, আমাদের স্ট্যাটাস থেকে শুরু করে ও সম্পর্কে যাবতীয় তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করছি আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm89.2। আপনি এখানে এসে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার এবং একই সাথে ABC রেডিওর ফ্যান হয়ে যাবেন। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব মাঝে মাঝে যেটা করবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য SMS পোলে চলে যাবে, এবং আশা করছি সবাই সক্রিয়ভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত হবেন। SMS পোলে আপনার মতামত জানিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে ঘটনার সত্যতা আসলে কোন লেভেলে রয়েছে, কারণ যা আমরা প্রচার করছি তা যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে সেখানে আমরা ঘটনাটি থামিয়ে দিই বা ঘটনাটিকে আমরা অন্যদিকে প্রবাহিত করি। সুতরাং পুরো গল্পটি বা পুরো অপ্রকাশিত সত্যটি কিন্তু মোড় ঘোরাতে পারেন আপনি। আমরা SMS পোলে যাব ঘটনার প্রাসঙ্গিকতায়, কিন্তু আমরা এই মুহূর্তে ফিরে যাচ্ছি তিথির কাছে। তিথি, প্রথম বাইরে যাচ্ছেন, হ্যাঁ তারপর?
হ্যাঁ, প্রথম বাহিরে যাওয়া সেটা হচ্ছে লালবাগ কেল্লায়। তো ব্যাড লাক ছিল যে আমি 5টা বাজে বের হই, তো বন্ধ ছিল। তো সেদিন সে আমাকে বর্ণনা দিচ্ছে সে মেয়েটার, যে সে মেয়েটা কেমন, সে মেয়েটা কি কালার পছন্দ করে, কি কি পছন্দ করে, তো আমাকে বলতেছে। তো আমি ফার্স্টে যখন শুনলাম যে একটা মেয়েকে পছন্দ করে, তখন আমার খুব খারাপ লাগছে যে আমি ফার্স্ট কাউরে পছন্দ করলাম আর সেও কি না আরেকটা মেয়েটা পছন্দ করে। তো পরবর্তীতে যখন বর্ণনাগুলো আমি দেখি যে হ্যাঁ বর্ণনাগুলো সবকিছুই আমার সাথে মিলতেছে, তো তখন বোঝা গেল যে না সে মেয়েটাই আমি। তো অনেক খুশি হলাম যে যাক আমি সে মেয়েটা যাকে ও এত পছন্দ করে। পরে বলল যে আমি সে মেয়েকে যদি কখনো না পাই তো আমি মরে যাব, আমি ওকেই চাই, যে কোনো মূল্যে হোক আমি চাই। তো আমি বলতেছি তুমি এক কাজ করো, তাকে প্রপোজ করে রাখো। তো আমি যখন বাসায় আসি তো তার ফ্রেন্ড আমাকে বলতেছে যে আপু পিয়াস যা যা আপনাকে বললো তা সম্পূর্ণটাই আপনাকে বলছে, আপনি কি বুঝতে পারছেন? তো আমি বললাম যে হ্যাঁ আমি তো বুঝতে পারছি যে সে আমাকে বলছে, আমার কথা বলছে। পরে বললো যে আপনি কি বলেন? তো আমি বলতেছি যে হ্যাঁ আমিও হ্যাঁ বলছি যে আমিও তাকে লাইক করি। পরে সেই বন্ধু যে ওকে বললো যে না তিথি তোমায় লাইক করে না, তিথি অন্য কাউকে লাইক করে। তখন আমার মোবাইল ছিল না, আমি মোবাইল ফোন ইউজ করতাম না। তো আমার খালার বাসায় যখন চলে যাই তখন দুই দিন ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট হয় না। তারপর দুদিন পরে বাসায় আসি, সেদিন 7ই ফেব্রুয়ারি ছিল। তো সেদিন তার সাথে কথা হয়, তো তার বন্ধু আমাকে ফোন দিয়ে বললো যে পিয়াস তো হসপিটালে ভর্তি, কিছুক্ষণ পর বাসায় আনবে। তো আমি বলতেছি যে কি হয়েছে? তো বললো যে সে তো কিছু ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছে। তো আমি বললাম ঘুমের ট্যাবলেট কেন খেয়েছে? তো বলতেছে যে আমি কিছু জানি না কেন খেয়েছে, আমি তো এর জন্য জিজ্ঞেস করছি যে তোমার সাথে কিছু হয়েছে কিনা। তো আমি বললাম ওর সাথে তোমার রিলেশনই হয়নি, যে রিলেশন হবে ঝগড়া হবে তারপর বয়ফ্রেন্ড কিছু করবে। তো তার এক ঘন্টা কি দেড় ঘন্টা পর আবার আমাকে ফোন করে। ফোন করার পর বললো যে পিয়াসকে বাসায় আনা হয়েছে, তুমি কি কথা বলতে চাও? তো আমি ওর সাথে কথা বলতে চাইলাম, তো দিন দিল, দেওয়ার পরে কথা বলতেছি। তো আমি বললাম যে কি হয়েছে, কেন এরকম করছো, এটা করা ঠিক হয়নি, তোমার ফ্যামিলি তো অনেক কষ্ট হবে, তুমি তোমার ফ্যামিলির একমাত্র ছেলে, এগুলি ভুল করো না, এরকম করা ঠিক না। তো বলতেছে যে না আমি যাকে লাইক করি সে আমাকে লাইক করে না, সে অন্য কাউকে লাভ করে, তো আমার এটা অনেক কষ্ট লাগছে, এর জন্য আমি এরকম করছি। তো আমি বলতেছি যে তুমি কাকে লাইক করো, আমি মানে ওর মুখ থেকে বের করবো, আমি বলবো না কিছু। এর জন্য ওরে বারবার ফোর্স করতেছে কাকে লাইক করো, কাকে লাইক করো, আমার বলো, তুমি বলো না, আমি যে তারি নিয়ে আসবো।
আমি একটু ইন্টারাপ্ট করতে চাই দিদি, আপনি তো জানতেন ছেলেটা আপনাকে লাইক করে, আপনি বুঝেও গিয়েছেন রাইট, কিন্তু তারপরও আপনি তার মুখ থেকে এটা শুনতে চাচ্ছেন, এবং সেজন্য যদি 8-10টা ঘুমের ওষুধ শেখায় তাতে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু তাকেই সেটা বলতে হবে। প্রিয় শ্রোতা, আমরা একটু ফানি হলেও এই জায়গাটিতে একটু SMS বলে যেতে চাই। একটা কথা আছে যে প্রপোজ করবার ক্ষেত্রে মেয়েরা সবসময় এক্সপেক্ট করে যে ছেলেরাই আসলে করবে, এবং একটা মেয়ে যদিও জেনে যায়, ওভার কনফার্ম হয়ে যায় যে ছেলেটা আসলে তাকে পছন্দ করছে, কিন্তু কোনোভাবেই মেয়েটা মানে ছেলেটা আগে না বলা পর্যন্ত মেয়েটা নিজের থেকে কখনোই বলে না যে আমি তোমাকে পছন্দ করি। দুই একটা ব্যতিক্রম ছাড়া মোস্ট কমন ফিচার হচ্ছে এটা। আপনি কি এটা বিলিভ করেন? যদি আপনি বিলিভ করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের জীবনে ভালোবাসে এসছে এবং কোনো না কোনোভাবে প্রত্যেকেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। আমরা একটু জানতে চাই যে এটা সিচুয়েশনটা আসলে কি। আপনি যদি বিলিভ করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, আপনি যদি বিলিভ না করেন এবং আপনি যদি মনে করেন যে না মেয়েরাই করতে পারে বা মেয়েরাও আসলে 50-50 মেয়েরাও করে ইকুয়ালি, তাহলে আপনি লিখবেন নো, NO, NO লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুব দ্রুত পার্টিসিপেট করতে হবে, কারণ একটু পরপরই আমরা SMS পোলে যাব এবং আমরা ঘটনার সত্যতা আসলে কোন পর্যায়ে রয়েছে সেটার রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। SMS পোল নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, আমরা আবারও ফিরে যাচ্ছি সত্য উদ্ঘাটনে। তারপর
সে তখন অনেক কিছু ফোর্স করার পর বলে কি তুমি বুঝো না আমি তো তোমাকে লাইক করি, তুমি এত বোকা কেন, তুমি বুঝতেছো তারপর তুমি আমাকে ফোর্স করতেছো,
কেন আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছো?
পরে বলতেছি যে এই তো ঠিক হয়েছে, এই এতটুকু কথা বলতে কি তোমার এত কষ্ট করতে হয়। পরে বলতেছে যে তুমি তো আমার কষ্ট দিলা, তুমি যদি বলে দিতে তাহলে কি আর কোনো প্রবলেম হইতো? আমি বলি কি না আমি তো বলবো না, তোমার মুখ থেকে বের করার জন্য আমি এরকম করলাম। পরে বলতেছি যে আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও, পরে কথা বলবো। তো তারপর সে আমার নাম্বারে একটা SMS লিখলো, মানে আই লাভ ইউ নামটা লিখে পাঠাইছে। তো সেটা হচ্ছে মানে একটা একটা অক্ষর করে লিখছে। তো সেটা দেখলাম, তো দেখার পর এত ভালো লাগলো যে ফার্স্ট ভালোবাসার মানুষের থেকে এই ওয়ার্ডটা শোনা। তো তখন ফিলিংসটাও মানে ওরকম যে এত সুন্দর যা বলার মতন না। পরে সে ফোন করলো, ফোন করার পর আমি বলতেছি যে SMS তো বললা, সেটা তো ডাইরেক্ট বলবা না? তো সেদিন সে আমাকে ডাইরেক্ট বললো যে আই লাভ ইউ।
ওকে, পিয়াসের বয়সের ডিফারেন্স আমরা একটু জানতে চাই, আপনার সে কত বছরের বড় ছিল সে, নাকি ছোটই ছিল?
না না বড়ই ছিল, এটা আমি ঠিক বলতে পারতেছি না।
আপনার আনুমানিক আপনার যে বয়সে থাকেন এরকম দেখে মনে হয় অনেক সিনিয়র আমার চাইতে, বা দেখে মনে হয় যে আমার যে বয়সে একই পাশাপাশি প্রায়।
হ্যাঁ এরকমই হবে যে আমার পাশাপাশি
দু তিন বছরের বড়। আপনি তখন ক্লাস 8 পড়ছেন, তার মানে ক্লাস 10 বা?
হ্যাঁ হ্যাঁ ক্লাস 10 SSC দিবে, মানে নিউ 10 আছে।
ওকে, তাহলে তো একেবারেই বলা যায় যে 2-2.5 বছরের বড়।
হ্যাঁ
তারপর
সে SMS এ বললো, তারপর ডাইরেক্ট বললো। তো ডাইরেক্ট বলার পর আমাকেও বললো যে তুমি বলো তুমি কেন বলবা না। তো আমিও তাকে উত্তরটা দিলাম। তো সেদিন ফার্স্ট কাউকে বলছি আই লাভ ইউ টু, তো অনেক ভাল লাগলো প্রচুর। তারপরে এইভাবে আমাদের রিলেশনটা চলতেছে, আর তার এক সপ্তাহ পরেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে।
ওকে, ভালোবাসার দিবস।
ভালোবাসার দিবস। তো এভাবে এক সপ্তাহ ভালো কথা চললো, তো এক শব্দ ভালো কথা। তো ভ্যালেন্টাইন্স এর দিন সকালে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি তোমার সাথে আজকে বের হব, তুমি কোথাও যাবা না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে তুমি কোথায় আসো? পরে বললো যে আমি তো এয়ারপোর্টে আছি, আমার ভাইয়া একটা বাহিরে যাবে, তো আমি এয়ারপোর্ট থেকে এসে আমি তোমাকে নিয়ে যাব বাহিরে। তো তার জন্য আমি রেডি টেডি হইলাম, সুন্দর ড্রেস ট্রেস পরে গোসল করে সাজছি সেদিন অনেক সুন্দর করে, ফার্স্ট বয়ফ্রেন্ড এর সাথে ডেট। তো রেডি হইছি, আমার ফ্রেন্ড বের হইছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে, তো আমি তাদের সাথেই বের হইছি। বের হওয়ার পরে মানে আমি ভাবছি যে আমি ওখানে যাই ফোন দিব। 4 বাজে বের হইছি আমি, তো 4:30 দিকে আমি ফোন দিছি, তুমি কোথায় আসো? পরে বলতেছে যে আমি আসতেছি, তারও আসতেছি। তো এরকম করলাম 4:30, 4:30, তো 5 বাজে তার মোবাইল অফ, তার কোনো খোঁজ নেই। তো সেদিন লাগলো প্রচুর ফাটাফাটি ঝগড়া। সেদিন আমি মনে হয় কাউরে তুই করেও বলছি ওরে যে তুই আমার আর ফোন দিবি না, তোর সাথে আমার কোনো কথা নেই।
জীবনের প্রথম ডেট যেটা বলতে পারি আমরা, যে সুইট সো সুইট মোমেন্ট হওয়ার কথা, সেটা প্রথমে এরকম কষ্টের হলো,
কষ্টের হলো,
এবং সেই কষ্টের বহিঃপ্রকাশ হচ্ছে প্রচন্ড রাগারাগি।
প্রচন্ড রাগারাগি, তো আমাকে বলতেছে যে সরি, আই এম সরি, আমি আর কখনো এরকম করবো না, আই এম সরি, দেখো আমার তো প্রবলেম হয়েছে। তো বলতেছে তুমি ওকে বলতে তো পারতা ফোন দিয়ে, তুই আমার আর ফোনই দিবি না, তুই ফোন রাখ। তো রাগারাগি করে ফোনটা রেখে দিলাম। দুদিন অনেক কষ্ট লাগতেছে, কেন রাগারাগি করলাম? এখন আমি নিজেই তো থাকতে পারতেছি না, নিজেই তো বুঝতেছি যে কত কষ্ট আমার লাগতেছে, কাঁদতেছি, এটা করতেছি, তাও আমি ফোন দিই না। আমি তাকে ফোন দিই না যে ফোন দিয়ে আমি বলবো না। দুদিন পর সে নিজেই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আচ্ছা যা হয়েছে বাদ দাও না, ভুলা যাও, ই করো, আমার অ্যাকসেপ্ট করে নাও, আবার আমি আর এরকম করবো না। তো পরে আবার মেনে নিলাম। এভাবে 1 মাসের মতো রিলেশন ছিল আমাদের। তখন খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর সুন্দর কথা হতো, অনেক ভাবে কথা হইতো। ওর ফ্রেন্ড আমার ভাবি ডাকতো, যে ওরে যে বলতো রাস্তা যদি দেখতো, এই পিয়াস ভাবি রে দেখছি এই জায়গায়, এটা তো আমার বলতো। আবার বলতো যে যেখানে যাবা তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা, আর যদি আমার না নিয়ে যাও দেখো অনেক বড় রাগারাগি হয়ে যাবে। কিন্তু তো অনেক টেক কেয়ারিং ভাবে ফার্স্ট পর্যায়ে রাখতো। তো 1 মাস মতো রিলেশন থাকার পরে 7-ই মার্চ তার সাথে আমার ঝগড়া লাগে। আর তার ফ্রেন্ড, যেই একটা ফ্রেন্ড ছিল তাদের, ওই ফ্রেন্ডটা আমাকে পছন্দ করতো।
ওকে, আমরা ঠিক এই গল্পের এই বাঘটাতে, আমরা সত্য উদ্ঘাটনের এই বাঘটাতে ফিরবো, তবে তার আগে SMS পোলের রেজাল্ট আমরা একটু জেনে নিই। প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্ট আমাদের হাতে চলে এসছে সম্পূর্ণ কম্পিউটারিজ পদ্ধতিতে। আমরা SMS পোলের রেজাল্ট জানিয়ে দিচ্ছি, চলুন কত শতাংশ লোক ওই ঘটনাটিকে বিশ্বাস করেছে যে না, মেয়েরা আসলে মনে প্রাণ এক্সপেক্ট করে যে ছেলেটাই আসলে আগে প্রস্তাব করুক, এবং সেটা মোটামুটি দুজনের কাছে জানাজানি থাকলেও যে দুজন দুজনকে পছন্দ করে। দেখি কম্পিউটার কি বলে, কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেছে।
Yes, 95%, no, 4%, no comments, 1%.
প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 95% লোক এটাকে বিশ্বাস করেছে, তার মানে 95% হচ্ছে ইয়েস, 4% হচ্ছে নো, মানে 4% বিশ্বাস করেনি, এবং 4% মনে করে যে হ্যাঁ মেয়েরাও অনেক প্রস্তাব করতে পারে। এটা আমরাও বিশ্বাস করি, ইয়েস 4% হওয়াই উচিত, আর 1% কোন মন্তব্যই করতে চায়নি, যাদের জীবনে হয়তো বা লাভই আসেনি। যাই হোক, আমরা ফিরে যেতে চাই হচ্ছে আমাদের তিথির কাছে, তিথির অপ্রিয় সত্য উদ্ঘাটনের পর্বে। তারপর কি হলো তিথি?
তারপর 1 মাসের মাথায় তখন ওর ফ্রেন্ড ওর কাছে মিথ্যা কথা বলল, যে আমি তো তিথির সাথে রিলেশন করছি, তিথির সাথে আমার প্রেমের রিলেশন হয়েছে, ঘুরতে গেছি, তা সেটা অনেক কথা। তো অ্যাকচুয়ালি এখানে একটা ই ছিল, কারণ ওর বন্ধু আমার নাম্বারে ফোন করতো, তো ফোন করতো তো আমি রিসিভ করতাম না, আমার কথা বলার কোন ইন্টারেস্ট ছিল না। তো যেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড ছিল যার বয়স সেমই আমার মতো, তো আমি সে ফ্রেন্ড আমার পাশাপাশি ফ্ল্যাটে, তো আমি তাকে কি করতাম, কথা বলতাম যে তুই বল আমার হয়ে তুই কথা বল। আমি যখন ও কথা বলতো তো রাতে বেলা কনফারেন্সে সেখানে ওরে পিয়াসেও রাখতো, ওই ছেলে, আর সেখানে পিয়াসে রাখতো। তো পিয়াস পুরো ফিল্লি বিলিভ করছে যে এটাই তিথি, তিথি আমার আগে চড়ে আমার সাথে এরকম করতেছে, অথচ আমি কথাই বলি নাই বা কোনো কিছুর ফিলিংস আমার ছিল না, আমার ফিলিংস অন্যজনের জন্য, আমি কেন অন্যজনের সাথে কথা বলবো। তো সেটার পরে সে আমার সাথে অনেক ঝগড়া লাগালো যে তুমি এত খারাপ কিভাবে, তুমি আমার বন্ধুর সাথে রিলেশন করছো। অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমি সেটা না, আমি সত্যটাও পর্যন্ত বলছি, কিন্তু সে কোনো মতেই বিশ্বাস করেনি। এক মাস ব্রেকআপ ছিল, 1 মাসে প্রচুর কষ্ট পাই, মানে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে লাগতো যে মানে বিশ্বের মতো লাগতো, পড়তে বসলে মন চাইতো বইটারে ছিঁড়া ফেলতে, যাই করতাম খুব কষ্ট লাগতো যে আমার সাথে এমন কেন হলো, কেন চলে গেল আমার লাইফ থেকে, আবার ফিরে আসুক, আবার ফিরে আসুক, এরকম করতাম। সবসময় দোয়া করতাম, একা একা বারান্দা বসে থাকতাম, আকাশের দিকে তাকিয়ে থাকতাম, আকাশ গাছ বাতাস ওদের সাথে আমি কথা বলতাম, ওর নাম্বার ডিলিট করে ফেলছি, অথচ নাম্বার ডিলিট করলে কি আমার মনের ভিতর তা আসে। তারপর 1 মাস পর সে আমার এক ভাইয়াকে ফোন দেয়, যে ভাইয়া তিথি কেমন আছে। তো ভাইয়াটা বলতেছে যে ভালো আছে, এতদিন পরে ওর কেন খোঁজ নিতেছ? বলে কি যে ভাল লাগে না আমার ওরে ছাড়া, যাই হইছে হইছে থাক, আমি ওরে অ্যাকসেপ্ট করে নিবা আবার। তো আমাকে ভাইয়াটা ফোন দেয়, তো দেওয়ার সাথে সাথে আমি তো মানে খুশি, মহা খুশি, ও আমার লাইফ আবার ব্যাক করছে। তো আবার রিলেশন হইলো, হওয়ার পর এভাবে রিলেশনটা অনেকদিন চলে, কিন্তু তখন ও ফুললি চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে যে আমাকে দুই দিন পর ফোন দেয়, তিন দিন পর পর ফোন দেয়। তো তারপর আমি কিছু বলতাম না যে থাক যত যাই হোক তুমি থাকো, আমার দুনিয়া চলা যাক তবু তুমি থাকো, এরকম ছিল। এরকমের মধ্যে অনেক কথা হইতো, অনেক কিছু শেয়ারিং হইতো, অনেকবার ঘুরতে যাওয়ার মতো ডেট হয়েছে, বাট হয়তো বা আমার প্রবলেম ছিল, বাড়ি থেকে বের হইতে পারি নেই, তো ওরও প্রবলেম হইতো, এরকম ছিল। তো এভাবে রিলেশন চলতে থাকে, চলতে চলতে প্রায় আড়াই বছরের মতো, দেড় বছরের মাথায় আমি জানতে পারি যে সে নেশা করে।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, অপ্রিয় সত্য উদ্ঘাটনের এই পর্যায়টিতে আমরা আরো একটি বাঘ দেখতে পেলাম এবং এই বাঘগুলোর মুখোমুখি আমরা হব। এখানে আপনাদের সবাইকে বলে নিই, আজকের এই ঘটনাটি অনেক বড় চ্যালেঞ্জিং একটা ঘটনা, এবং এই যে ঘটনাটি আজকে উদ্ঘাটন হচ্ছে সেটা বিচারালয়ে মামলাধীন অবস্থাতে রয়েছে। আপনারা পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে ঘটনাটি আসলে কেন বিচারের মধ্যে রয়েছে, কেন মামলাধীন অবস্থায় রয়েছে, এবং লাস্ট মানে আজকের দিন পর্যন্ত তিথি যেখানে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের সত্যের প্রকাশের মঞ্চে আমরা বলতে পারি বা সত্যের আসনে, এখনকার পর্যন্ত সবকিছুই প্রক্রিয়াধীন। আমরা সেই জায়গাটা থেকে আমাদের অবস্থানটুকু পরিষ্কার করতে চাই। অবস্থান ইন এ সেন্স যে আমরা কোনোভাবেই আজকের এই যে টু রিভিল দ্য ট্রুথ বা ও যে সত্যগুলো বলছে সেগুলো কোনোভাবেই মামলাকে প্রভাবিত করার জন্য বা কোনোভাবেই মামলাকে ওর পক্ষে নিয়ে যাওয়ার জন্য কিংবা ওর বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের প্রভাবিত করার জন্য আমরা আজকের গল্পটি ব্যবহার করছি না। সত্য কিংবা মিথ্যার জায়গাটি যারা প্রশ্নবিদ্ধ করবেন, যারা জাজমেন্টে থাকবেন, তাদের উপরই এটা ন্যস্ত, এবং এটা শেষ পর্যন্ত বিচার বিভাগ থেকে যে রায়টি দেয়া হবে সেই রায়টি আমরা সম্পূর্ণরূপে মাথা পেতে নেব, এই বিশ্বাসটি রেখেই ওর জীবনের যে অপ্রিয় সত্য সেই অপ্রিয় সত্যগুলোকে আমরা এখানে প্রকাশ করছি। আমরা আবারও বলতে চাই এটি সম্পূর্ণই বিচারালয়ের এখতিয়ার, এবং বিচারকে প্রভাবিত করার জন্য বা বিচারকে প্রভাবিত করার কোন উদ্দেশ্য নিয়ে আজকের এই গল্পটি বা আজকের এই অপ্রিয় সত্যটি প্রচার করা হচ্ছে না। জেবিএসবি অথরিটি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব অথরিটি এটা বিলিভ করে, আর ওর ব্যক্তিগত জায়গা থেকে কি বিলিভ করবে সেটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি এবার আসতে চাই আপনার কাছে। তারপর
তো এক বছর রিলেশনের মাথায় জানতাম, সবাই বলতো যে তুমি যে ছেলেটার সাথে রিলেশন করছো সে তো সব ধরনের নেশা করে। তো তার প্রেমে এতই বেশি অন্ধ ছিলাম যে মানে কিছুই বিশ্বাস করতাম। তো মাঝে মাঝে যেই আমাকে ওর বিষয়ে কিছু বলতো তো অনেক রেগে যেতাম যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ও যা মন চায় তাই করুক, তবুও আমি তাকে মানব, তো তোমাদের কি? তা আমি সেটা বিশ্বাসই করতাম না। তো দেড় বছরের মাথায় ওরে জিজ্ঞেস করলাম যে তুমি কি এরকম কিছু করো, নেশা বা কিছু এরকম কিছু ড্রাগ জাতীয় নিচ্ছ নাও? তো সে কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলতেছে যে হ্যাঁ আমি নেই। তো আমি বললাম কি কি নাও? পরে বললো যে আমি ইয়াবা খাই আর মদ মানে ড্রিঙ্কস করি। তা আমি যতটুকু জানি যে ও সব ধরনের নেশা করে, প্যান্সিটেল, গাঁজা, ইয়াবা এগুলি সব খায়, ট্যাবলেট। তো পরে স্বীকার করার পরে তখন তো পুরোই মানে মনে হচ্ছিল যে আমার পায়ের নিচের থেকে মনে হয় মাটি চলে গেছে। তো তখন চিন্তা করতেছি যে যেই ধরনের ব্যক্তিগুলোকে আমি এত ভয় পাইতাম, আজকে সেই ব্যক্তির সাথে আমার রিলেশন হয়েছে আর তার সাথে আমি একসাথে চলতেছি পথে। তো পরে আমাকে বলতেছে যে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার জন্য ভালো হয়ে যাবো, এটা সেটা অনেক কিছু বললো। তো আমি তার কথাটা মেনে নিলাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা সে ভালো হবে। তো এইভাবে রিলেশন চলতে থাকে, সে তখন আরো চেঞ্জ হয়ে যায়, এক মাস পর পর আমাকে ফোন দেয়। তো আমিও কখনো ফোন দিতাম না, মাঝে মধ্যে ফোন দিতাম তো সে রিসিভ করতো না, দিতে থাকতাম রিসিভ করতো না, কিছু করতো না। তো একদিন ফোন দিছে, তো বলতেছি যে তুমি আমার ফোন দাও না, আমার সাথে কথা বলো না, দেখা করো না, এরকম কেন হয়ে গেছে? তো বলতেছে যে আমার কাছে তো সময় নেই, আমি দেখা করতে পারবো না, কথাও বলতে পারবো না, আর তুমি এরকম একটা বয়ফ্রেন্ড যোগা করে নাও যে তোমার সাথে সারাদিন মোবাইলে কথা বলবে, সারাদিন তোমার সাথে দেখা করবে, হ্যাঁ বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকবে। তো বলতেছে, পরে আমি বলি কি যে আমি তো সেরকম চাই না। বলি কি তুমি বলো যে তুমি পাও না, যদি না পাও আমাকে বলো, আমি জোগাড় করে দিই। তো তখন অনেক জিদ লাগছে। পরে বলতেছি যে তুই আমার বিশ্বাস করস না যে আমি তোর কতটা পছন্দ করি, আর আমার পক্ষে এতটা অসম্ভব না, আমি যে ছেলে না চাইতে পারবো না। তুই একাই মনে করছিস তুই সুন্দর, তোর পিছে অনেক মেয়ে ঘুরে, আমার পিছে ঘুরে না ছেলেরা? পরে বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি খুঁজে নাও। তো সেখানেই জিদ করে যাওয়া করার ছিল। তো তারপরও তার কথায় আমি কিছু মনে করিনি, সেটা কেটে দিছি যে থাক, বলছে রাগ করে বলতেই পারে, স্বাভাবিক, বয়ফ্রেন্ড, ওর অধিকার আছে। তো এরকম এক বছর তাকে অনেক চেঞ্জ করার চেষ্টা করছি, অনেক ভাবে ওর কাছে কাঁদতাম, কাইতা কাইতা বলতাম যে চেঞ্জ হয়ে যাও, দেখো আমার ফ্যামিলি তো তোমাকে এইভাবে পছন্দ করবে না, এভাবে অনেক কিছু বুঝাইতাম, এভাবে বলতাম যে তোমার যখন নেশা উঠবে তুমি আমাকে ফোন দিবা, আমার সাথে টাইমটা ওয়েস্ট করবা, যে আমার নেশা উঠছে এখন দিছি তুমি আমাকে একটু টাইম দাও, আমি কি তোমাকে টাইম দিব না। তো একটা পর্যায়ে আমাকে অনেক বকা ঝোকা মানে অ্যাভয়েড করতে থাকে, প্রচুর অ্যাভয়েড করে, খারাপ বিহেভ, অনেক কথাবার্তা বলে খারাপ। তো জিদ করে কি করলাম যে তুই আমার সাথে এমন করস আমিও তোর সাথে এরকম করব, ছেলেদের সাথে রিলেশন করা শুরু করলাম।
প্রিয় শ্রোতা, সবাই একটু খেয়াল রাখবেন যে এটা কিন্তু যাহা বলিব সত্য বলিব নিজের ভুল এবং অপরাধ স্বীকার করার জায়গা, এবং একই সাথে খেয়াল রাখবেন যে ভুল এবং অপরাধের পেছনের কজ তা আসলে কি থাকে। ও জেনে ফেলেছে ছেলেটা ড্রাগ নেয় এবং প্রচুর খারাপ ব্যবহার ওর সাথে ও করছে, এই মুহূর্তে দুজন দুজনের সাথেই করছে। ক্লাস এইটে পড়ুয়া একটা মেয়ে, সম্ভবত তখন আপনি ক্লাস নাইনে পড়ছেন, রাইট? ক্লাস নাইনে পড়ুয়া একটা মেয়ের মেন্টাল ম্যাচুরিটি আসলে কতটুকু হতে পারে, এবং একই সাথে আমরা বলতে পারি যে ছেলেটার সাথে ওর প্রেম হয়েছে তারই বা বয়স কতটুকু। দুজন দুজনের সাথে ঝগড়া এবং দুজন দুজনই, একজন তো বিপদগামী আগে থেকেই ছিল এবং আজকের যিনি অতিথি তিনি কিন্তু ধীরে ধীরে বিপদগামী হচ্ছেন, তার বয়সটি কিন্তু এখানে জাজমেন্টের একটা বড় ব্যাপার রয়েছে। তাকে আমরা এই কোশ্চেনটি ছুড়ে দিব না যে সে তো ড্রাগ অ্যাডিক্ট ছিল, তাহলে সেটা জানার পরেও কেন আপনি ওর কাছ থেকে এত বেশি কিছু এক্সপেক্ট করতেন, কিংবা তার জন্য কেন আপনার খারাপ হতে হবে, তার জন্য কেন আপনার এই চ্যালেঞ্জগুলো নিতে হবে এটা জানার পরেও যে সে ড্রাগ অ্যাডিক্ট ছিল। তার চেয়ে বরং আপনি এভাবে ভাবার চেষ্টা করুন ওর বয়সটা এবং ওর ক্রেজিনেসটা। হ্যাঁ, তারপর
ফার্স্ট আমার রিলেশন যে ছেলের সাথে হয় সেটা হচ্ছে আমার বোনের বান্ধবীর ভাই। তো সে আমাকে ফার্স্ট দেখে, তার সাথে আমার ছোটবেলায় খেলা হইতো, বাট বড় হওয়ার পরে দেখা হয়নি। বড় হয়ে দেখার পর সে আমাকে পছন্দ করে, পছন্দ করার পর আমার নাম্বারটা আমার মোবাইল থেকেই নেয়। নেওয়ার পরে তো একদিন রাতে হঠাৎ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি ইয়াসিন, আমি তোমাকে পছন্দ করি। তো আমি বলছি পছন্দ করো, ভালো কথা, পছন্দ করো, তাহলে আমি এখন কি করব। তো ও বলতেছে যে আমার মনটা তুমি কাচের মতো ভেঙে দিও না, তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তো তখন বলি কি আচ্ছা আমি তোমাকে আধা ঘন্টা পর জানো। আধা ঘন্টা আমি চিন্তা করলাম, আধা ঘন্টা পর বললাম যে হ্যাঁ আমিও তোমাকে লাইক করি, বাট তাকে আমার মোটেও ভালো লাগতো না।
এটা মিথ্যাভাবে বললেন?
মিথ্যাভাবে।
এবং এটা আপনি কেন বললেন?
এটা এজন্য বলছি যে আমার মন যে ভাঙছে আমিও ছেলেদের মন ভাঙবো, আর সে আমাকে চ্যালেঞ্জ করছিল যে সে মেয়ে পটাতে পারে আমি পারি না, তো আমি তার চাইতে বেশি পারি, সেটা দেখানোর জন্য,
তাকে দেখানোর জন্য।
হ্যাঁ, তাকে দেখানোর জন্য। তো রিলেশন করার পর আমি কোন না কোন একভাবে আমার ওই বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড পিয়াসের কানে ঢুকাই। তো তখন ঝগড়াই চলতেছে, যার কারণে সে আমার লাইফে আসে নাই শোনার পরও যে আমার রিয়াসিনের সাথে রিলেশন হয়েছে। তো রিয়াসিনের সাথে রিলেশন হওয়ার পর সে ছেলেটা আমাকে এত বেশি পছন্দ করে ফেলে, প্রচুর পরিমাণের উইক হয়ে পড়ে আমার প্রতি, কিন্তু মানে আমি তার প্রতি কোন মতনই ফিলিংস ছিল না আমার, আর তার আমার প্রতি প্রচুর ফিলিংস হয়ে যায়, অনেক বেশি সে আমার প্রতি উইক হয়ে পড়ে। তো একটা পর্যায়ে আমি তাকে তিন মাসের মাথায় বলি যে আই এম সরি আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তো আমাকে বলতে যে কেন রাখতে পারবো না, ও তো খুব কান্নাকাটি যে তুমি আমার সাথে এমন কেন করবা, এটা সে তো অনেক কিছু। তো ইয়াসিনের যখন আমি অনেক কষ্ট দিই হার্ট দেওয়ার পরে, সে প্রথমেই সিগারেট খাওয়া ধরে। ছেলেটা খুব ভালো ছিল, প্রচুর ধার্মিক ফ্যামিলির একটা ছেলে, যে পাঁচক্ত নামাজ পড়তো আর কোরআনে হাফেজ ছিল। তো ও এইসব জিনিস ধরার পরে তার বোন আমাকে ফোন দিল একদিন, ধরার ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম আমার ভাইয়ের তুই অবস্থা। তো ওর বোন নিয়ে বলতেছে আমি কি করব, আপনার ভাই জাহান্নামে চোর আসতে যাক সেটা আমার ধার বিষয় না। তো ওনাদের ভাইকে কোনো মতে ওরা কন্ট্রোল করতে পারে না, রোজই সে ছেলে আমার কাছে আসে, কান্নাকাটি করে, তারপর ফোন দেয়, অনেক ধরনের কথাবার্তা বলে। তো একটা পর্যায়ে ও পার্মানেন্টলি একদম নেশা ধরা শুরু করে দিল, নেশা করতো, তারপরে হাত কাটা ফেলতো, এটা ওইটা পাগলামি, যত সব পাগলামি আইসা আইসা করতো আমার কাছে। তো সেটা আমার কাছে কোনো ওই সাবজেক্ট ছিল না। তারপর আরো অনেক ছেলের সাথে রিলেশন হইলো, রিলেশনে ওই ছেলেদের সাথে এরকম ফাজলামি করতাম, কথা বলতাম, ভালো না লাগলেও রিলেশন করতাম, করার পরে এরকম ছেলেদের ছেড়ে দিতাম।
যখন আপনি তাদেরকে এই কষ্টটা দিতেন, আপনি চার পাঁচজনের কথা বললেন, সামনে হয়তো আরো বেশ কয়েকজনের কথা আমরা জানবো, যখন আপনি কষ্টটা দিতেন তখন আপনার ফিলটা কি হতো?
তখন ফিলটা হতো যে আজকে আমি পারছি কিছু করতে, একদিন আমি কাঁদছি, আজকে তাদের আমি কাঁদাচ্ছি।
আপনি পিয়াসের ভুলগুলো আপনি অন্য কারোর কাছে গিয়ে তাদেরকে শাস্তি দিয়ে আপনি নিজের মনের ক্ষোভটা মেটানোর চেষ্টা করলেন।
হ্যাঁ হ্যাঁ।
ওকে, তারপর?
তারপর মাঝখানে তারপর কিছুদিন বন্ধ যায়, কারণ পিয়াস আবার আমার লাইফে আসে। যে
কতদিন পর?
তা হচ্ছে প্রায় তিন মাস পর সে আমার লাইফে আবার আসে। তো আসার পরে সে আমাকে বলে যে আমি তোমার নামে এগুলি কি শুনতেছি, আমার কানে তো সবকিছুই আসে। তো আমি মনে মনে বলতেছি তোমার কানে যাওয়ার জন্য তো আমি ব্যবস্থা করে রাখতাম, পরে রিলেশন হয়, পরে বললো যে তুমি সব ছেড়ে দাও। তা আবার ছেড়ে দিলাম আমি সবকিছু, যে আছে ঠিক আছে, ও তো আমার লেখাই সেভ করছে, আর কিছু লাগবে না আমার, এরকম চিন্তা ভাবনা। তো ক্লাস নাইনে ওঠার পরই আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, কজ আমার বাবা বিজনেসে পুরো লস খেয়ে যায়, 1 কোটি টাকার মতো লস খেয়ে আমার বাবা। পরে এই 2 বছরই এরকম করতে থাকি, এক এক ছেলের সাথে রিলেশন করি, অনেক জায়গা জায়গার ছেলে। যেমন আমার পরিচয় অনেক হয় যে কোথাও ঘুরতে গেতাম তো ছেলেরা আমার নাম্বার দিত, 1টা 2টা 3টা 4 5টা করে নাম্বার পাইত, তো সে 4 5টারই এসব মাসে এসে মিস কল দিত। মিস কল দিলে সে ব্যাক করতো, কথা বলতাম, কথা বলার পর একদিন দেখা করতো, জাস্ট একটা দেখা। আর যেটা হচ্ছে যে বড় কথা যে ছেলেরা আমার সাথে কথা বললে আমার দেখা যতটুকু পছন্দ করে তার চাইতে বেশি আমার সাথে মানে কথা বলে মায়া বেশি পড়ে যায়।
মানে টার্গেট যেটা ছিল যে কোনো ভাবেই হোক ওকে হার্টলি আপনার প্রতি অনেক বেশি দুর্বল করে
দুর্বল করাটা।
ওকে, এবং এটার মধ্যে আপনি খারাপ বলতে যেটা বোঝাচ্ছেন ফোনে এক ধরনের শারীরিক সম্পর্ক, এই দিকে কোনো ভাবেই আপনি যেতেন
না? না না, একদম কখনোই যেতেন না।
হ্যাঁ, তারপর
তো পরে এরকম ভাবে রিলেশন হয়, তো ছেলেটা তো হয়ে গেত মেন্টাল, তো আর উইক করার যেটা হচ্ছে পদ্ধতি মেয়েদের একটু ইন্টারেস্টিং কথা বলে ছেলের এমন তো উইক হয়।
কি ধরনের ইন্টারেস্টিং?
ইন্টারেস্টিং বলতে যে মানে কথার আগে জান, যান ছাড়া কথা বলা যাবে না, যান পড়ান, আর খুব ইমোশনাল হয়ে মানে কিছু কথা বলতে হবে, যে একটা পর্যায়ে যে জানো আমি না আমি আগে যত ছেলের সাথে যাই কথা বলছি বাট তোমার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস আসছে, আমার তোমার কেমন জানি ভালো লাগে, আমি বুঝতে পারতেছি আমি তোমার ছাড়া আর কোনদিন থাকতে পারবো না,
এই টাইপের কথাবার্তা,
এরকম টাইপের আর অনেক কথাই মানে পটানোর মতো যে ছেলেদের কথাগুলো ছিল।
এখানে আমি একটু ক্যাশন দিতে চাই, ক্যাশন মানে সতর্কীকরণ, সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে এই ধরনের কথা বলে আপনি দয়া করে তাকে সন্দেহ করবেন না, কারণ সবাই কিন্তু অতিথির মতো ঘটনার মধ্য দিয়ে যাননি। সুতরাং এই টাইপের কথাবার্তা বললে আজকে যে ছেলেরা JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব শুনছেন তারা কনফিউজ হয়ে যাবেন যে না শেষ পর্যন্ত শোনার পর তিথির মতো আমার সাথে হচ্ছে কিনা। আপনি কি প্রত্যেককে হয়ে বলে দিতেন যে আমি তোমার সাথে একটা চিট করেছি এভাবে, নাকি প্রত্যেককে আলাদা আলাদা ফরম্যাটে শাস্তি দিতেন?
যেমন হচ্ছে যে মানে কিছু কিছু ছেলে যেটা বুঝতাম যে না খুব ইমোশনাল টাইপের, তাদের বলতাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এরকম কিছু কথা বলতাম, তো আমি পারবো না। আর যাদের বুঝতাম যে না থাক ও অত বেশি একটা ইমোশনাল না বাট ওরে হার্ট করতে বেশি মজা লাগবে, তো সেখানে ওরে ডাইরেক্ট বলতাম। তো এরকম কথা তো অনেক চেতো ছেলেরা, চেতো কিন্তু চেতলো বা বলতো যে চেতছি যাই করছি বাট ভালো তো বাসি কিছু করতে পারতেছি না, তো সবসময় ছেলের একটা কথাই বলতো যে তুমি একদিন বুঝবা, তুমিও একদিন কাঁদবা।
বিরতির ঘন্টা বেজে গিয়েছে প্রিয় শ্রোতা, এই ঘটনা শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে এবং সেটা আপনাকে কাঁদায় কিনা সেটাও একটা প্রশ্ন। যাহা বলিব সত্য বলিবতে আজকে রয়েছে তিথি। তিথির জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা আবিষ্কার করার চেষ্টা করছি এবং চেষ্টার প্রথম পর্বটি শেষ হয়েছে, দ্বিতীয় পর্বে আমরা ফিরে আসবো একটু পরেই, তার মাঝখানে রয়েছে সংবাদের বিরতি। যাবার আগে আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই যে তিথির এই যে ঘটনা বা তিথির জীবনে যা ঘটে গেছে সেগুলো নিয়ে একটি মামলা হয়েছে এবং মামলাটি বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে এই মুহূর্তে। বিচার বিভাগ মামলাটি বিচার বিশ্লেষণ করে শেষ পর্যন্ত যে রায় দেবেন সে রায়টি যাহা বলিব সত্য বলিব কর্তৃপক্ষ অর্থাৎ ABC রেডিও সম্পূর্ণভাবে এগ্রি করে নেবে। এখানে এই মামলাটিকে প্রভাবিত করার জন্য মামলাটির পক্ষ কিংবা বিপক্ষ নেবার জন্য ঘটনাটি প্রচার করা হচ্ছে না, প্রচার করা হচ্ছে ইন দ্যাট পার্সপেক্টিভ যে আপনারা যেন সচেতন হন, আপনারা যেন তিথির মতো কোনো ভুল না করেন, কিংবা প্রথমে যেটা বলে নিয়েছে যে তিথির জীবনে যেটা ঘটেছে তার মতো আর কোথাও যেন কোনো মেয়ে এভাবে ভিকটিম না হয়। আমরা সংবাদের ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরপরই আমরা ফিরে আসছি। আপনি চাইলে আমাদের যাহা বলিব সত্য বলিব এসে আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকে এই ঘটনা চলাকালীন সময় বিশেষ করে দ্বিতীয় পার্ট থেকে শুরু হবে প্রাসঙ্গিকভাবে যে যে বিষয়গুলো আসবে এবং যে বিষয়গুলো দেখানো যায় আপনাকে সেই বিষয়গুলোর ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দেব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSB এবং একই সাথে ABC রেডিওর ফ্যান কিংবা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি সংবাদের, একটু পরেই ফিরে আসবো, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা, আমরা সংবাদের বিরতির পর ফিরে এসেছি জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে। আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা, চিটাগাং, কক্সবাজার, ঢাকার ভেতরের, ঢাকার বাইরের এবং একই সাথে দেশ ও দেশের বাইরের যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন আমাদের ইন্টারনেটে www.abcradiobt.fm এই ঠিকানাতে, এবং একই সাথে আগামী কালকে যারা আমাদেরকে ডাউনলোড করে শুনবেন এই ওয়েবসাইটটি থেকে, তাদের সবাইকে আগাম অভিনন্দন এবং আগাম ঈদ মুবারক জানিয়ে আবারও আমরা আপনাদের সবাইকে যাহা বলিব সত্য বলিবতে স্পেশালি ওয়েলকাম করছি। প্রিয় শ্রোতা, আজকে তিথি রয়েছে আমার সঙ্গে। তিথি তার জীবনের অপ্রিয় সত্যগুলো উদ্ঘাটন করছে এবং গল্পের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে তিথির যে ঘটনাটি তিথির জীবনে ঘটেছে সেই ঘটনাটি নিয়ে একটি মামলা হয়েছে, তিথি নিজে সেই মামলাটি করেছেন এবং সেই মামলার বাদীও আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তাকে আমরা ঘটনার কোন একটি পর্যায়ে আমরা আমাদের মুখোমুখি করব এবং ঘটনার প্রাসঙ্গিকতায় আমরা বলতে চাই সেটা হচ্ছে আজকের এই যাহা বলিব সত্য বলিবতে তিথির জীবনের যে অপ্রিয় সত্যগুলো আমরা প্রকাশ করছি সেটা কোনোভাবেই মামলাকে প্রভাবিত করবার জন্য নয়, এবং আমরা বিশ্বাস করতে চাই যে বিচারালয় বা বিচার বিভাগ যে রায়টি দেবে ওর মামলার সে রায়টি আমরা জেবিএসবি অর্থাৎ এবিসি রেডিও কর্তৃপক্ষ সেটা আমরা স্বীকার করে নেব। সুতরাং মামলার কে কোনোভাবে প্রভাবিত করবার জন্য আমরা আমাদের এই অপ্রিয় সত্য উদ্ঘাটন প্রক্রিয়াটি চালাচ্ছি না, এটা ওর মতো করেও বলে যাচ্ছে। আমরা সেখান থেকে একটি সামাজিক সচেতনতার জায়গাটি প্রভাবিত করতে চাই, আমরা বলতে চাই তিথির মতো করেই যে তিথির মতো ভুল যেন সমাজের আর কোন মানুষ না করে, আর কোন তিথি না করে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি প্রথমে আপনার সেলফোনে গিয়ে লিখুন জেবিএসবি স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, কারণ যে কোনো মুহূর্তে আমরা তিথির এই যে ঘটনা সেটার প্রাসঙ্গিকতায় যেসব জিনিসপত্র আপনাদেরকে দেখানো যায় সেগুলোর ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার কিংবা ফ্যান আমরা যাই বলি না কেন সেটা হয়ে যাবেন, এবং এই পেজটি হচ্ছে এবিসি রেডিওর মূল ফ্যান পেজ। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজে কিবরিয়ার টিম, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং তিথি হচ্ছেন আজকে আমাদের গেস্ট। তিথির কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। তারপর তিথি, আপনি যেখানটাতে ছিলেন আপনি বলছিলেন যে আপনি একের পর এক এটা করে যাচ্ছেন এবং কিভাবে আপনি ওদেরকে পেনাল্টি দিতেন এবং আপনার সেই ফিলটা কি হতো, সেখান থেকে আমরা ফিরতে চাই।
ফিলটা এটাই হতো যে আমার খুব ভালো লাগতো যে আমি একদিন কষ্ট পাইছি, অনেক কাঁদছি, আজকে আমি কাউকে কাঁদাতে পারছি বা আমি কষ্ট দিতে পারছি, কিন্তু একটা চিন্তা করিনি কখনো যে সেটা ঠিক হয়। এভাবেই আমার রিলেশনের একটা বছর যেতে থাকে।
একটা বছর আপনার এইভাবে আপনি কাটান এবং এর মাঝামাঝি আপনার পিয়াসের সাথে তেমন একটা যোগাযোগ হয়নি, রাইট?
না, এর মাঝামাঝি পিয়াসের সাথে কথা হইতো।
ও কি জানতো যে আপনি এই ধরনের কাজ করছেন?
হ্যাঁ জানতো।
ও কি বলতো?
ও অনেক চিলাচিলি করতো যে এগুলো করুন, এগুলো ছেড়ে দাও, এটা সেটা। আমি তো আসি, কিন্তু মানে সে থাকলো বা কি, আমি যে কষ্টটা পাইছিলাম, মানে ও যে আমাকে যেভাবে আঘাত করতো, যে একটা মানুষকে সরাসরি আঘাত দেওয়াটার চেয়ে তিলে তিলে মারাটা খুব বেশি খারাপ। আর সে আমাকে তিলে তিলে মারত, যেমন তার নামে অনেক কথা আমি মানুষের মুখে শুনতাম, অনেক খারাপ লাগতো। একটা মানুষ যাকে ভালোবাসে তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটার অপেক্ষায় সে থাকে। ও তো আমার এক সপ্তাহ পরপর ফোন দিত শুক্রবার দিন, তা আমি সেই শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত আমার সেলফোনটা আমি এভাবে আমার কাছে আগলায় রাখতাম যে কখন সে আমাকে ফোন দিবে, কখন একটা রিং যদি আমার মিস হয়ে যায় আমি তো তার সাথে কথা বলতে পারবো না, আমি তো তার কণ্ঠটা শুনতে পারবো না, বা কখনো যদি ঝগড়া লাগতো অন্য নাম্বার থেকে ফোন দিয়ে তার হ্যালোটা শুনতাম, হ্যালোটা শুনে ফোনটা রেখে দিতাম।
এই সময়টাতে আপনি তার সাথে কেন ফোন দিতে পারতেন না? এই এক সপ্তাহের প্রতি আপনি দিচ্ছে বলে আপনি ওর ফোনে ফোন দিতে পারতেন, কেন ওয়েট করতেন, কেন আপনি ফোন দিতেন?
আমি ফোন দিতাম না, মানে আমি নিজেও জানি না আমি কেন মন ছিলাম, বাট আমি এরকমই করতাম যে কেন আমি কেন ফোন দিব, আমার তো কোনো অপরাধ ছিল না, তার অপরাধ, সে আমাকে ফোন দিয়ে সরি বলবে, কেন আমি ফোন দিব, সে আমাকে পারে না আমাকে মানাতে, এরকম চিন্তা ভাবনা আমার মাঝে ছিল। তো এছাড়া আমি দিতাম মাঝে মাঝে যখন মানে না পারতাম, যে ধরে রাখতে পারতেছে না নিজেকে, তখন ফোন দিতাম, তো তখন সে আমার ফোন রিসিভই করতো না, 10 বার 20 বার এভাবে ফোন দিতেই থাকতাম, রিসিভ করতোই না। প্রায় এক সপ্তাহ পরে যখন ওর টাইম হবে সেদিন ফোন দিবে, ফোন দিয়ে কথা বলবে। তখন যদি জিজ্ঞেস করতাম ফোন দিছিলাম ধরনাই কেন, তখন বলতো যে কই আমি তো তোমার ফোন দেখি নাই, তুমি আমার ফোন দাও নি, তো এরকম বলতো। তো প্রায় ফোন দিতাম, একই সময় দেখতাম মেয়ে রিসিভ করতো, জানতাম না মেয়ে কি হয়, বোন না কি, আই ডোন্ট নো, বাট কয়েকটা মেয়ে রিসিভ করছিল কয়েকবার। তো এছাড়াও ফ্রেন্ডের মুখে শুনছি যে এই তো দেখলাম পিয়াসরে একটা মেয়ের সাথে ঘুরতেছে। ইভেন আমার বড় বোন যে মানে আমার বড় যে তার সাথে আমি কিছু শেয়ারিং করতাম কিছু কথা, তো ওরেও বলতাম, তো প্রায় বাইরে বেরোলে বলতো যে আমি আজকে না পিয়াসে দেখছি, তো পিয়াস আমায় দেখে মানে লুকায় গেছে, তো কথাগুলো শুনতাম তো অনেক খারাপ লাগতো, যে আমার বয়ফ্রেন্ড এর মানুষ দেখতেছে, তো আমার নিজের একটা ইনসাল্ট, যে কেমন যে তিথি রিলেশন করে, কেমন ছেলের সাথে রিলেশন করছে, যে হাজারটা মেয়ের সাথে রিলেশন করে। তো এইসব দিদি মানে যেটা কাজ করতো যে অন্য ছেলেদের প্রতি, যে আমি যদি আজকে তাদের শিক্ষা দিতে পারি, তার অন্য কোন মেয়ে শিক্ষা দিবে না, আমার মতো কষ্ট কেউ পাবে না, তখন মানে ওই কষ্টটি আমার কাছে অনেক বড় লাগতো, প্রচুর বিশাল বড়, যে আমি মহা বড় কষ্টে পড়ে গেছি।
প্রিয় শ্রোতা, আমরা একটি SMS বলে যেতে চাই। আমরা যে ঘটনাটি আমরা ঠিক বলতে পারি যে এই আগের পার্টে আমরা অনেকখানি জুড়ে জেনেছি, এবং এই পার্টে এসে আমরা জানলাম যে ওর ক্রেজি হয়ে যাওয়ার ব্যাপারটা, পিয়াসের ওই অপরাধ, পিয়াসকে সে কোনো শাস্তি দিতে পারেনি, সে শাস্তি দিয়েছে অন্য ছেলেদেরকে। আপনি কি মনে করেন যে লাভ কখনো কখনো মানুষদেরকে এইভাবে ভুল পথে ভুল জায়গাটিতে ক্রেজি করে তোলে, যে শাস্তিটি যার পাওয়া উচিত তাকে না দিয়ে শাস্তিটা পেয়ে যায় অন্য কারো? আমরা এরকমও দেখে থাকি, মাঝে মাঝে আমরা এরকম শুনে থাকি যে একটা মেয়ের সাথে কেউ যদি কখনো খারাপ আচরণে যান, কিন্তু একটা মেয়ের কাছ থেকে যদি খারাপ আচরণ পান, ওই ছেলেটা ভুলবশত হোক বা নিজের মনের অজান্তেই হোক, পুরো মেয়ে কমিউনিটিটাকেই সে খারাপ চোখে দেখা শুরু করে। এবং একই সাথে একটা ছেলের ক্ষেত্রেও এই ধরনের ব্যাপারটা হয় যে একটা যদি আমরা বলি যে একটা ছেলেকে কোনো মেয়ে খারাপ চোখে দেখছে বা কোনোভাবে হার্টেড হয়েছে, তাহলে একইভাবে তিথির মতো অন্য ছেলেদের সাথে সে খারাপ ব্যবহার করতে থাকে এবং শাস্তি দেওয়ার যে ব্যাপারটি সেটা ঘটতে পারে। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে আমাদের SMS বলে আসুন এবং লিখুন ইয়েস, যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুব তাৎক্ষণিক ভাবেই আমরা SMS পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেব। SMS পোল নিয়ে কাজ করছে আজ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আপনাদেরকে একটু পরে রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে যে কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেছে এবং কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেনি। এই SMS পোলটি খুবই গুরুত্বপূর্ণ এবং SMS পোলে পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে আমরা আসলে বুঝতে চাই আমাদের শ্রোতাদের কাছে ঘটনার যে ব্যাপারটি আমরা উদ্ঘাটন করছি সেটা আসলে কোন পর্যায়ে রয়েছে, বিশ্বাসের কোন লেভেলে রয়েছে। আমি এখানে একটি কথা সবাইকে স্পষ্ট করে বলতে চাই, এখানে যদি আমাদের লিসনারদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি অনেক নিচে নেমে আসে এবং অবিশ্বাসের জায়গাটি যদি অনেক বড় হয়ে যায়, তাহলে যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটবে সেখানেই আমরা গল্পটা থামিয়ে দেব, এবং এমনও হতে পারে গল্পটি প্রচার সেখানেই বন্ধ হয়ে যাবে, অথবা গল্পের মোড়টা আমরা ওই জায়গাটি থেকে ঘুরে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং বুঝতেই পাচ্ছেন যে SMS পোলে আপনাদের কমেন্টসটি বা মতামতটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা অপেক্ষা করছি আপনার SMS পোলের জন্য, আমরা সত্য উদ্ঘাটন প্রক্রিয়াটি আরো একটু এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সবাই অংশগ্রহণ করুন ইয়েস অথবা নো লিখে 8920 নম্বরে। তিথি, তারপর
এভাবেই রিলেশন চলতে থাকে আমাদের ছেলেদের সাথে, কথা হইতো দেখা হইতো। তো আমার আবার ছিল যে আমি রিলেশন করতাম, কিন্তু কখনো কোনো ছেলের থেকে কিছু নেওয়া এগুলো আমার পছন্দ ছিল না, মানে কোনো ছেলের সাথে ওই দিক থেকে বেমানি করতাম না, টাকা পয়সার দিক থেকে, জাস্ট রিলেশনই, যে হ্যাঁ রিলেশন করব, তুমি আমাকে পছন্দ করো, এটাই আমার জন্য অনেক বেশি, যে আমি আমার বয়ফ্রেন্ডকে জানাইতে পারলেই চলে। তো তার কানে অনেক কিছু ঢুকতো যে আমি এরকম অনেক ছেলের সাথে রিলেশন করি, এটা সেটা, অনেক ছেলেকে অনেক ধরনের ভাবে কষ্ট দিই, তো অনেক অপরাধী করছি আমি, স্বীকার করি যে ছেলেদের এভাবে করাটা উচিত হয়নি আমার।
আপনি একটু বলবেন যে কতজন ছেলের সাথে আপনি এই ধরনের এই এক বছরে বা যে সময়টা আপনি করেছেন সেই সময়ের মধ্যে কতজন ছেলের সাথে আপনি এই কাজটি করেছেন?
অনেক ছেলে।
এই ঘটনাগুলোর মধ্যে দুই একটা ঘটনা যেটা আপনার মনে অনেক বড় দাগ কেটেছে, যতটুকু যে আপনি বলে দিয়েছেন যে আমি শুধুমাত্র আমার মনের ইচ্ছা পূরণের জন্য এটা করেছি, তারপরে তা সে অনেক বড় ক্ষতি করেছে, এরকম দুই একটা আমাদের সাথে একটু শেয়ার করবেন?
হ্যাঁ, যেমন আমার ফার্স্ট যেটা, যার সাথে আমি রিলেশন করি, সে তো পুরোই বাদ হয়ে গেছে, এখন রাস্তাঘাটের হিরঞ্চি হয়ে গেছে, যার নাম তো আমি শুনতেছি, হ্যাঁ আমার মহল্লার যদি কেউ শুনে সে বিশ্বাস করবে যে হ্যাঁ ইয়াসিন যে এখন পুরোই বাদ হয়ে গেছে। আর এছাড়াও বাইরের কিছু ছেলে আছে যারা আমার জন্য অনেক কিছুই করছে, ট্যাবলেট টুবলেট খেয়ে ফেলছে। তো বাইরের আরেকজন ছেলে আছে, ও হচ্ছে যাত্রা বাড়ির, তো ওই ছেলে এখনো পর্যন্ত মানে আমার জন্য অনেক কষ্ট পায়, অনেক কিছু করে, তার ফ্যামিলিতে সেও একমাত্র ছেলে, কিন্তু তবুও আমার জন্য অনেক পাগলামি টাগলামি করে, জাস্ট তার কথাই হচ্ছে আমাকে তিথি কেন তো, যে মানে কথা বলতাম, আমার টার্গেট ছিল যে ফার্স্ট টার্গেট একটা ছেলেকে 3 মাস আমার লাইফে রাখবো, 3 মাস, হ্যাঁ, তারপরে যে আমার দিক থেকে হলো যে মানে বয়ফ্রেন্ডের দ্বারা এত বেশি বেড়ে যায় যে তখন আর 3 মাস একজনকে রাখাটা আমার পক্ষে সম্ভব হয় না, তো 1 মাস করে একজনকে রাখতাম লাইফে, 1 মাস আজকেও আছে কালকেও নেই, আবার 1 মাস আজকে আছে কালকে নেই, এরকম।
ওই যে একটা কথা আছে না যে মাছকে যখন বলি দেওয়া হয় মাছ কিন্তু ছটফট ছটফট করে, আপনি দেখেছেন নিশ্চয়ই?
হ্যাঁ অবশ্যই।
ওই কিছু মাছ আছে না যে ক্যাটফিশ বলে যেগুলো, দেখবেন অনেকক্ষণ বেঁচে থাকে, মানে কড়াইয়ে দেওয়ার পরেও দেখবেন যে লাফায়। হ্যাঁ, তো যখন আপনি এই বলিটা দিতেন তাদের আলটিমেটলি, তারা তো আপনাকে একদম জেনে শুনে ভালো মনে করেই জীবন সঙ্গী হিসেবে চিন্তা করত।
জেনে শুনেই, হ্যাঁ, আর আমার ব্যাকগ্রাউন্ড জেনেই আমার লাইফে ছেলেরা আসতো, আর আসার পরে আমি বলতাম যে আমি কিন্তু অনেক ছেলের সাথে রিলেশন করি বা এটা সেটা, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি, এই বিশ্বাসটা তাদের মাঝে আমি ঢুকাইতাম।
মানে এই বিশ্বাসটা ঢুকানোর জন্য আপনি সত্যটাও বলতেন?
হ্যাঁ, সত্যটাও বলতাম। আমি সত্য বলেই নিতাম যে আমার রিলেশন ছিল, তার প্রতি জিদ করে আমি ছেলেদের সাথে রিলেশন করছি, আমার প্রচুর ছেলের সাথে রিলেশন ছিল। আর এছাড়াও তারা আমার ব্যাকগ্রাউন্ড জেনেই আসতো, কারণ আমার ফুল মহল্লাই জানে। আমি কিন্তু আমার মহল্লা অত ভালো না, আমি বছরই তো খারাপ। রিলেশন করে তিথি ভালো না, মেয়েটা ভালো না, যে কেন রিলেশন করবে, বাট এটা জানার চেষ্টা করে না যে কেন এরকম করে, কি কারণ।
কারণটা ছিল হচ্ছে আপনার সাথে পিয়াসের সম্পর্ক। আপনি এভাবে একের পর এক বলে দিয়ে যাচ্ছেন। ঠিক, আমি জানতে চাইবো যে যখন এই এটা হতো, যখন আপনি ওকে বলতেন যে আমি তো এটা তোমার সাথে ফান করেছি বা এটা নাটক ছিল, সেই মুহূর্তে ও অনেক কষ্ট পেত?
হ্যাঁ, প্রচুর কষ্ট পেত। অনেক ছেলে তো মনে হয় ছেলেরা তো কাঁদে না, কিন্তু অনেক ছেলে আছে আমার ফোনে হাউ মাউ করে কাঁদছে। এমনও গেছে যে আমি সরাসরি বসে ওদের না বলছি, তা আমার পায়ের সামনে বসে বসে কাঁদছে, কিন্তু মানে আমার কথা ছিল না আমি গ্রহণ করতেই পারবো না। যাদের আমি ইয়ের জন্য নিছি আমার লাইফের ফান করার জন্য, তাকে আমি কখনো আমার লাইফ পার্টনার বানাতে পারবো না, এটাই ছিল আমার টার্গেট। আর কখনো মানে ওরকম ভালোই লাগতো না। আমি অনেক সুন্দর ছেলের সাথে রিলেশন করছি, এটা বলবো না যে না আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর ছিল, তারপরে আমি সুন্দর ছেলের সাথে রিলেশন করিনি। আমি অনেক নিষ্ঠা ছেলের সাথে রিলেশন করছি, অনেক সুন্দর ছেলেদের সাথে রিলেশন করছি, তো এভাবেই রিলেশন।
এরকম হতো না যে বিশ্বাসই করতে চাইতো না, মনে করতো আপনি ফান করছেন, এরকম হতো না অনেকে?
হ্যাঁ হ্যাঁ, দেখা যায় যে 100 এর মধ্যে 80% যদি আমাকে লাইক করতো, তো 40% লাইক করতো না, তারাও আমার সাথে ফানের ই করে নিয়ে আসতো। কিন্তু যারা আমার সাথে ফান করতো আমি বুঝে গেতাম, তাদের সাথে আমি রিলেশন করতাম না। মানে এই জিনিসটার দিক থেকে অনেক বেশি চালাকির দিক থেকে আমি করতাম, যেমন তাদের বুঝতাম আর কি, আমি ফার্স্ট 2-3 দিন কথা বলে যে সে ছেলেটা কোন টাইপের, আমার টাইপের নাকি অন্য টাইপের। যদি আমি বুঝতে পারতাম যে না সে ছেলেটা আমার টাইপের না, তার লাইফের ফার্স্ট লাভই আমি হব বা সেকেন্ড লাভ আমি হব, যেমন সে একটা টার্গেট করছে যে আমার এই গার্লফ্রেন্ড চলে গেছে তো আমি ওই গার্লফ্রেন্ডকে ভালোভাবে রাখবো। আর যেটাকে বুঝতে পারতাম যে না এই যে আমার মতো ছেঁচড়া পোলাপান যেগুলি, যে একটা ধরবো আর একটা ছাড়বো, তাদের সাথে রিলেশন করতাম না, না ভাই আমি কথা বলবো না, চলে যাও।
প্রিয় শ্রোতা, তিথির একটি ছবি আমরা এই মুহূর্তে তিথির পারমিশন নিয়ে আমাদের ফেসবুকে দিতে চাই। আপনি কি আমাদেরকে অনুমতি দেবেন যে একটা ছবি যেটাতে আপনার কোনো ক্ষতি হবে না, এরকম একটা ছবি আপনি পারমিশন দিবেন যে আমাদের ফেসবুকে দেওয়ার জন্য?
হ্যাঁ, যদি আমার কোনো প্রবলেম না হয় তো অবশ্যই।
ওকে, আমরা একটা ছবি, তিথির ছবি আমরা আমাদের ফেসবুকে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে এসে একটু এসেন্স পেতে পারেন এই গল্পের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSB এবং একই সাথে ABC রেডিওর মেম্বার এবং ফ্যান যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। ঠিক আছে, আমরা ওই জায়গাটা থেকে আবারও ফিরি।
যদিও কখনো যাকতো তো সে আবার আমার লাইফে আসতো, যখন আমি একটা চিন্তা করতাম যে না সবকিছু ছেড়ে নতুন করে আবার একটা জীবন করবো, একটা ছেলেকে চুজ করে নেব, একজন কিছু তো কি হয়েছে আরেকজনকে নেব, তো তখন এসে আমার লাইফ আবার আসতো
পিয়াস।
হ্যাঁ, পিয়াস আবার আসতো। আমি এমন ওর প্রেমে এতই পাগল ছিলাম যে মানে জাস্ট ও যদি হ্যালোটা আমাকে বলত, ওর হ্যালো শোনার পর আমার দুনিয়া আমি ভুলে গেতাম, যে দূর আমার দুনিয়া কই আছে, সব বাদ, ওই আমার সবকিছু। ও আমার সামনে দাঁড়ালেও মনে হয় আমি ওর যে আমাকে কত কষ্ট দিছে, কত যে আঘাত করছে, তো সবকিছু ভুলে মনে হইতো যে না থাক আবার ওর সাথে রিলেশনটা করি, ওরটা আমি অনেক ভালো লাগে, ওর আমি অনেক ভালোবাসি। তো তখন আবার রিলেশন করতাম, ও একই কাজে আমার সাথে করতো, কিছুদিন কথা বলতো তারপর সে বন্ধ করে দিত, বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আবার জিত চড়তো, দূর যে ডিসিশন নিছি ডিসিশন নাই, ছেলেরা সব ছেলে খারাপ, ছেলে জাতি খারাপ, আমি ছেলের জাতি ধ্বংস করে দিব, এরকম চিন্তা ভাবনা আমার মাঝে আসতো। একটা পর্যায়ে আমার একটা ছেলের সাথে পার্মানেন্টলি রিলেশন হয়, তার সাথে আমার প্রায় 1 বছরের মতো সম্পর্ক থাকে।
ওকে, আমরা এই গল্পে আসবো, এই ফাঁকে আমরা একটু SMS পোলের রেজাল্টটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। প্রিয় শ্রোতা, সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে রেজাল্টটা চলে এসেছে, আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেছে, কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেনি।
Yes, 95%. No, 4%. No comments. 1%.
আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি, আমরা দেখলাম যে 95% লোক এটাকে বিশ্বাস করেছে, ইয়েস বলেছে 95% এবং 4% বলেছে যে নো এটা বিশ্বাসযোগ্য না, এবং 1% কোনো কমেন্টস করতে চায়নি, মন্তব্যহীন থেকেছে। আমরা ফিরতে চাই আপনার কাছে, এবং আপনি বলছিলেন যে এক বছরের মতো একটা ছেলের সাথে আপনার রিলেশন ছিল।
হ্যাঁ, তার সাথে প্রথম রিলেশন
জানতে পারি?
হ্যাঁ অবশ্যই। তার নাম হচ্ছে তুষার।
তুষার, ওকে।
তার সাথে আমার পরিচয় হয় হচ্ছে, পরিচয় বলতে কি, একদিন সে আমাকে হঠাৎ ফোন দেয় আমার নাম্বারে। তো আমি ফোনটা রিসিভ করি, রিসিভ করার পর তাকে জিজ্ঞেস করতেছি কে, কাকে চান, এটা সেটা, এরকম ভাবে তার সাথে আমি একটা বিহেভ করি। তো আমাকে বলতেছে যে আমি তিথিকে চাই, আপনি কি তিথি? তো আমি বলছি হ্যাঁ আমি তিথি। পরে আমি বলতেছি আপনি কে? পর বলি কি আমি এরকম এরকম, আমার নাম তুষার। তো আমি বললাম যে আমাকে কেন ফোন করছেন? তো বলতেছে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তো আমি বলছি যে আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে ইন্টারেস্টেড না, আমাদের ফোন করবেন না। পরে ফোনটা আমি রেখে দিছি, সে আবার ফোন দিছে, কেটে দিচ্ছি, ফোন দিতে আছে। তো রিসিভ করে তাকে অনেক ঝাড়াঝাড়ি করলাম, এই আমার ফোন দিতেছেন কেন, ফোন দিতে না বলছি না, আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করবো না, তো আমি ইন্টারেস্টেড না। তো আমাকে বলতেছে যে ছোটবেলায় কি জন্মের পর আপনার মা আপনাকে মধু খাওয়ায়নি? তো বলি কি না, আমার মা মধু খাওয়ায়নি, আমার কাঁচামরিচ খাওয়াইছে। বলে কি এর জন্য তো কথা এত ছিল? বলি কি হ্যাঁ ভালো হয়েছে, তা আপনার কি, এবার ফোন রাখেন। তো ফোন রেখে দিছে। তো দুই দিন পর ছেলেটা আবার ফোন করছে আমাকে, ফোন করে আমি বলে কি যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, প্লিজ দেখেন না আপনি এরকম কেন করতেছেন। তো আমি বলি কি যে না আমি ফ্রেন্ডশিপ করবো না, আমি কোনো মতেই ফ্রেন্ডশিপ করবো না। এইভাবে সে আমাকে এক মাস যাবত ফোন দিত, আমি তাকে বকতাম, এরকমই করতাম। তখন এরকম একটা পরিস্থিতি ছিল যে মানে আমি ছেলেদের সাথে কথা বলাটা খুব কমায় দিছি। তো তখন এক মাস সে আমাকে এভাবে বিরক্ত করে। তো লাস্ট পর্যায়ে তাকে আমি বলি কি পাঁচটা শর্ত দিই, যে আমি যাকে ফ্রেন্ড বানাবো, আমার লাইফ পার্টনার বানাবো, তার পাঁচটা শর্ত আসে। তো মজার বিষয় হচ্ছে যে শর্তগুলো তার সাথে মিলে গেছে। যে মানে বলছে যে কি শর্ত আমি শুনি। তো বলছে প্রথমত শর্ত ছেলে বিজনেসম্যান হতে হবে, আর সে বিজনেস সিটের ব্যবসা থাকতে হবে।
কিসের ব্যবসা?
সিটের।
সিট কি জিনিস?
সিট হচ্ছে যে মানে লোহার একটা জিনিস, যে ব্যবসা খুব ভালো উন্নত আছে, যেমন সিট, রড।
আপনি কিভাবে বুঝলেন যে ব্যবসা উন্নত? ইনফ্যাক্ট ব্যবসা আমিও ভবিষ্যতে করতে চাই, তো আপনার কাছ থেকে একটু আইডিয়া নিয়ে নিচ্ছি।
মানে উন্নত বলতে কি, আমার অনেক ফ্রেন্ডের বাবা মা করে, তো আমার রিলেটিভের মাঝে অনেকে করে, আমার ভাগ্নির হাজবেন্ডের সিটের ব্যবসা। তো যে ব্যবসাগুলো
লসের
পসিবিলিটি খুব কম, আর হচ্ছে যে মানে একবারই বিক্রি হলে একদিনে আপনি 1.5 লাখ টাকা কামাতে পারবেন।
ওকে,
এরকম
সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমরা সিটের ব্যবসার দিকে যাচ্ছি, আমার মনে হয় আজকে অনেক শ্রোতায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তারপর?
তো আমি বলছি প্রথমত শর্ত এটা, তার সিটে বিজনেস থাকতে হবে, সে ব্যবসায়ী হতে হবে। দ্বিতীয়ত শর্ত, তার একটা বাইক থাকতে হবে, তাও জেনতেন বাইক নয়, যে ব্যাটখারা মাটখারা আমার পছন্দ না, অ্যাবজেট নয় তো ফেজেন আর R15 থাকতে হবে। আপনার কি আছে?
আপনি একটু আমার মডেলগুলো বলবেন, মানে যারা কিনবে ভবিষ্যতে তারা এগুলো একটু মাথায় রাখবে। ওকে, টেল মি দ্য মডেল, আপনি কি বলেন? FZ। ওকে, তারপর?
R15, ফেজার, মানে যেগুলো আমার ভালো লাগে।
আই ডোন্ট হ্যাভ এনি বাইক, সো আমার বুঝতেই পারছেন কোন আইডিয়া নেই, ওর কাছ থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, হ্যাঁ, তারপর?
তারপর তৃতীয় শর্ত ছিল যে তার ফ্যামিলি ভালো হতে হবে, তার ঢাকা শহরের মধ্যে একটা বাড়ি থাকতে হবে। তো সে হাসতেছে। চতুর্থ শর্ত, তার ফ্যামিলি বাবা মা ভালো হইতে হবে। আর পঞ্চমত শর্ত, সে মোটামুটি সুন্দর হলে চলবে, সমস্যা নেই। তো কিছুক্ষণ পরে যে বলে যে ম্যাডাম আপনার কথা বলা শেষ হয়েছে? বলি হ্যাঁ শেষ হয়েছে। এবার বলেন এই শর্ত তো অবশ্যই আপনি মানতে পারবেন না, কারণ আপনি যা যা বলছি এর মধ্যে যেকোনো একটা হয়তো আপনার কাছে নেই।
আচ্ছা, আমাকে একটু বলবেন যে ও কি যখন আপনার সাথে কথা বলতো পুরান ঢাকা ভাষায় বলতো নাকি একদম নর্মাল সাধারণ ভাষায় বলতো?
পুরান ঢাকা।
পুরাপুরান ঢাকা।
পরে বলতেছে যে পাঁচটা শর্ত আপনি আমাকে দিলেন, সে পাঁচটাই আমার মাঝে আছে। তো বলতেছি মানি? বলে হ্যাঁ, আমি একজন বিজনেসম্যান, আমার সিটেরই ব্যবসা, আমার হুন্ডাও আছে, আর অ্যাবজেডি আমার হুন্ডা, যেটা আপনার পছন্দের। তো বলছে যে আপনি যদি বিশ্বাস না করেন আমার নামে খোঁজ লাগাই দিতে পারেন। তো এখন বলেন যে কোন এলাকার ছেলে আপনি পছন্দ করেন, শর্ত তো দিলেন কত কিছু, এখন কোন এলাকার ছেলে পছন্দ করেন? তো আমি বলতেছি আমার পছন্দের ছেলে হচ্ছে পুরান ঢাকার ছেলে, আমি বেশি পছন্দ করি, বংশা, লালবাগ, মোহাম্মদপুর, তারপর ধানমন্ডি, এই সাইড গুলোতে বেশি পছন্দ করি। তো বলতেছে যে আমি বংশালেরই ছেলে। তো পুরান ঢাকার ছেলে,
এগুলোর স্পেশালিটি কি, বংশালের ছেলে বা পুরান ঢাকার মোহাম্মদপুরের ছেলে?
কারণ পুরান ঢাকার ছেলেগুলো আমার ভালো লাগে, গ্রামের ছেলে আছে বেশি আমি এটা পছন্দ করি না।
আচ্ছা,
যেহেতু আমি পুরান ঢাকায় আমার জন্ম, তো এর জন্যই
পুরান ঢাকার প্রতি একটা স্পেশালি একটা মমতা আছে। ওকে, জানা ছিল না। হ্যাঁ, তারপর?
তারপর তখন তো আমি পুরা ফেসে গেছি, তখন তো আমার না ছিল, তার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। আমি বলে দিছি যে এগুলো গুণ থাকতে আমার ফ্রেন্ডের মধ্যে। তো আমি বলি কি আচ্ছা ঠিক আছে, দেখা যাক, কথা বলি, ভালো লাগলে তারপরে আমি কিছু একটা বলবো। তো তারপর এইভাবে কথা চলতে থাকে এক মাস, ওর সাথে ফ্রেন্ডশিপের রিলেশনের কথা চলতেছি আমার। তো দেখি যে ছেলেটা ভালোই, কথাবার্তা সবকিছুই খুব ভালো। তার নেচারটা ভালো ছিল, রং কিছু বলতো না, তার বিজনেস নিয়ে সে বিজি থাকতো, মাঝে মাঝে আমাকে ফোন দিত এরকম। তো এর মধ্যে আমার ভাতিজির বিয়ে গেল, বিয়েতে অনেক মজা করলাম, নাচানাচি করলাম, অনেক কিছু করলাম, সেই মাঝখানে ফোন দিত, ওরে বলতাম নাইজান উইচ আসছি জানো না এটা সেটা, তো ফ্রেন্ডশিপ হয়েছে পরে তখনই তুমি চলে গেছিলাম, তুমি কথাই হইতো। তো তারপর একদিন রাত্রি কথা বলতেছি, তো হঠাৎ করে সে আমাকে বলতেছে যে আমি তোমাকে পছন্দ করে ফেলছি, তো তুমি কি আমাকে লাইক করো, তো সে তোমাকে দেখছে, সে মানে দেখে আমাকে ফোন দিছে। তো আমি বলছি যে না দেখে আবার কারে কেমনে পছন্দ করে, পছন্দ করা যায় নাকি না দেখে, বলে কি হ্যাঁ করা যায়, ফিল ভিতর থেকে ফিলিংস আসবে ঠিকই করা যায়। তো পরে একদিন চিন্তা করতেছি বৈশা বৈশা যে না ছেলেটার মাঝে তো তা সবকিছুই আছে যা আমার পছন্দ, মানে তার ব্যবহার আচার সবকিছু, খুব কেয়ার করে আমাকে, তারপর বিজনেসও করে, সবকিছুই ঠিক আছে। তো চিন্তা করলাম যে যাক ওর সাথে কথা বলি, কথা বলতে থাকি, তো রিলেশন আমি হ্যাঁ বলে দিলাম, আচ্ছা ঠিক আছে ওকে আমিও তোমাকে লাইক করি।
এটা কি আপনি মন থেকেই বলেছিলেন নাকি এটা কেউ আপনি শাস্তি দিতে পারেন?
না না না, সেটা মন থেকেই বলছি।
সো ইট ওয়াজ ইউর পিওর সেকেন্ড লাভ, আমরা বলতে পারি যে পিয়াসের পরে আপনি আরেকটা ছেলের প্রেমে পড়লেন।
প্রেমে পড়ছি কিনা জানি না, মানে তাকে আমার ভালো লাগতো,
ভালো লাগতো, মানে এটার মধ্যে আপনার কোন রিভেঞ্জ এর কোন ব্যাপার স্যাপার ছিল না, প্রতিশোধ নেওয়ার কোন ব্যাপার স্যাপার ছিল না? ওকে ফাইন, ছেলেটার নাম কি ছিল?
তুষার।
তুষার, আপনি একটু আগে বলছিলেন। হ্যাঁ, তারপর?
তারপর এভাবে আমাদের তিন মাসের মতো রিলেশন হয়। তো তিন মাস পর আমি আমার এক ফ্রেন্ড এর থেকে শুনি যে সে হচ্ছে আমার ফ্রেন্ড এর ফ্রেন্ড হয়, মানে আমার ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড এর ফ্রেন্ড, তো তার থেকেই আমার নাম্বার কালেক্ট করা, সে আমাকে দেখছিল ফ্রেন্ড এর বাসায়। তো বললো যে আমার বান্ধবী বলতেছে যে তিথি ও তো তোর টাইপের না। তো বললাম যে আমার টাইপের না বলতে? তো বললো যে তুই যেরকম ছেলেদের সাথে চলাফেরা করতি বা রিলেশন করস, মানে আরো সুন্দর স্মার্ট, তো ওরকম না, সবকিছু ঠিক আছে, ওর বিজনেস টিজনেস সবকিছু ঠিক আছে, ওর সবই ওকে, বাট ও দেখতে অতটা সুন্দর না, তোর পছন্দ হবে না। তা আমি আবার কি মানে একটু সুন্দর ছেলেদের পাশেই বেশি উইক ছিলাম, সুন্দরটাই বেশি দিতাম। তো আমার কথা ছিল যে আমি একটা আমার বয়ফ্রেন্ড বানাবো, যাই নিয়ে আমি রোডে যাবো, সে যদি সুন্দর না হয় মানুষ কি বলবে, যাই হয় তিথিটা কেমন মেয়ে ছেলে পছন্দ করবো, বা এখনো চিন্তা ভাবনা ওরকমই আছে, বিয়ে যদি করি আমি সুন্দর ছেলে বিয়ে করবো। তো এই চিন্তা করে তোর মুখে শুন আসার পর, বাসায় আসার পর আমি বলতেছি আল্লাহ ছেলে তো সুন্দর না, ছেলে তো আমার পছন্দের মতো না, তাহলে তো রিলেশন রাখা যাবে না। তো সেই দিন থেকেই তাকে আমি অ্যাভয়েড করা শুরু করি, কিন্তু আমি তাকে ডাইরেক্টলি বলি না যে তুমি সুন্দর না বলে আমি তোমাকে পছন্দ করি না, মানে এটা চিন্তা করি যে কষ্ট পাবে এটা সেটা। তো ফার্স্ট একবার তাকে না করে দিই, তো সেদিন অনেক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আমার বলতেছে যে পাগলি তুমি আমার ছেড়ো না, ছেড়ো না প্লিজ এটা সেটা, সে আমাকে পাগলি নামে ডাকতো। তো সেদিন বলাতে তোর কান্না শুনলে আমি মায়াই লাগতো আমার কাছে, আমার মায়া কাজটা বেশি করতো, আবার বলতাম আচ্ছা ঠিক আছে যাক আমি শয়তানি করছি এটা সেটা, না আমিও তোমায় লাইক করি, তো আবার রিলেশন করতাম, এভাবে রিলেশন থাকতো। ও আমাকে অনেক কেয়ারিং করতো, সকালে ঘুম থেকে উঠাইতো, নাস্তা করার জন্য ফোর্স করতো, সবকিছুর জন্য ফোর্স করতো, এভাবে রিলেশনটা আরো আগাইতে থাকে, বাট আমি ওকে অনেক অ্যাভয়েড করা শুরু করি। ওকে তাড়ানোর জন্য আমি আবার আমার লাইফে নতুন করে ছেলে আনা শুরু করি, ছেলেদের সাথে রিলেশন করা শুরু করি, ওকে বাদ দিয়ে আমি ছেলেদের সাথে রিলেশন করতাম, ওকে হোল্ডে রেখে অন্য ছেলেদের ফোনে কথা বলতাম, ওয়েটিং এ রেখে ওকে কথা বলাইতাম। তারপর এমনও গেছে যে মানে অনেক ছেলেদের বয়ফ্রেন্ড বানায় ওর সাথে কথা বলেছি, আমার তো বয়ফ্রেন্ডই, ওর বয়ফ্রেন্ডে বলতাম যে ছেলেটা আমায় ডিস্টার্ব করে কিছু বলে দাও, তো তো ওই ছেলে ফোন দিত, আমি ওরে বলতাম এটা আমার বয়ফ্রেন্ড কথা বলো এটা সেটা, আমি তোমার পছন্দ করি না, তুমি আমার লাইফ থেকে চলে যাও, তো ওরা কথা বলতো কিন্তু তবুও ছেলে যাইতো না, অনেক কাঁদতো। তা কাঁদতো যখন আমি বলতাম যে এইসব কান্নাকাটি করো না, তো এরকম অভিনয় কান্না আমিও করতে পারি মোবাইলের মধ্যে, তোমার কান্না চোখের পানি যে সত্যি আমি জানি, পরে বলতেছি যে কি করলে তুমি সত্যি মনে করবো, তো সবসময় একটা ডায়লগ মারতো যে আমার লাভ যদি রিয়েল হয় তুমি একদিন তিথি ঠিকই লাভ করবা, তুমি কিন্তু আমার লাভ না করে যাই বাকুই, এরকম বলতো। তো এভাবে অনেকদিন গেল, কিন্তু আমি মানে তখন আর ওর প্রতি মন নেই আমার, যে সুন্দর না সুন্দর ছেলের সাথে আমি রিলেশন করবো না, সুন্দরী তো আমি মেনে নিতাম সমস্যা নেই। তো এর জন্য ওর সাথে অ্যাভয়েড করা শুরু করলাম, ওকে অনেক কষ্ট দেওয়া শুরু করলাম, তো অনেক কষ্ট পাইতো, ওর সাথে কথাবার্তা বন্ধ করে দিছি। তো বন্ধ করার পর ওর ফ্যামিলিতে এটা জানাজানি হয়ে গেল যে একটা মেয়ের সাথে রিলেশন আছে, তো ওর ফ্যামিলি থেকে ওর সাথে অনেক রাগারাগি যে তুমি কেন রিলেশন করছো, যার সাথে রিলেশন করছো কি করে ফেলো, ব্রেকআপ করে ফেলো এটা সেটা। তো ওর এক ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ডের দ্বারা ওর আমার সাথে পরিচয়, তো ওর মার কাছে তুষারের মার কাছে যে ওপর অনেক কথা বল যে এই তিথি ভালো না, ও আলতু ফালতু মেয়ে অনেক ছেলের সাথে রিলেশন করে, তো এর জন্য ওর মা মানে কোনো মতেই আমাকে পছন্দ করতো না। তো তারপরে আমি শুনলাম ওর থেকে জানলাম যে ও বাড়ি থেকে বের হয়ে গেছে, যে আমার পছন্দের মেয়েটি কেন তুমি পছন্দ করবা না, তো আমি বাসা থাকবো না, আমি চলে যাব। তখন বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে অনেক দিন বাইরে ছিল, বাইরে থাকার পর অনেক কষ্টমস্ত করে থাকে। আর যেটা হচ্ছে মেন কথা যে ওর এই সিটের বিজনেসেই ওর ফুল ফ্যামিলিটা চলে, তো মানে ওর বাবা হচ্ছে অসুস্থ, হার্টের প্রবলেম আছে, যার কারণে ওনার বাবা কোনো কাজ করতে পারে না, তো ওরই ফুল ফ্যামিলিটা চালাইতে হবে। ওরা হচ্ছে দুই ভাই এক বোন, তো ও যখন বাসা থেকে বের হয়ে যায় তখন ওর ফ্যামিলিটার খুব প্রবলেম হয়ে যায়। তো তখন আবার ওর ফ্যামিলি ঠিক করে ডাকায় নিয়ে আসে, আচ্ছা ঠিক আছে আমরা মেয়ে বাসায় প্রস্তাব নিয়ে যাবো, আচ্ছা তুমি বলো সমস্যা নেই। তো সেই মুহূর্তে যখন ওর ফ্যামিলিটা যে হয় তখন সে আমাকে ফোন দিয়ে বলে যে আমার ফ্যামিলিটা ম্যানেজ করছি এটা সেটা, আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। তখন আমি তো আমার মাথায় বাড়ি পড়ে যেন আমি বিয়ে করবোই না, কোনো মতে বিয়ে করবো না রে। তো তখন ওর সাথে আমি আরো ই করি যে তুমি আমার ঠিক অনুমতি না নিয়ে তোমার ফ্যামিলির কেন জানাইছো এই কথা, আমি তো তোমাকে বিয়ে করবো না। তো সে তখন আবার বলে যে দেখো দিদি আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি আমার ফ্যামিলিরে, আমি তোমার জন্য অনেক কিছু করছি যা না করতে হয়েছে আমার, আমার এই বছরে যত বছর আমি না করছি, তো তুমি আমাকে এভাবে ছেড়ে দিও না, তো এরকম বলতো। তো সেখানে তারপর আমি ওকে বললাম যে যদি আমাকে বিয়ে করতে যাও তোমার 5 বছর ওয়েট করতে হবে। তো বললো যে কেন আমি 5 বছর কেন ওয়েট করবো, তো বলতো আমি 5 বছর আমার ক্যারিয়ার দ্বারা করাবো তারপর। তো মাঝখানে আবার কি আমি আমাদের পার্লারে নিজের পার্লার ছেড়ে আমি একটা জব নিই সেন্টার রোড, সেখানে হচ্ছে এক নেত্রীর পার্লারে আমি জব নিই। তো নেত্রীর ছেলে হচ্ছে গান করে, তো কিছুদিন পর ওর এক এক অ্যালবামটা বের হবে, দ্বিতীয় অ্যালবামটা হচ্ছে সেটা আমার সাথেই বের হওয়ার কথা ছিল।
আপনি গানও গাইতে পারেন?
হ্যাঁ,
এই মুহূর্তে ছোট্ট করে আমাদের একটু শোনান তো, আপনি যেটা শোনাতে চান।
কি শোনাবো?
আপনি যেহেতু গান গাইতে পারেন, আপনি বললেন আপনি যে কোনো একটা গান, আপনার পছন্দের যে কোনো একটা গান আমি শুনতে চাই।
আমার পছন্দের
যে কোনো একটা।
বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না, ঢেউ যেন এক নদীর কাছে গভীর কিছু শেখার আছে, সেই নদীতে নৌকা ভাসা, ভাসাই পরে ভাসাই না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই, বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না।
ওয়েল ডান। আপনি এই কণ্ঠটা আপনার যে ট্র্যাপ ছিল সেই ট্র্যাপে কখন ব্যবহার করতেন? টু বি অনেস্ট, মানে আপনি ছেলেদেরকে পটানোর জন্য বা ছেলেদেরকে শাস্তি গুলো দেবার জন্য, হ্যাভ ইউ এভার ইউজ দ্যাট ভোকাল?
কিছু কিছু টাইম করতাম, যেমন অনেকে গান পছন্দ করত, তো অনেক ছেলেকে এই গান শুনাইতাম, যেমন ও বলতো গান শোনাও, তো গান শোনার পরে বলতো যে ওয়াও তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, এটা সেটা মানে গানে আরো বেশি একটু ইমপ্রেস হইত।
দ্যাটস ওয়াই প্রিয় শ্রোতা, আমরা এখানে এন্টারটেইন করার জন্য আমরা আসলে ওর কাছ থেকে কণ্ঠটা মানে গান শোনাইনি আপনাদেরকে, আমরা আসলে এটা একটা সত্য উদ্ঘাটনের একটা ছোট পার্ট হিসেবে নিয়েছি এই গানটাকে, কারণ JBSB যে ধরনের রিয়েলিটি শো এখানে গান যায় না। ওকে, তারপর যেটা আপনি বলছিলেন যে
তো সেখানে যে জব নি, তো সেই জবে আমার ওই যে ছেলের সাথে আমার কাজ করার কথা ছিল গানে অ্যালবামে, তো সেই ছেলের সাথে আমার কন্ট্রাক্টের কিছু একটা হয়, মানে যে তুমি যদি গান করতে হয় তো তোমার 5 বছরের কন্ট্রাক্টে তোমার আমার সাথে সাইন দিয়ে নিতে হবে, যে তুমি আমাকে ছাড়া কারোর সাথে গান করতে পারবো না। তো এই জন্যই আমি ওকে বলি যে 5 বছর আমি আমার ক্যারিয়ার দ্বারা করাবো তারপর আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু ওর কাছে অতটা সময় ছিল না, 5 বছরের মতো টাইম ছিল না, তো এর জন্য বলতেছে যে না আমি 5 বছর ওয়েট করতে পারবো, আমি কিছু বুঝি না, 5 বছর আমি কিছু বুঝি না, তোমার ক্যারিয়ার ট্যারিয়ার কিসের ক্যারিয়ার, আমি যতটুকু টাকা কাজ করি আমি আদায় করি তো সেটা তো তোমার হয়ে বেশি হবে, তবে যাই হোক আমার নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে, আমি এত বড় একটা সুযোগ পেয়েছি, আমার খুব স্বপ্ন ছোট থেকে আমি সিঙ্গার হব, একজন বড় সিঙ্গার হব, কিন্তু সেটা যদি এখন আমি চাও পূরণ না করতে পারি তাহলে কেমন লাভ হলো, আমার লাভের কোনো দরকার নেই, আমি আমার গান দরকার। তো তখন অনেক রাগারাগি করি, রাগারাগি করার পর তো একটা পর্যায়ে তার সাথে আমার বলা হয় যে আমার সাথে দেখা করো দিদি, তো বলছি কেন দেখা করবো, তো বলতেছে যে দেখা করো আমি তুমি আমাকে দেখবা, দেখার পর তোমার যদি আমাকে ভালো না লাগে তো তুমি আমাকে রিজেক্ট করে দিও, আর তুমি আমাকে দেখবা আর আমি তোমাকে কিছু কথা বলবো। তুমি কি কথা? মোবাইলে বলো, দেখে কথা বলার কি দরকার আছে? বলে যে হ্যাঁ আমি মোবাইলে বলতে চাই না, আমি দেখার পরে কিছু বলতে চাই। তো বললো যে তুমি দেখা করো। সেদিন 11 এপ্রিল ছিল, 12 এপ্রিলের কথা ছিল দেখা করার, কিন্তু সেদিন আমি দেখা করতে পারি না, কারণ আমার নিজের তখন পার্লার ছিল, তো সেখানে আমাকে টাইম দিতে হবে। যেহেতু আমার পার্লার স্টাফ ছিল, কিন্তু স্টাফ থাকাকালীনও আমার কাজ করতে হতো, তো এর জন্য আমি আর দেখা করতে পারি না। সেদিন আমাদের বিয়ের কাজ ছিল, তো আমি বললাম যে আমি আজকে দেখা করতে পারবো না। তো সে অনেক আপসেট হয়ে গেল যে তুমি আমার সাথে কেন দেখা করতে পারবো না, দেখা করতাই তো অনেক মানে ই করে বলতেছে কথাগুলো। তো আমার কাছে খারাপ লাগতো যে আরে বেচারাটা কষ্ট পাইছে, পাইতে সেটা মানে খারাপ লাগতো, খুব খারাপ লাগতো, বা কথা না বলতে পারলেও খুব খারাপ লাগতো যে কথা বলতে পারতেছি না। কিন্তু বুঝতে পারতাম না যে কেন এরকম হইতাছে আমার সাথে, যে সে ছেলের প্রতি কেন মায়া কাজ করে, বা কেন আমি
যে ছেলেটার সাথে আপনার কন্টাক্ট হওয়ার কথা গানের, রাইট?
না না,
তাহলে
তুষারের সাথে।
তুষারের সাথে? ওকে, হ্যাঁ।
গানের কন্ট্যাক্ট হয় আমার আরেকজনের সাথে, মানে যেখানে আমি জব করতাম
সেখানেও আপনার এই প্রেমের ফাঁদ বা প্রেমের সম্পর্ক, রাইট?
না না,
তাহলে
তার সাথে ফ্রেন্ডশিপ ছিল আমার,
এবং সেও আপনাকে বিয়ে করতে চাইতো।
হ্যাঁ, সেও আমাকে বিয়ে করতে চায়নি,
তাহলে
মানে এরকম কন্ট্রাক্টর মানে বলতো যে বিয়ে করব না, বাট ভালো একটা রিলেশন থাকবে আমাদের মধ্যে। তো বলছি যে কেমন রিলেশন, তো বাজে কিছু রিলেশনের কথাই বলছে। তো আমি মানিনি, তো আমি টাকা দিয়ে আমি আমার অ্যালবামের কাজ করতে চাইছি, তো তখন টাকার কন্ট্রাক্টই হয়েছে।
ওকে, হ্যাঁ, তুষারের প্রসঙ্গে, তারপর?
তো তুষারের প্রসঙ্গে যাই, তো ওর জন্য আমার এমনি কেন জানি খুব মায়া লাগতো, বা কথা বলতে অন্য মানুষের সাথে কথা না বলে আমি ওর সাথে কথা বলতাম, সবাইকে বাদ দিয়ে ওর সাথে কথা বলতাম, বা কথা যদি না বলতে পারতাম তো অনেক খারাপ লাগতো যে আমি কথা বলতে পারতেছি না, বা এটা সেটা কেন লাগতো আমি জানি না, বুঝতাম না যে কেন আমি কি তাকে লাইক করি। মাঝে মাঝে আমি নিজেকে নিজেই জিজ্ঞেস করতাম যে আমি কি তোকে লাভ করি বা লাইক করি, বা আমি কিভাবে লাইক করতে পারবো, সে তো আমার পছন্দের মতো ছেলে না, সে তো আমার মতন না, আমি যেমন একটা ছেলে চাই সে তেমন তো না, তো আমি তার সাথে কিভাবে লাইক করতে পারি, বা হয়তো বা তার কথা ভালো লাগে, যাকে তো কোনো সমস্যা নেই, দুই একদিন খারাপ লাগবে তারপর ঠিক হয়ে যাবে, এরকম চিন্তা করতাম। তো ওই 12 তারিখকে দেখা করার কথা ছিল, দেখা করিনি, তো আমাদের দেখা হলো 13 তারিখ। তো সেদিন আমি বাসা থেকে বের হই, আমি কাজ শিখি তো সেখানের কথা বলে বের হই যে আমি কাজ শিখতে গেতেছি। তো আম্মু বলতেছে ঠিক আছে যাও, সমস্যা নেই। তো বাসা থেকে যখন বের হচ্ছি তখন আম্মুও বলতেছে আব্বুও বলতেছে যে আজকে বের হইস না, কেন জানি ভাল লাগতেছে না, তুই বের হইস না, দরকার নেই। তো আমি সবসময় একটু অন্যরকম ভাবে বের হই, যেমন মাঝে মাঝে 3 পিস বা প্যান্ট গেঞ্জি এগুলো পরে বের হলি, বা আমি চোখে একটু কাজল লাগাই। তো সেদিনও লাগাইছি একই রকম মিডিয়া আমার গেট আপ ছিল, কিন্তু তবু আমার বোন বলতেছি কি যদি এত সাজছস কেন। তো বলছে আমি কই সাজছি, আমি তো সবসময় এরকমই থাকি, আমি গেট আপই থাকি। তো বলতেছে না তুই সাজা গুজা কোর্স করে বের হইছিস, তুই যাইস না কোনো জায়গায়, তুই মনে কারোর সাথে দেখা করতে যাবি। তো বলতেছে না আমি কারোর সাথে দেখা করতে যাবো না, বুঝলা? তারপরে বের হইছি, বের হওয়ার পর হাঁটতে হাঁটতে আমাদের বেড়িবাঁধের উপরে উঠলাম, সেখান থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে খোলামোড়ার ঘাটে নামলাম।
এটা কি আপনার কারোর সাথে দেখা করতে যাওয়া নাকি এমনি এমনি
দেখা করতে যাওয়া?
কার সাথে?
তুষারের সাথে।
ওকে, হ্যাঁ, তারপর?
তো তারপর সেখানে গেলাম, আমি যাওয়ার পরে ও নৌকা নিয়ে দাঁড়ায় আছে, আমি নৌকা চড়তে গেছিলাম, ঘুরবো যে আমরা নৌকাতে ঘুরবো, তো সেখানে নৌকা নিয়ে দাঁড়ায় আছে। তো সেদিনই ফার্স্ট আমি ওকে দেখি, এক বছরের পরে তার সাথে প্রথম দেখা।
এর আগে আপনি ওকে ডিনাই করছেন ওর চেহারার জন্য, সেটা আপনি না দেখে ডিনাই করছেন?
হ্যাঁ, না দেখে।
কার কাছ থেকে শুনে?
আমার ফ্রেন্ডের কাছ থেকে।
এই শুনেই আপনি তাকে ডিনাই করে যাচ্ছেন কন্টিনিউ?
হ্যাঁ।
ওকে, তারপর?
তারপর তাকে আমি বাস্তবে দেখলাম, তো মানে দেখার পরও আমি আশ্চর্য হয়ে গেলাম যে না, এ তো আমার পছন্দের না, একদমই না।
মানে যেটা আপনার ফ্রেন্ড বলেছিল সেটাই ঠিক আছে?
হ্যাঁ, সেটাই ঠিক আছে, মানে ও অতটা সুন্দর না।
ওকে,
তো তো আমাকে বলতেছে যে এই যে আমি, মানে মোবাইলটা দিয়ে আমাকে দেখাচ্ছে যে এই যে আমি।
আপনাকে চিনলো কিভাবে?
সে তো আমাকে চিনে, সে আমাকে আগেই দেখেছে, দেখি তোমার নাম্বারটা।
ওকে ওকে,
তো সে আমাকে চেনার পরে তারপর আমি নৌকায় চড়লাম, তো অনেকক্ষণ কথা হচ্ছে যে তুমি আমাকে কেন বিয়ে করবা না, বা কেন কি এটা করো না, এটাই করো না, তুমি জানো আমি তোমার জন্য মরে যেতেও পারবো। তো আমি বলছি এগুলি ডায়লগ মারি, ছেলেরা মরতে পারে।
আপনি এতটা সাহসী ছিলেন যে নদীর নৌকার মধ্যে অজানা অচেনা একটা ছেলেকে উঠে আপনি এই ধরনের কথা বলছেন?
হ্যাঁ, আমি তো কথা বলতাম তার সাথে।
হ্যাঁ বলতেন, কিন্তু তার সাথে আপনার আগে কখনো দেখা হয়নি, এক। দুই নম্বর হচ্ছে যে এমন একটা জায়গায় আপনি যাচ্ছেন বা এরকম একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনি ছেলেটাকে বলেই ফেলছেন যে আমি তোমার সাথে রিলেশনশিপ রাখবো না, সেটা বলার জন্য আপনি তার কাছে গিয়ে ওটা বলছেন যে ছেলেটার সাথে আপনার আগে কখনো দেখা হয়নি?
দেখা হয়নি। তো
দিস ইজ দ্য হার্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা এই শোটার। আমরা জানি না যে এরপরে আমরা কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি, এবং এই শোতে বেশ কিছু টার্ন আপ আছে, সেটা বাকি যে সময়টা আছে আমাদের হাতে সেই সময়ের মধ্যেই ঘটবে, কারণ এই শোতে আরো একজন অতিথির আগমন ঘটবে এবং সেটা যে কোনো মুহূর্তে। হ্যাঁ, তারপর
সেখানে যাই তো তখন নৌকায় বসাকালীন আমাদের কথা হচ্ছে, এরকম বিষয় অনেক কিছু বিষয় ডিসকাস হচ্ছে। তোমাকে বলতেছে আজকে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, আমি তোমার বাসায় কেন যাবো, বললাম তোমার বাসায় নিয়ে আর আসতে দেবো না। আমি বলি কি আমার রাস্তা না দিলে কি হয়েছে, আমি দড়ি দড়ি ছিঁড়াই যাবো, তোমার বাপেরও সাধ্য নিয়ে আমার আটকে রাখার। তো বলার পরে আমাদের নৌকা চলতেছে চলতেছে অনেক দূর নিয়ে যায়, একদম বছিলা ব্রিজের সামনে, এই চরের থেকে বছিলা ব্রিজের সামনে নিয়ে যায়। তো তখন আমি নৌকালাকে বলতেছি যে আমি জাস্ট আধা ঘন্টা টাইম নিয়ে বের হয়েছি, কারণ আমার এখান থেকে এসে ব্যাক করে আবার আমরা যেখানে কাজ শিখি সেখানে আমার যেতে হবে। তো পরে নৌকালে বলতেছি যে আপনি নৌকা ঘুরান, আমার তো দেরি হয়ে যাচ্ছে, তখন প্রায় 5টা বেজে গেছিলাম, 4টা বাজে বের হয়েছি। তো নৌকা ঘুরাচ্ছে, আসতেছে নৌকার মাঝি, দ্রুত যাওয়ার সময় খুব দ্রুত চলে গেছে, আসার সময় তার একটু লেট হচ্ছে। তো আমি বলতেছি তো দেরি করতেছেন কেন, আপনি জলদি চালান। বা বলতেছে যে আম্মু পানির তো গতি অনেক বেশি, অনেক ঢেউ আসতেছে, তো আমার চালাতে খুব কষ্ট হচ্ছে। তো আমি বলছি যে না আপনি চালান, ই করেন, আপনি জোর লাগান, আপনি চালান, আপনি মাঝি, আপনারা পারেন না এত কিছু করতে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে চেষ্টা চালে। তো আসতে আসতে নৌকাটা আমার নদীর একদম মাঝে আসছে, তখন মানে ওই খোলামোড়া ঘাটও খুব দূর, বোছেলা ব্রিজও খুব দূর, মাঝখানে আমি মাঝখানে। তো আমার পিছন দিক থেকে একটা নৌকা আসত, নৌকার মধ্যে মাঝি সহ চারটা ছেলে ছিল, চারটা ছেলে। তো ওইটার মধ্যে একজন ছেলে বলতেছে যে এই নৌকা থামা, নৌকা থামা এদিকে নৌকা নিয়ে। তো আমার ফ্রেন্ড বলতেছে, মানে আমার বয়ফ্রেন্ড যে
তুষার,
তুষার ও বলতেছে যে কি হয়েছে ভাইয়া, ডাকাটি কি করতেছেন কেন। তো বলতেছে যে এত কথা বলস, নৌকা থামাইতে বলছি থামা, বেশি পেঁচাল পারিস না। তো নৌকাওয়ালারে বলতেছে তুষার যে আপনি নৌকাটা অন্য দিক দিয়ে নিয়ে যান, যেন ওরা আমাদের ধরতে না পারে। তো মাঝির কি করলো, আমার নৌকা সাইড না করে বরঞ্চ তাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দিক থেকে আমার নৌকাটা নিয়ে যাচ্ছে। তো তাদের মাঝে কি করলো, তাদের নৌকা একদম আমার নৌকার সাথে লাগাই ফেলছে, লাগাই ফেলে তো এখানে একটা ছেলে তার পা দিয়ে আমার নৌকাটে আটকাইছে, আর বাকি যে তিনজন ছিল তার মধ্যে থেকে দুইজন আমার নৌকা চড়ছে। পরে এসে নৌকাওয়ালা বলতেছে ওই ছেলে দুইটা আমার নৌকা উঠলো, উঠার পরে তারা বলতেছে যে কোথা থেকে আসছোস। আমি বলতেছি যে আমি আমার জায়গায় বললাম যে আমি হাজারীবাগ থেকে আসছি। পরে ওরা জিজ্ঞেস করতেছে তোর বাড়ি কোথায়, তো বললো যে ওর বাড়ি বংশাল। পরে বলতেছে যে এদিকে কি করতে আসছোস তোরা, তো বলতেছে আমরা ঘুরতে আসছি। তো বলতেছে যে ঘুরতে আসছোস, তোরা জানোস এদিকে মার্ডার হয়েছে যে দুই দিন আগে। তো আমি বলছি যে না আমরা তো জানি না এইসব বিষয়। পরে বলতেছে ঘুরতে আসছোস কেন, এটা কি ঘুরার জায়গা, এটা ঘুরার জায়গা না, এদিকে নদী পাড়া পাড়ের জায়গা, কেউ বসে তোদের ঘুরতে, ঘুরার তো সাহস কিছে। তো কি করলো ছেলেটা, বলে কি নাম নৌকার থেকে নাও, বলতেছে আমারে আমারে আর আমার ফ্রেন্ড তুষারে, বলতেছে নৌকা থেকে নাও। তো বলতেছে নৌকা থেকে আমরা কেন নামবো। তো সেই মুহূর্তে আমার আরেক ফ্রেন্ড আমার ফোন দিতেছে যে দিদি কই আসস তুই, বাসায় তো আয়, তোর মা তো আমার ফোন দিছে এটা সেটা বলার জন্য। তো তখন আমি আমার ফোন বাজতেছে, এর মধ্যে ছেলেটা আমার মোবাইলটা নিয়ে নিছে, আমার মোবাইল, আমার পার্স, তার সাথে আমার ফ্রেন্ডের মানে আমার বয়ফ্রেন্ডের তুষারের মোবাইল, ওর পার্সও নিয়ে নিছে ছেলে দুইটা। নেওয়ার পর এখন তুষার বলতেছে যে আপনি তো যা নেওয়ার তা তো নেওয়া হয়ে গেছে, তখন চলে যান। তো বলতেছে যে না আমাদের আর কিছু বাকি আছে নেওয়ার। তো কি করলো ছেলে তিনটা আমাকে তেনার নৌকার থেকে নামালো, ওরেও নামিয়েছে, তুষারও নামিয়েছে। নামানোর পরে বলতেছে যে চল তোদের নিয়ে এখন আমাদের মেম্বারের কাছে যাব, আর মেম্বারের কাছে যেয়ে তোদের বিয়ে দিয়ে দেবো। তো আমি বলতেছি বিয়ে দিয়ে দিবেন মানে, বিয়ে দিবেন কেন, ও তো আমার ফ্রেন্ড হয়, আমার তো বয়ফ্রেন্ড না যে আপনি আমার বিয়ে দিবেন। ও বলতেছে যে যা হার না আমার চোরস থাক, আমাদের দেখার বিষয় না, তোদের নিয়ে এখন বিয়ে দিয়ে দিব। তো উপরে উঠাইতেছে, একটা চরের মতো ছিল সে জায়গাটা, চারো পাশে নদী, মাঝখানে একটা চর, জাস্ট একটু জায়গা।
কি নদী এটা,
নদী বলতে যে মানে যে নদীতে আমি ঘুরতেছিলাম,
নদীটার নাম জানেন আপনি?
সেটা হচ্ছে বোসলা ব্রিজেরও নদী, খোলামোড় আর ঘাটেরও নদী, মানে অনেকগুলো জায়গা মিলে একটা নদী।
ওকে,
এরকম তো অনেক বড় নদীটা, সেখানে মাঝখানে আমি ছিলাম। তো আর মানে জায়গা
আশেপাশে আর কোন নৌকা ছিল
না, না আশেপাশে মানে বলতে অনেক দূরে ছিল।
কখনকার সময়টা কখন,
তখন 5:30 পৌনে 6টার মতো
সন্ধ্যা হয়ে আসছে,
সন্ধ্যা হয়ে আসছে। আসতেছে। তো পরে সেখানে আমাকে উঠালো সেই চরের উপরে।
ওকে, আমি আর একটু জানতে চাই যে এটা কত তারিখের ঘটনা, কোন সালের ঘটনা?
13 এপ্রিল 2013।
2013 সালের 13 এপ্রিলের ঘটনা প্রিয় শ্রোতা, মাত্র 2 থেকে 2.5 মাস আগের ঘটনা। ওকে, এবং এই ঘটনাটি নিয়ে পত্রপত্রিকাতে অনেক লেখালেখি হয়েছে, কি লেখালেখি হয়েছে সেটা আমরা পরে যাচ্ছি, যাচ্ছি আমরা ওর কাছে। তারপর
সেখানে উঠলাম, আমাকে উঠালো, উঠে তারা করে রাখছে আমাকে আর আমার বয়ফ্রেন্ড কে পাশে, মানে আমার পাশে কোথায় রাখছে আমি দেখিনি, কিন্তু আমি ওর আওয়াজ শুনতেছি
ওই জটের মতো জায়গাতে।
হ্যাঁ, জটের মতো জায়গা, মানে দ্বীপটা তো, দ্বীপ তো গেছেন অবশ্যই, যেরকম কক্সবাজারের দ্বীপ গুলো আছে না, তার চেয়ে তো ছোট ছোট দ্বীপ, কিন্তু ছোট দ্বীপের মাঝে চারোদিকে নদী, মানে নৌকা ছাড়া সেখানে নামা অসম্ভব। আর আমাকে যেখানে মানে দাঁড়া করানো হয়েছে,
ওখানে কোনো বাড়িঘর ছিল
না? কোনো বাড়িঘর নেই, শুধু বালুর একটা দ্বীপ,
শুধু বালি আর বালি,
বালি ইটা পাথর আর বড় বড় গাছ, অনেক মানে কিসের মতো গাছগুলো আছে না, ঘাসের মতো গাছগুলো যে, ওগুলো অনেক বড় হয়ে আছে আর মানে উঁচা নিচা ইটা এরকম,
ঝোপঝাড় জঙ্গল,
আর জঙ্গল একটা পুরোই জঙ্গল। তো ওই জঙ্গলের মতো একটা জায়গা, আর মানে যদিও আমি চিৎকার করে আমার পুরো গলাও ফেটে ফেলি, বাট আমার কেউ সাড়া দেওয়ার মতো নেই, এরকম একটা জায়গা। তো সেখানে নিয়ে গেছে, আর এ পাশে নদী, চারো পাশেই নদী, তিন পাশে নদী, এক পাশে যে নদী সেখানে হচ্ছে লো যে মানুষ খেকো যে মাছগুলো আছে না, সেই মাছগুলো,
পিরানহা,
হ্যাঁ সেই, মানে যে ফেলে দিলে কোনো কাউকে তো ওই মাছগুলো খেয়ে ফেলে,
মাগুর বা বিদেশি মাগুর বা অন্য কোনো যে কোনো মাছ,
যে কোনো একটা মাছ হবে, ওই মাছের জায়গা ছিল। তো সেখানে আমাকে দাঁড়া করে, তো আমাকে দাঁড়া করানোর পর সে ছেলে বলতেছে, আমার সামনে একটা ছেলে এসে দাঁড়াইছে, তার নাম হচ্ছে রুবেল। তো সেই রুবেলের সাথে আরেকজন ছেলে ছিল, তার নাম হচ্ছে কাজল। আমি বলি তিনজন ছিল, তিনজনের নামই বলি, কাজল, রুবেল, রাজীব, আর মাঝিটার নামে এখনো আমি জানি না। তো কাজল আর রুবেল আমার সামনে দাঁড়ানো, তো এখান দিয়ে আবার আমার বয়ফ্রেন্ড করে অনেক মারধর করতেছে, তো আমি আওয়াজ পাচ্ছি যে সে মারতেছে, যে আউ বলতেছে, চিৎকার করতেছে, সবই আমি আওয়াজ।
আপনার সামনে থেকে নিয়ে গিয়েছে?
হ্যাঁ, আমার সামনে থেকে নিয়ে গেছে। তো পরে বলতেছে, কাজল এসে আমাকে বললো যে আমার বড় ভাই এটা রুবেলটা দেখালো, যে এটা আমার বড় ভাই। বলতেছে এখন আমি কি করবো, বড় ভাই হিসেবে তো কি হয়েছে? তো বলতেছে যে আমার বড় ভাই যা করতে চায় তুমি করতে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো। তো আমি বলতেছি যে কি করতে চায় বলেন আমাকে, ক্লিয়ারলি বলেন। তো বলতেছে যে বুঝো না তুমি, তুমি কি নান্না বাচ্চা, যে তুমি কিছুই বুঝো না যে তোমার সাথে কি করতে চায়। তো আমি বলতেছি যে না সিরিয়াসলি আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে বুঝায় বলেন। পরে বলতেছে যে আমার বড় ভাই তোমার সাথে এনজয় করবে, তুমি তারপর চলে যাবো। তখন আমি পুরো চেয়ে তাই বলতেছি, এনজয় করবো মানে আমি কি এনজয় করার মতো মেয়ে? আমাকে দেখে ওরকম লাগতেছে যে আমি ওরকম কোন জায়গার থেকে উঠে আসছি যে আমার সাথে এনজয় করবে, ছেড়ে দিবে শেষ, তারপর আর কিছু হবে না? পরে বলতেছে যত প্রচার পারস কে, তুই জানোস তোরে যে আমি এদিকে মায়েরা ফালাই দিলে তোর কেউ খুঁজে পাইব না। তো আমি বলতেছি যে খুঁজে না পাইলে না পাবে, মায়েরা ফেলতে মন চলে মায়েরা ফেলেন, কোনো সমস্যা নেই, আমরা যাবো করতে বলছিলাম তা করতে পারবো না কোনো মতেই না। তো তখন অনেক ই হয় ওদের সাথে, আমার হাতাহাতি হয় প্রচুর, চিল্লা চিল্লি, ওই ছেলেরা আমার গায়ে টাচ করতে গেলে টাচটা মানে আমি হাত ছড়াই দিই, এটা সেটা অনেক কিছু। তো প্রথমে রুবেল আমার সাথে জোরপূর্বক মানে জোর জবরদস্তি আমার সাথে মানে ফিজিক্যালি রিলেশনটা করে। করার পর সে তখন আমি মানে কি বলবো, এত কাঁদছি, এত কাঁদছি, আর
কোথায় ছিল সে
তখন, সে কোথায় ছিল আমি তখন জানি না যে সে কোথায় ছিল। তো তখন সে আমার সাথে মন করলো, পরে আমি
তখন সাউট করছিল না, তুষারের নাম ধরে ডাকছিল না?
হ্যাঁ, অনেক চিৎকার করছি প্রচুর। যখন আমি সেই জায়গাটা দাঁড়াইছিলাম তখন আমি ভাবতেছি যে যদি আমার হইতো যে হঠাৎ করে একটা মানুষ আসতো, যে কিনা একজন ফেরেস্তা, এসে আমাকে উঠে নিয়ে চলে যেত, কেউ আমায় কিছু করতে যদি না পারতো তাহলে হয়তো বা ভালো হইতো। শুধু এইটাই চিন্তা করতেছি যে অলৌকিক কিছু কি ঘটবে বা ঘটার মতো, এরকম যদি ঘটে তো অনেক ভালো হবে, এরকম কিছুই ঘটে নাই। তখন তাদের কাছে অনেক চিৎকার করছি আর বলছি যে আমি আপনার ছোট বোনের সমান হব, আমাকে ছেড়ে দেন, আমাকে বাসায় যেতে দেন, আমাকে এরকম করেন না, আমার বয়স তো এত বেশি না, আমি অনেক ছোট একটা মেয়ে। তারা আমাকে বলে যে তুই বোনের নাম নিস না, আমার মার নামও নিস না, তোরে মেরে ফেলবো আমরা। তখন বলতেছি যে আমাকে এত কষ্ট না দিয়ে আপনি এক কাজ করেন, আমাকে মেরে ফেলেন, গলায় চিবিতে মেরে ফেলেন। বলে যে না, তোরে তো মারলে এনজয় করা মজা পাকো না, জিন্দা মানুষের সাথে একটা মজা করার মাঝে আর একটা মরা মানুষের সাথে কোনো মজা নেই। তারা আমাকে বারবার চাকুর আধাকের মতো আমাকে আঘাত করে, কিন্তু আমি চিৎকার করতেছি আর শুধু একজন নাকি কেউই আমার হেল্প করে না। একটা মানুষের মাঝে কোনো মানুষত্ব ছিল না।
প্রিয় শ্রোতা, আমরা ঘটনার এখন যে জায়গাটিতে রয়েছি সেটা নির্মম বাস্তবতা, এবং সেই বাস্তবতা কতটা ভয়াবহ হতে পারে যারা একদম প্রথম থেকে শুনেছেন তারা বুঝতে পারবেন। এবং উই আর ট্রুলি স্পিচলেস, আমরা জানি না এই ঘটনার বিন্যাসগুলো কেমন, আমরা জানি না তুষারের রোলটা ওই মুহূর্তে কিভাবে হচ্ছে, আমরা শেষ পর্যন্ত আবিষ্কার করতে চাই। আপনি একটু নিজেকে কন্ট্রোল করে বলবেন যে প্রথম যে ঘটনাটা আপনার সাথে যে ঘটালো তার নাম ছিল রুবেল, তারপরে ব্যাপারগুলো কিভাবে হয়েছে?
প্রথম রুবেল ছিল, তারপর সে চলে যাওয়ার পরে দ্বিতীয় কাজল আছে।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরে ফিরে আসতে চাই। যাহা বলিব সত্য বলিব আজকে চরম অপ্রিয় একটা সত্যকে ফেস করছে। আমরা বিরতির পরে তাৎক্ষণিকভাবে ফিরে এসে সেই সত্যের মুখোমুখি আবারও হব। আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, আর জি কিবরিয়া টিম, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সার্বিক সহযোগিতায় রয়েছে হ্যালো ইট 920 টিম। এবং প্রিয় শ্রোতা, আজকে তিথি রয়েছে এখানে, তিথি তার জীবনের অপ্রিয় সত্যগুলো একের পর এক আজকে অবলীলায় বলছে। সে নিজেকে কোনো গোপন করেনি, তার জীবনের যে অপরাধগুলো ছিল সেগুলো সে অবলীলায় আজকে স্বীকার করেছে, এবং যে উদ্দেশ্য নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব এসছে সেটা হল তার মতো ভুল, তার মতো পাপের শাস্তি, কিংবা তার মতো অপরাধ যেন পৃথিবীর আর কেউ না করে, এইভাবে যেন কেউ কখনো ভিকটিম না হয়। আমরা ঠিক সংবাদের পরপরই ফিরে আসব। সেই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, তিথির এমন একটি ছবি ফেসবুকে দেওয়া হয়েছে যেটাতে আপনার কিছুটা হলেও আপনি ফ্লেভার পাবেন, যাতে ওর কোনো ক্ষতি না হয় সেভাবেই সেই কথা মাথায় রেখে আমরা ছবিটা দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio fm 89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradio fm 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB এবং ABC রেডিও দুটোরই ফ্যান এবং মেম্বার হয়ে যাবেন। আমরা সংবাদের পরেই ফিরে আসব, আমাদের সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব।
সংবাদের বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2, আর আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব ABC রেডিও রবিবারের রাতের আয়োজন। আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে, আর জি কিপ্রিয়া টিম, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আমরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি যার জীবন এই ছোট্ট বয়সে, 18 বছরের বয়সে, এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি তাকে করে দিয়েছে যে অভিজ্ঞতা আমরা চাই না বাংলাদেশের কোন মেয়ের সে অভিজ্ঞতা হোক। যাহা বলিব সত্য বলিব এখানে ভুলকে তুলে ধরে, অপরাধকে তুলে ধরে এবং বিবেকবোধকে তুলে ধরে। এই তুলে ধরার পেছনের মোটোটা হচ্ছে যারা ভুল করেন তারা যে কি শাস্তিটা পাচ্ছেন সেটা আপনাকে দেখানো, যারা কোনো অপরাধ করেন সেই অপরাধের শাস্তিটা আসলে কি হতে পারে সেটা আপনাকে দেখানো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা ভুলগুলো করেন সেই ভুলগুলো করার পরে এরকম তিথির মতো মানুষরা কিভাবে ভিকটিম হয় সেটা আপনাকে দেখানো। দেখানোর পর আমাদের বিশ্বাসের জায়গাটা হচ্ছে আপনার বিবেক। সেই বিবেককে যদি আমরা একটু হলেও ধাক্কা মারতে পারি, সেই বিবেককে যদি আমরা একটু হলেও জাগাতে পারি যে এরকম ভুল আপনি না করুন, এরকম অপরাধ যেন আপনার জীবনে না হয়, এই পথ থেকে আপনি বের হয়ে আসুন, আপনার মতো আজকে আমাদের যে অতিথি আছে সেই অতিথির মতো জীবন যেন আপনার না হয়, এটা যদি আমরা একজনের ক্ষেত্রেও করতে পারি তাহলেই আমাদের JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সাকসেস কিংবা সার্থকতা। আমরা নিছক পপুলারিটির জন্য, শুধুমাত্র জনপ্রিয়তার জন্য এই রকমের অনুষ্ঠান করিনি, বহু দিন পরিকল্পনা মাথায় রেখে যাহা বলিব সত্য বলিবর মতো একটি অনুষ্ঠান, রেডিওর ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো আমরা বলি, সেটা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এবং আপনাদের সাপোর্ট দেখে আমরা মুগ্ধ। আমরা আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার জীবনের ভুল স্বীকার করতে চান, আপনার জীবনের অপরাধগুলো যদি আপনি স্বীকার করতে চান, আপনি আসতে পারেন। আপনার জন্য নিয়মটি হচ্ছে, আপনি আপনার সেলফোনে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। প্রিয় শ্রোতা, আমাদের বোন, আমাদের অতিথি আজকে যিনি এখানে আছেন, তাকে নিয়ে একটি ছবি কিংবা রেডিও স্ট্যাটাস তাকে নিয়ে দেওয়া হয়েছে, এবং প্রাসঙ্গিকভাবে তার যে বিষয়গুলো আজকে চলে আসবে এই ঘটনার প্রেক্ষাপটে এই পার্টটাতে, সেগুলো সবকিছু ছবি আজকে আমরা এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিব। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার কিংবা ফ্যান যাই বলি না কেন সেটা হয়ে যাবেন, এবং একই সাথে বলে রাখি এটা এবিসি রেডিওর মূল ফ্যান পেজ। আরেকটি কথা প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে আজকে যে অতিথি আমাদের এখানে আছে তিথি, তিথির এই সামগ্রিক ঘটনা বিচারাধীন অবস্থায় রয়েছে বিচারালয়ে, আমরা সেই মামলার প্রেক্ষাপটে যে কথাটি বলতে চাই, এই মামলাটি বিচারক যে রায় দেবেন সেই রায়টি আমরা মাথা বেঁধে নেব, এবং এবিসি রেডিও যে অনুষ্ঠানটি তিথিকে নিয়ে প্রচার করছে যাহা বলিব সত্য বলিব, এটি কোনোভাবেই মামলার উপরে কোন ধরনের প্রভাব ফেলার জন্য নয়, এটা একেবারে স্বতন্ত্র জায়গা থেকে, এটি সত্য না মিথ্যা সেটা জাজমেন্টের দায়িত্ব সম্পূর্ণ বিচার বিভাগের, আমরা শুধুমাত্র সচেতনতার পার্সপেক্টিভ থেকে আমরা এই ঘটনাটিকে অন্য সংবাদ মাধ্যমের মতো করে তুলে ধরছি। ওকে তিথি, আপনার কাছে আবারও ফিরে আসতে চাই, আমরা জানি যে একটা জঘন্য সময়ের মুখোমুখি আমরা হয়েছি, আমরা একটু জানতে চাই তারপরে কি হবে।
হ্যাঁ, তারপর প্রথমত রুবেল যে আমার সাথে জোরজবস্তি ফিজিক্যালি রিলেশন হয়, তো তখন যতই চিৎকার করি আশেপাশে কেউই ছিল না, তার কাছে অনেক হাতে পায়ে তাকে ধরি, বলি আমি আপনার ছোট বোনের সমান, কারণ তারা প্রত্যেকটাই ছিল খুব বড় বড় ছেলে, আমার বড় ভাইদের সমান সবাই। তো পরে তাদের বলছি, তারা কিছুই বলে না, বরঞ্চ আমাকে আরো ধমক দেয়, মারধরও করে। পরে তারপরে আসলো আরেকজন ছেলে, কাজু, তৃতীয় জন, সে আমার সাথে একই কাজই করে। তো আমি যখন চিৎকার করছি, সে আমাকে আরো বলে যে আরো চিৎকার কর, আরো তোর কান্নাটা আমার খুব ভালো লাগতেছে, আরো কাজ, আরো চিৎকার কর, আরো জোর নেই কলার মাঝে, আর জোর নেই, আরো জোর দিয়ে চিৎকার কর। তা আমি যতটুকু সমর্থা ছিল আমি চিৎকার করছি। তো তারপর আরেকজন ছেলে আসে, তৃতীয় রাজীব, সে আসে, সেও আমার সাথে একই কাজই করে, সেম, তার কাছেও প্রচুর কান্না কাটি, এখানে আমি আমার অজস্র বা চিৎকারের উপরেই আছি, জাস্ট হেল্পের জন্য, যাদের মানে যার কাছে পাচ্ছি আমি আমার হাতটা পাইটা দিচ্ছি, আমি তাদের পায়ে পর্যন্ত ধরছি, সে জানোয়ার আমাকে ছাড়ে নাই, জানোয়ার যেমন একটা মরা মাংস পেলে যে টুকরো টুকরো করে খায়, ছিঁড়েছে সেমন করে আমাকে খাইছে তারা। সেইখানে তিনজনের মধ্যে আমাকে একজন, কেউ একজন হয়তো বা আমার গলায় ধরে, ওখানে একটা দেয়াল ছিল, শুধু একটা দেয়াল, সেই গলায় ধরে আমাকে দেয়ালের মধ্যে মানে ফিক্কা মারে, আমার মাথায় প্রচন্ড ব্যথা পাই, যেটার জন্য আমার এখনো ট্রিটমেন্ট চলতেছে। আর আমাকে যখন নিচে ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে মাটিতে, তখন আমার মাটিটা ছিল যেই স্থানে আমাকে শোয়ানো হয় সেই স্থানটা ছিল যে মানে উঁচা নিচা মাটি যে বলে না, হ্যাঁ, তো আমি অনেক ব্যথা পেয়েছি, আমার পিঠে অনেক প্রচন্ড ব্যথা ছিল। তারপর তিনজনের পর আরো তিনজন আসে,
ওই তিনজন তো নৌকাতে ছিল না, ওরা ওখানে ছিল,
হ্যাঁ, ওই তিনজন ওখানেই ছিল। তারপর আরো তিনজন ছেলে আসে নৌকাতে করে, তো সেখানে একজন ছিল আশিক, তো আশিক এসে বলতেছে যে তুই কোথা থেকে কোন মেয়ে ধরে নিয়ে আসছোস, কার বাড়ির মেয়ে ধরে নিয়ে আসছোস, তাহলে দিয়ে দে আমি তার মতিবাদে তার বাসে দিয়ে আসবো আমি ঠিক মতো। তো তখন যখন আমি তার কথাটা শুনলাম, আমার কাছে মনে হলো যে না, একটা মানুষ পাইছি তো আমাকে বাঁচাবে, কেউ আমাকে জাহান নামটা যে আমি জ্বলতেছি যে দোযোগে, সে যদি থেকে আমাকে উদ্ধার করবে, কিন্তু তা হয়নি। সে কিছুক্ষণ পরে সে নিজে এই সমাজের একই কাজ করলো, বরঞ্চ আরো তার ফ্রেন্ড যে ছিল সে এসে লাইট দিয়ে আমাকে চেহারা দেখাচ্ছে, বলে চেহারাটা দেখা নেই, মেয়েটা অনেক সুন্দর, আরো বেশি মজা পাবি তাহলে। সে সেম একই কাজ করলো,
তখন সন্ধ্যা হয়ে গেছে,
তখন সন্ধ্যা শেষ হয়ে প্রায় 7:30 মতো বাজে এরকম। তো আমার গলা প্রচুর শুকিয়ে গেছিল, তো আমি তাদের কাছে জাস্ট একটু পানি চাইছি, যেটা আমার লাস্ট রিকোয়েস্ট, যেটা যে আমি জানতেছি যে রিকোয়েস্ট আমি যতই করি আমার কিছু করার ছিল না, আমাকে কেউ কিছু করবে না। আর যেটা হচ্ছে মেন কথা যে আমাকে যখন বাড়ি মারে, তো তখন আমার এরকম অবস্থা ছিল যে মানে আমি সবকিছু দেখতেছি, সবকিছু সহ্য করতেছি, চিৎকারও করতে পারতেছি, বাট আমার সম্পূর্ণ শরীরে কোনো শক্তি ছিল না যে আমি কাউকে কিছু করব, বা আমি দৌড়াবো বা আমি পালাবো এরকম কোনো বই ছিল না বা কোনো শক্তিও আমার গায়ে ছিল না। তাদের কাছে আমি একটা ফোঁটা পানি জাস্ট রিকোয়েস্ট করছিলাম যে আমাকে একটু পানি দেন, আমি একটু পানি খাবো, আমার প্রচন্ড পরিমাণে তৃষ্ণা পাইছি। অথচ সেই ছেলেগুলো আমাকে একটা ফোঁটাও পানি দেয়নি। যে মানে পানির তৃষ্ণা যে কত বেশি সেটা আমি বুঝতে পারছি সেদিন। যে আমাকে যদি সেদিন ড্রেন থেকে পানি যদি এনে দিত আমি মনে হয় সেটা খাইলেও আমার কাছে শান্তি থাকতো যে আমি পাইছি একটু পানি পাইছি এত কষ্টের পর, যেটা হচ্ছে জঘন্য পরিমাণের কষ্ট তারা আমাকে দিচ্ছে। একের পর এক একের পর এক ছেলে আসতেছে, যে তিনজন সেই তিনজনই আমার সাথে একই কাজ করলো। করার পর তখন যেখানে আমাকে শোয়ানো ছিল, যে শোয়ানো হয়েছিল যে পাটিতে, সম্পূর্ণ পাটি ব্লিডিং দিয়ে ভরে গেছিল। আমি তখন তাদের বলতেছি যে দেখেন আমার প্রচুর ব্লিডিং হইতেছে, আমাকে ছেড়ে দেন, আমার হয়েছে তো আপনাদের যা করার শেষ, আমি এবার ছেড়ে দেন, আমার কি এখনো রেখে দিবেন, আমার রেখে কি লাভ আছে বলেন, আমার সাথে এমন ক্যান করতেছেন আপনারা। তো পরে বলতেছে যে চিল্লাইস না, বেশি চিল্লাইস না, আমাদের সিনিয়র ব্যাচ আসতেছে, সিনিয়র ব্যাচ, আর যদি বেশি সিনিয়র ব্যাচ জেনে ফেলে তাহলে তুই তুই বাঁচবি না, আর চিন্তা করিস না, তোরে তো মারবো না, তোরে মারবো না, তোরে আমি তিলে তিলে মারবো। এরকম ভয় দেখাই তোমার যে মেরে ফেলবো এটা সেটা। তো তখন ওই জুনিয়র ব্যাচ চলে গেল নির্জন একটা শুধু জায়গা। তখন প্রায় 9টার মতো বেজে গেছে, অনেক রাত, আর একটা জঙ্গল একটা রাতে কেমন হইতে পারে বুঝতেই পারতেছেন, কোনো কিছু নাই আশেপাশে, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমার বয়ফ্রেন্ডে দেখলাম ছেলেগুলা যাওয়ার আগে সে আমার বয়ফ্রেন্ডে আমার উপরে ফিকে ফেলে দিছে, বলে যে তোরে চান্স দিলাম যা, তুই যদি কিছু করতে মন চাই কর। তো তখন আমি ভাবলাম যে হয়তোবা সেই আমার সাথে এমনটা করছে, আমার বয়ফ্রেন্ডই মনে হয় আমার এরকম করছে, যেহেতু ওর আমার প্রতি জিদ থাকারই কথা। তো তখন ওরে ধরে অনেক কাঁদতেছি যে আমার সাথে এমন কেন করলা, তুমি আমার সাথে এমন কেন করলা। তারপর বলতেছে আমি কি করছি, আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না, আমার তো কেন কোনো দোষ নেই, তুমি আমার দোষারোপ করতেছ। তারপর বলতেছি যে তুমি করছো সবকিছু, তুমি না করলে তারা সাহস পাই কেমনে। বলে আমি একটা মানুষ আর এখানে এতগুলা ছেলে, আমি কিভাবে তোমার বাঁচাবো বা কিভাবে ধরবো। তারা দুজনই তো আমার ধরে রাখছে, তারপর গেলে আবার আরো দুজন এসে আমার ধরে রাখে, আমি কিভাবে তোমাকে বাঁচাবো। তো পরে বললাম যে যাক সবাই করছে, এখন তুমি করবে না কিছু। তো বলতেছে যে আমি তোমাকে তো ভালোবাসি, আমি তো তোমার দেহকে ভালোবাসি না, যে আমি তোমার দেহর জন্য তোমাকে এই এই জায়গায় নিয়ে আসছি, হ্যাঁ সবার শেষে আমি তোমাকে উপভোগ করব। তো পরে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, সে ছেলেগুলো বলে কি যে তার পাশে আরেকটা দ্বীপ, সে দ্বীপটা হচ্ছে আরো জঙ্গলের মতো, সেখানে ফেলে রাখলো আমাকে, তারা চলে গেল সবাই। তুষার বলতেছে যে আমাদের ঘাট পর্যন্ত দিয়ে আসেন, আপনি এখানে ফেলে রেখে গেতেছেন, কে আমাদের বাঁচাবে। পরে বলে কি দূর তোরা যে বা যেমনি মন চেমনে বাঁচলে বাঁচবি, না বাঁচলে মরে যাবি গে, যা আমগো কি আমরা বাঁচতে পারলেই চলে। তো চলে গেছে ওরা ওখান দিয়ে আধা ঘন্টা কি এক ঘন্টার মতো পরে একটা বড় ব্যাচ আসছে, সেখানে ওই মাঝি যেই মাঝি সে ছেলে আনছিল সেই মাঝি সেই তিনজন লোক নিয়ে আসছে, আরো তিনজন লোক। সেখানে দুজন ছিল আমার বাবার মতো বৃদ্ধ, আর একজন ছিল আমার বড় ভাইয়ের চেয়েও বড় হবে। তো সেখানে যেই ফার্স্ট লোকটা সে আমাকে মেয়ে ডাকে, বলে তুমি আমার মেয়ে সমান, কিন্তু অথচ সে আমাকে যখন মেয়ে ডাকে তখন মনে হলো কি যে যাক উপর থেকে একটা ফেরেশতা নিচে নামছে, এবার আমি বাঁচবো, যেমনি হোক আমি বাঁচবো, সে আমাকে কিছু করবে না। বাবা কি কখনো মেয়ের সাথে কিছু করতে পারে? কখনোই করতে পারে না। সে আমার মেয়ে ডাকছে, দ্যাটস মিন সে আমাকে বাঁচাবে। কিন্তু সেই বাবা যে নরপিশাচের মতো কিছু করতে পারে কোনোদিন আমি কল্পনা করতে পারিনি। সেই বাবাও আমার সাথে একই কাজ করে। আর যে আরেকজন লোক ছিল সে আমাকে বোন ডাকে, নিজের মার পেটের বোন, সেও আমার সাথে একই কাজ করে। আরেকজন লোক ছিল সেও একই কাজ করে। করার পর তারা আমাকে বলে তুমি বাঁচতে চাও? তো বলতেছি অবশ্যই বাঁচতে চাই। বলে বাঁচাবো, একটা শর্ত আছে। তো বলতেছি কি শর্ত? বলে যে আমরা যে তোমার সাথে কিছু করছি সেটা দুনিয়ার কাউরে বলতে পারবো না, ইভেন তোমার বয়ফ্রেন্ড কেউ না। আমার বয়ফ্রেন্ডকে তখন ওরা আরেক জায়গায় নিয়ে আটকে রাখে। তো পরে বলতেছে যে তোমার বয়ফ্রেন্ড কেউ না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, বাঁচার জন্য আমি মিথ্যে কথা বলতেছি, আমি বলবো না, কিছু বলবো না। পরে বলতেছে যে তোমার মার বুকের দুধের কসম খেয়ে বলো, তুমি কিছু বলবো না। তো তখন কোনো জবাব ছিল না আমার কাছে, না আমি পারতেছি কসম খাইতে, না পারতেছি আমি কিছু করতে। তো তারপর সে লোক বলল যে আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে আমি তোমাকে আমার বাসায় রাখবো, তারপর দিন তুমি তোমার বাসায় যাবা। তো তখন এই মরার মাঝে মানে একটা মৃত্যু মানুষকে এসা সে আবার ইউজ করছে, যেটা হচ্ছে আমার বাবা কাজটা করছে, উনি আমার মেয়ে আসছে। আমি এখন মানে কোনো ছেলে যদি আমাকে বোন ডাকে বা কোনো লোক যদি আমাকে মা বলে ডাকে না, আমার খুব ঘৃণা লাগে সেই লোকদের প্রতি, যে তোরা পুরুষরা পারোস না, মেয়েদের সম্মান দিতে পারোস না, যে মা ডাকতে তোর মুখ দিয়ে ডাকতেছোস সে মা ডাকের কোনো সম্মান নাই। আমার এত প্রচন্ড ঘৃণা লাগে যে কেউ যদি আমাকে মা ডাকে, কেউ যদি আমাকে ডাকে যে আপু, আমি তো তোর মার পেটের বোন না, তো তুই কেন ডাকো, তুই আমার সাথে একই কাজ করতে পারবি, কোনো ছেলেই ভালো না।
মোট নয় জনের দ্বারা এই ঘটনা ঘটে।
নয় জনই আমার সাথে একই কাজ করে।
কিভাবে ফিরলেন ওখান থেকে?
কিন্তু আমার গুড লাক এটাই যে মানে আমি বেঁচে আছি, আর আমার ফুল সেন্স ছিল, আমি তাদের প্রত্যেকটার চেহারা এখনো যদি কল্পনা করি আমার চোখের সামনে ভাসে।
এই যে নামগুলো আপনি বললেন, এই নামগুলো আপনি জানলেন কিভাবে?
আমার মামলার পরে আমি এই নামগুলো সবকিছু জানতে পারি।
ওকে, মামলার পরে আমরা আসবো। মামলার পরে আপনি কিভাবে ফিরলেন ওখান থেকে?
হ্যাঁ, যেই লোক আমাকে মেয়ে ডাকে সে তার বাসা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার ওয়াইফকে বলে যে এই ছেলে মেয়ে দুজন ভাইগাই গেছে, মানে আমরা ভাইগাই এসে পড়ছি, তো তাদের থেকে ডাকাতে ধরছিল, ডাকাতে ধরে সবকিছু নিয়ে গেছে, তো কালকে সকালে তার ফ্যামিলি ডাকবো, ডেকে দিয়ে দেবো, আজকে রাতটাও অন্তত তুমি রাখো। তো ওনার ওয়াইফটা অনেকই ভালো, অনেক আদর তাদর করলো, বাট এখানে আমার প্রচুর খারাপ অবস্থা, পেটের ব্যথা আর প্রচন্ড ব্লাইডিং হচ্ছে, আমার পুরো মাথা ঘুরাচ্ছে এরকম অবস্থার মধ্যে। পরে এখান দিয়ে আমার ফ্যামিলিতে পুরা খোঁজাখুঁজি, ইভেন র‍্যাবের কাছে পর্যন্ত চলে গেছে, পুলিশের কাছে কেস চলছে, আমাদের হাজিরবাগে থানা হয়ে গেছে জিটি, যে আমার বোনকে পাওয়া যায়।
একটু থামাবো আপনাকে, এরপর যে আমরা কিছু জিনিস আমাদের ফেসবুকে পোস্ট করতে চাই। আপনার এই ঘটনা তো পত্রপত্রিকায় এসেছিল, আপনার জানা মতে কোন কোন পত্রপত্রিকায় এসেছিল?
সমকাল, বাংলাদেশ প্রতিদিন, আমাদের দেশ, ভোরের কাগজ, তারপর জনকণ্ঠ, কালের কণ্ঠ,
এই ধরনের শীর্ষ দৈনিক যেগুলো আছে প্রত্যেকটা পত্রিকাতে এসেছিল। কি এসেছিল ওখানে, কি শব্দ ব্যবহার করা হয়েছিল? কিশোরীকে ধর্ষণ,
কেরানীগঞ্জে গণধর্ষণ কিশোরী।
ওকে প্রিয় শ্রোতা, আমরা কিছু পত্রিকার কিছু ক্লিপিংস আপনাদেরকে এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে পড়লে ডিটেল জানতে পারবেন যে ও যেটা বলেছে এবং সেভাবে যেভাবে রিপোর্ট এসছে সেখানে কোনো মিল কিংবা অমিল আছে কিনা। আমরা আমাদের ফেসবুকের ঠিকানা আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে এবিসি রেডিওর মূল যে ফ্যান পেজটি সে পেজটির মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর
রাতের বেলা ওই লোকটা আমার বোনকে ফোন করলো, পরে বলতেছে আপনি কি তিথির বোন? পরে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি তিথির বোন। তিথি কোথায়? পরে বললো যে আপনার চিন্তা করেন না, তিথি ভালো আছে, ঠিক মতো আছে, ও জাস্ট ডাকাতে ধরছিল। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসতেছি, ওকে নিয়ে যাবো। তো পরে ফোনটা আমাকে দিল, পরে আমি বললাম যে আপু আসা লাগবে না। আমি রিয়েলটা বলি নাই, কারণ হচ্ছে কি যে আমি যখন ওখান থেকে ব্যাক করি ওই নদীর থেকে, চর থেকে যখন আমাকে নিয়ে আসে, তখন এই সিনিয়রের থেকেও আরো সিনিয়র ব্যাচ আসছিল, যেখানে পুরা নদী নৌকাতে ভরে গেছিল, আর সেখানে এক একটা নদীতে 10-12 জন করে ছেলে ছিল, যারা একই কাজ আমার সাথে করার জন্য আসতেছিল
নৌকাতে।
হ্যাঁ, কিন্তু তারা মানে যে আমাকে পায়নি, আমি তখন আশা পড়তেছি, তো তখন আমাকে আনা হয়েছে একদম চেহারা মানে আমাকে মাথা কাপড় দিয়ে পুরো ফেসটা ঢাকা, যে মানে মাঝখানে সবার মাঝখানে আমাকে বসাইছে, যেন কেউ বুঝতে না পারে আমি মেয়ে বা আমি একটা মেয়ে বসে আছি এর জন্য। তো তারা লাইট মারতেছে, এটা ওইটা করতেছে যে কে যাচ্ছে দেখার জন্য, বাট দেখতেছে যে অনেকগুলো ছেলে, এর জন্য আর থামাইনি। তো তাদের প্ল্যানিংটা ছিল এটাই যে তারা যখন বড় মানে সিনিয়র ব্যাচ পাঠিয়েছে সে ছেলেগুলো, তো তাদের নিয়ে ছিল যে তারাও একই কাজ করবে, করার পর যদি আমি বেঁচে থাকি তারা আমাকে শেষ করে দেবে, কারণ যদি বেঁচে থাকি আমি ওদের প্রমাণ, আমি প্রমাণ হয়ে দাঁড়াবো। তো এছাড়াও জুনিয়র ব্যাচও ডিসাইড নিয়েছিল আমাকে মেরে ফেলার। তো এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে বলতেছে যে মারতে হলে তো দুজনকে মারতে হবে, একজন মারলে আরেকজনের সাক্ষী হয়ে থাকবে, আরেকজন মারলে আরেকজনের সাক্ষী হয়ে থাকবে। তো ওই যে ছেলে ছিল যে আশিক, ও খুব চালাক, বলে যে মেয়েটারে শেষ কর, ছেলের কোনোভাবে বুঝায় নেওয়া যাবে, যেমন মানে ওদের নিয়ে ছিল গুস্টুস দিয়ে কিছু করা যাবে, বাট মেয়ের তো সবকিছুর মাঝে প্রমাণ পাওয়া যাবে, আমরা কিছু করছি, মেরে শেষ করবে। পরে বলতেছে যে না মেরে শেষ করা যাবে না, আমাদের তো সিনিয়র ব্যাচ আসবে, সিনিয়র ব্যাচ গাইসা নিক, তারপরে তারা ডিসাইড করবে কি করা যায়। সিনিয়র ব্যাচ আসার আগে আমি এসে পড়তেছি, তো তারা ডিসাইড মানে তাদের হাতে ছুরি টুরি সবকিছু ছিল, তাদের লাইট জ্বালানো, তো আমি দেখতেছি সবকিছুই। তা আমি তো খুব ভয় আছি, আর সম্পূর্ণ তখন নৌকা নদীর ঘেরাও ছিল আমাকে ধরার জন্য। তো এই পর্যায়ে যদি কোনো মহিলা বা কোনো মেয়ে যদি ওই নৌকা দিয়ে আসে তো তাদেরও তারা আটকাবে, মনে করবে আমি সে মেয়ে। তো আমার বোন যদি আসে তো অবশ্যই আমার বোনের নৌকা তারা আটকাবে। তো এই জন্য আমি বলছি যে না আপু তুমি আজকে এসো না, কালকে সকালে এসো। তো সকালে যখন আসে সেদিন পহেলা বৈশাখ, আমি অনেক কিছু আশা করছিলাম যে পহেলা বৈশাখে আমি সাদা শাড়ি পরবো, লাল গহনা পরবো, ঘুরবো, এখানে যাবো, ওখানে যাবো। কিন্তু আমার সেই স্বপ্নটা সেদিন 13 এপ্রিল পুরাই ভেঙে গেছে। বৈশাখীর যে ঝড়, সে ঝড়টা সেদিন রাত্রে আমার উপর দিয়ে গেছে, যার কারণে বৈশাখের দিন আর কোন ঝড় আসে নাই। তো ওই লোকের বাসায় গেল। তো আমার বাবা তো বলতেছে যে দুনিয়াতে এখন এত ভালো মানুষ আছে, যে একটা মেয়ে পাইছে, সে লোক তার মেয়েটাকে তাই নিছে, লোকটা না জানি কত ভালো। তো গেলো, যাওয়ার পরে লোক তো খুব ভালো ব্যবহার, নাস্তা টাস্তা খাওয়াইলো, সবকিছু করলো, পরে আমাকে বাসায় নিয়ে আসতেছে। যখন তখন শীতে দাঁড়িয়ে আমি আমার বোনকে বলতেছি যে আবু আমার তো প্রবলেম হয়েছে, আমি একটু হসপিটালে নিয়ে আসবো, আমি হাঁটতে পারতেছি না, আমি কিছুই করতে পারতেছি না। ওই বলতেছে যে কি হয়েছে তোমার বলো আমারে। তুমি বলতেছি যে হসপিটালে নিয়ে যান না, ফার্স্ট টাইম কিছু বলতে চাইনি। ওই বলতেছে যে হসপিটাল নিয়ে যাবো কেন, তোমার ব্যথা উঠছে পেটে? আমার পেটে আমার এমনি ব্যথা ছিল আবার গ্যাস্ট্রিকের, তো বলছে ব্যথা উঠছে। আমি বলি কি না রেপ হয়েছে। তখন ডাইরেক্ট আমি আমার বোনকে বলি, তোমার বোন তো পুরেই আচমকা খেয়ে ওখানে দাঁড়ায় যায়, প্রচুর চিৎকার করে, কান্না করে, কান্না থামায় আমি বলি যে নিয়ে যান, আমি একটু জলদি নিয়ে যান। তো তখন ওখান থেকে বের হইতে হলো আমাকে, নৌকা পার হয়ে বের হতে হবে। তখন আমি এই কামরাঙ্গি চরের নবাব চর থেকে আমি কেরানীগঞ্জ এসে পড়ি, কেরানীগঞ্জ নারিকেল পাক। তো সেখান থেকে আমার পারাপার করতে হলে অবভিয়াসলি আমার নৌকাতে চড়তে হবে। তো সেই রাতের পর থেকে আমি নৌকা খুব ভয় পাই। তো তখন আমি বলতেছি যে আমি নৌকাতে চড়বো না, চড়বো না। পর আপু বলতেছে যে কেন চড়বো না, চলো তোমায় তো নিতে হবে। তো আমাকে নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল। সেখানে নিয়ে যাওয়ার পর টিকিট কাটার সময় বলতেছে যে কি প্রবলেম এর, তো বলে যে রেপ কেস। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা তো এখানে না, আউটে হবে না, ওখানে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে একটা এই ধরনের ই আছে, ওসিসি, যেখানে হচ্ছে যে এসিড ক্ষিপ্ত মেয়েদের বা হাজবেন্ড টর্চারিং করে বা এরকম সেক্সুয়াল অ্যাসল্ট কিছু ঘটনা ওইখানে নেয়। তো সেখানে আমাকে ই করা দিয়ে দিল, সেন্ড করা দিল, সেখানে নিয়ে যেতে হবে। তো সেদিন এত খারাপ অবস্থা, অথচ এখান থেকে সেটা আমার 12 তলা যেতে হয়েছে, 12 তলা থেকে আবার 1 তলা আসতে হয়েছে, আবার 12 তলা যেতে হয়েছে, তারপরে যে আমাকে ভর্তি রাখছে। ভর্তি রাখার পরে যা যা চিকিৎসা করার করলো, যেগুলো মেন সেগুলো, কিন্তু তারপর আমাকে কোনো চিকিৎসাই করেনি। যেমন আমার সেদিন শ্বাসের প্রবলেম হয়েছে, বাট আমাকে অক্সিজেন দেওয়া হয়নি, ইভেন আমার ব্লাড সম্পূর্ণ চলে গেছে, ব্লাডও ভরা হয়নি, কোনো স্লাইনও দেওয়া হয়নি ওসিসি থেকে। জাস্ট কি করলো, ঘটনাটা শুনলো, ঘটনাটা কোন এলাকার, কেরানীগঞ্জের, সেখান থেকে কিছু পুলিশ কেরানীগঞ্জে ফোন দিল, মামলা ই হলো, মামলা হয়ে গেল। তারপরে 14 তারিখে আমি ভর্তি, 16 তারিখে আমার 2 জন আসামি ধরা পড়লো, এটা হচ্ছে রুবেল আর কাজল, যার ছবি আমার মোবাইলে আছে।
একটু যারা ধরা পড়লো এদেরকে নিয়ে পত্রপত্রিকার ছবি এসছে কোনো?
হ্যাঁ,
কোন পত্রিকায় ছবি এসছে এদেরকে নিয়ে?
পত্রিকা ছবি আসে নাই, বাট আমার যে অপরাধ বিচিত্র যেখানে আমার ফুল কাহিনীটা লিখা সেখানে ছবি দেওয়া আছে
আপনার এই ওদের ছবি সহ।
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে আপনি যখন আপনার মামলাটা নিয়ে নিল, তার আগেই তো এটা পত্রিকায় পাবলিশ হয়েছে না তারপরে পাবলিশ হয়েছে?
তারপরে
এটা পাবলিশ
হয়েছে, কারণ আমাকে যেখানে রাখা হয়েছে, যেমন হচ্ছে যে 1 কিলোমিটার দূরে একটা কেচি গেট, তারপর আরেকটা কেচি গেট, কিচি গেটের ভিতরে পড়ে, সেখানে মা বাবার সাথে কারো থাকতে হয় না, শুধু ভিকটিম থাকতে পারবে, এছাড়া কেউ না।
ওকে, তারপর?
তারপর সেখান থেকে কোন সাংবাদিক আসছে, অনেক অসংখ্য সাংবাদিক আসছে তিথিকে জাস্ট দেখার জন্য, তিথি কাহিনীটা শোনার জন্য, বাট ওনারা দিতে দেয়নি যে মেয়ের ফিউচারের কথা এটা সেটা অনেক কিছু। বাট এই মিডিয়াতে না যাওয়াতেই আমার মামলার যা কাহিনী সেটা আমি বলতেছি, বললে বুঝবেন। তো 2 জন আসামি গ্রেফতার হয়, তখন আমি হসপিটালে ভর্তি, অনেক অবস্থা খারাপ আমার, আমি ঠিক মতো হাঁটতেও পারি না, আর 15 দিন পর্যন্ত আমার কোনো সেন্স ছিল না, যেমন হচ্ছে যে আমি কথা বলতেছি বলতেছি মাঝখানে থেমে যাব, তারপর আমি কোন ছেলে দেখতেছি তো আমি পুরো চিৎকার শুরু করে দিচ্ছি, আমার বাঁচাও বাঁচাও, আমি এই ছেলে আমার ই করবে, মেরে ফেলবে এখন, আমার কি করবে। বা হঠাৎ করে যদি কেউ আমাকে এসে মানে আমার গায়ে হাত দিচ্ছে তো আমি সম্পূর্ণভাবে আমি এরকম ভাবে গুজায় যাই যে না আমার সাথে কিছু করো না, আমি আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও, এবার তো ছেড়ে দাও আমাকে। তো আমি যদি টিভিতে দেখতাম নৌকা বা পানি তো আমি সম্পূর্ণভাবে ই হয়ে যেতাম। কোনদিন পর্যন্ত আমার এরকম অবস্থা, মানে আমার বাবা ভাই আমি কাউকে ই করতাম না, সবারই আমি মনে করতাম এরকম যে তারাও মনে আমার সাথে এমনই কিছু করবে। তো এরকম ছিল যে আমার কিছু মনে ছিল কিছু মনে ছিল না, ওই সেন্সটা যেদিন গায়েব হওয়ার কথা সেদিন হয়নি, বাট তারপরে ছিল না সেন্সটা। যে মানে অনেক কিছু মনে নেই, মামলার অনেক কিছু মনে আছে, যেমন আসামির অনেকের চেহারা ভুলে গেছিলাম, তারপর আবার মনে পড়ছে, হঠাৎ হঠাৎ মনে পড়ে হঠাৎ হঠাৎ ভুলে যাই এরকম। তো সাত আট দিনের মতো আমাকে ঢাকা মেডিকেল কলেজে রাখে, ওখানে ভর্তি রাখার পরে আমাকে ডিএনএ টেস্টের পরে আলট্রাসোনোগ্রাম, যেখানে মানে প্রমাণ যত কিছুর জন্য সবকিছুর প্রমাণিত হওয়ার পরে আমাকে রিলিজ দেয়, তাও পুলিশের হাতে হস্তান্তর করে তারপর রিলিজ দেওয়া হয় সেখান থেকে। যেমন আমার যে আয়ু সে আমাকে যে নিয়ে আসে, নিয়ে আসার পরে সেখান থেকে আমি বাসায় আসি, বাসায় আসার পরে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, অনেক অসুস্থ, প্রচুর বিছানা থেকে উঠতে পারি না আমি। তার মধ্যে আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয়েছে এই বয়ান দেওয়ার জন্য, যে আমার মুখের কাহিনী ঘটনা, সেখানে যাই, সেখানে ঘটনা দেই। তো দুজন যে গ্রেফতার হয়, সে দুজনের মধ্যে গ্রেফতার তখন নিয়ে থাকে, ওরা থানায় থাকে, এখন চালান করা হয়। তো তখন আমার আয়ু বলতেছে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করে দাও, তখন বলল যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করে দাও। কেন বলে কি সবকিছু কর্ম তোমার বয়ফ্রেন্ড করছে, আমার বয়ফ্রেন্ড করছে মানে কি বলতেছেন আপনি এসব? হ্যাঁ, তো আমার আয়ু যে বলতেছে যে তোমাকে বিক্রি করে ফেলছে, তুমি ওকে ধরে এত। তো তখনও তো আমি তাকে পছন্দ করি না, তো ওরকম কিছুই আমার মাঝে কাজ করে নাই। তো তাই আমি বললাম, সে আমি হসপিটাল থাকাকালীন সে আমাকে 24 ঘন্টা আমার বোনের মোবাইলে ফোন দিয়ে আমার খোঁজ খবর সবকিছু নিত, ইভেন সেখানে থাকা অবস্থায় সে আমাকে বলছে যে তুমি কোনো চিন্তা করো না, তোমার সবকিছু হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে মেনে নেব, কোনো ই নেই, চিন্তা নেই তোমার। তো যাই হোক শুনলাম, পরে তাকে আমি ডাকাইলাম বাসায় যে তুমি আমাকে দেখতে আসবে না, আমি তো হসপিটাল থেকে রিলিজ পাইছি। তো সে আমাকে দেখতে আসে, তো আমার পুলিশে ফোন দেওয়া হয় ওকে গ্রেফতার করার জন্য, তখন প্রায় 20-25 জনের মতো পুলিশ আসে, আসার পরে তারে আমার সামনে গ্রেফতার করে। তো সে আমাকে আমার রুমে বসাকালীন সে আমাকে বলতেছে যে তুমি আমাকে কেন ডেকে নিয়ে আসছো আমি তা জানি, তো বলতেছি বলো তো কেন, তো বললো যে তুমি আমাকে গ্রেফতার করাই দিবা তার জন্য তুমি আমাকে নিয়ে আসছো, তো বলতেছি যে হ্যাঁ সেটা তো সত্যি। পরে বলি কি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, তাতে আমার কোনো আপত্তি নেই। পরে তাকে গ্রেফতার করাই দিলাম, সে গ্রেফতার হলো, আর দুজন আসামি গ্রেফতার হলো, আর এছাড়া আরেকজন আসামি গ্রেফতার হয়েছে, সে ছিল না, সে অন্য মানুষ, কিন্তু পুলিশ বলতেছে সে ছিল, কিন্তু সে ছিল না, আমি চিনি। তো এইভাবেই মামলা চলতেছে, তাদের চালান করে দেওয়া হলো কোর্টে, তারপর থেকে আমার আর কোন আসামি ধরতেছে না তারা, এভাবে চলে।
টোটাল কতজনকে ধরা হয়েছে পর্যন্ত?
টোটালি ভাবে হচ্ছে যে তারপরে তার এক মাস পরে যে লোক যে আমাকে মেরে রাখছে তাকে ধরায় দেওয়ার জন্য, তাকে ধরানোর জন্য প্ল্যানিং করা হলো, যে আমার বোন কে বললো যে আপনি ফোনে কথা বলেন, সে লোকটা সুবিধান না।
আপনার যে বোনের কথা বলছেন সে বোন আজকে আমাদের এখানে রয়েছে এবং তিনি হচ্ছেন আপনার মামলার বাদী, রাইট? প্রিয় শ্রোতা, আমরা আমাদের সত্য উদ্ঘাটনের বিভিন্ন পর্যায়ে আমরা বলেছি যে আজকের এই অনুষ্ঠানের আরেকটা ক্লাইম্যাক্স হবে, সেটা হচ্ছে যে কোনো একজন অতিথি আমাদের এই ঘটনার কোন একটা পর্যায়ে তিনি ইন করবেন, এই মঞ্চে আসবেন, সেটা হচ্ছে তার আপন বোন এবং তিনি হচ্ছেন এই মামলার বাদী, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা ওর কাছ থেকে জেনেছিলাম। আমরা সরাসরি এখন তার সাথে কথা বলবো এবং তিনি আমার সাথে সত্যের মঞ্চে এই মুহূর্তে রয়েছেন, যাহা বলিব সত্য বলিব। আপনার নামটা একটু প্রথমে বলবেন।
আমার নাম নাজনীন বৈশাখী।
নাজনীন বৈশাখী, আপনি আমাদের তিথির ইমিডিয়েট বড় বোন নাকি মেজো বোন?
আমি মেজো বোন।
যে বোনটাকে দেখো সবসময় ভয় পাই সেই বোন, সেই বোনটাই আপনি?
হ্যাঁ মনে হয়।
ওকে, আপনাকে দেখো ভয় পাই, আপনি তো ওকে আনতে গিয়েছিলেন, রাইট? এবং আনতে যাওয়ার পরে ও যে প্রসেসটার কথা বললো সেটার সাথে আপনি পরিপূর্ণভাবে জড়িত এবং আপনি ওকে কাছে থেকে দেখেছেন যে ওর মেন্টাল যে ডিসঅর্ডারটা হয়েছে, আপনার কাছ থেকে অল্প করে শুনতে চাই আসলে কি অবস্থা এখন, মামলা বা সবকিছু মিলিয়ে অল্প করে একটু শুনতে চাই।
ওর মামলাটা চলতেছে এখন, তো আসামিগুলো জামিন পেয়ে গেছে, যারা যারা ছিল
যাদেরকে ধরেছে তারাও জামিন পেয়ে গেছে।
হ্যাঁ, যারা যাদের ধরছে ওরা জামিন পেয়ে গেছে, আর মানে দুজনই ধরছিল পুলিশ, তারপর জুয়েল নামের একজন আসামি আছে, মানে ওদের সিনিয়র আসামি, তো ওর যাইও আছে ওসি শাহজামান, উনি আমাকে বলছিল যে জুয়েলকে ধরায় দেওয়ার জন্য রং নাম্বারে কথা বলে। তখন আমি মানে জুয়েলের নাম্বার দিছিল কিন্তু নাম্বারটা ছিল ভুল, তারপর আমি জুয়েলের সাথে কথা বলতে পারি নাই। তখন মানে আমার মাথায় প্ল্যানিং আসলো যে জুয়েলকে না ধরাইতে পারি, কিন্তু মুসলিম আছে যার উপরে মানে আমাদের এত রাগ, মানে খুব বেশি রাগ ছিল আর কি, যে মেয়ে ডেকেও মানে এত ই
করছে,
উদ্ধার করছি যার বাসা থেকে মানে ওরা উদ্ধার করছি, তা আনতে ভাবছিলাম যে সে একজন ফেরেস্তা। ওই লোকটার প্রতি আমার খুব রাগ লাগছে। তখন আমি ওই ওর নাম্বারটা জানতাম, ওই আমরা কিন্তু এর আগে মানে ওদের বুঝতে দেয় নাই যে এই মুসলিম যে জড়িত আছে এটার সাথে, কিংবা তিথি যে আমাদের সবকিছু বলছে এটা মুসলিমকে বুঝতে দেয় নাই। তারপর মুসলিম লুকায় ছিল আর কি, পালায় পালায় ছিল, ওদের বাসায় গিয়ে আমরা ওরে কখনোই পাই নাই, মানে পুলিশও গেছে পাই নাই যায় বাসায়। তারপর মুসলিমকে ধরার জন্য আমি চিন্তা করলাম যে মুসলিমের নাম্বারে ফোন করি আর কি, তারপর রং নাম্বারে ওই মুসলিমের সাথে আমি কথা বলা শুরু করি। সে কিন্তু একজন মানে সিনিয়র একজন লোক, মানে আমার বাবার বয়সী যেটাকে বলে, হ্যাঁ, সে আমার সাথে রং নাম্বারে কথা বলতে আগ্রহী, সে আমার সাথে রং নাম্বারে পরে কথা বলছে, কথা বলছে পরে আমি তাকে বলছি যে এমন এমন জায়গায় আসেন, যেমন ওই যে আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল আসেন, ওইটা থানার কাছে আসছে। তো আমি শাহজামানকে বললাম যে মানে ওসি তদন্ত যে আসছে বর্তমানে, ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া এরকম এরকম ওইখানে আসবে, তো উনিও বললো যে ডাক দেন, আপনি ডাকেন, ডাকার পরে আমরা আসবো। তারপরে ওই মুসলিমকে ওইখান থেকে ধরাই দিছি আর কি, মুসলিম আসছে আমার সাথে দেখা করতে, যে লোকটা মনে করেন একজন বয়স্ক, তার ওয়াইফ আছে, মানে তারপরে থাকা সত্ত্বেও মানে সে আবার একজন কতটা নারী লোভী,
মানে বোঝা
যায়, হ্যাঁ নারী লোভী একজন লোক। তারপরে মনে করেন তাকে আমি ধরাই দেই, এইভাবে মানে তিনজনকে ধরে, এছাড়াও মানে আরেকজন হজরত নামের একজন লোককে ধরছে, কিন্তু আমাদের তিথি আবার খুব মানুষ যাকে দেখে একবার মানে চিনে আর কি, চিনতে পারে। তা আমি বলছিলাম তুই অন্ধকারে কিভাবে চিনছিস তুই সবাইকে, তখন বললো যে ওরা যে লাইট আছে না মোবাইলের যে টর্চ ছিল ওটা দিয়ে মানে একজন আরেকজনকে মারছিল, পরে চেহারা দেখছি। আর ভাগ্যবশত সেদিন ছিল চাঁদনি রাত, চাঁদ ছিল আকাশে, অনেক চাঁদ ছিল, তো মানে চাঁদের আলো ছিল অনেক, তারপরে ও আর কি সবাইকে ওই চাঁদের আলোতে দেখতে পেয়েছিল, আর এক একজন টর্চ মারছিল এক একজনকে।
মামলার বর্তমান অবস্থা কি, সবাই কি ছাড়া পেয়ে গিয়েছেন?
মামলার বর্তমান অবস্থা হচ্ছে যে না, এখন মুসলিম আছে, মুসলিমের জামিন চাইতেছে বারবার, আর রুবেল ছাড়া পেয়ে গেছে, ওরা ছাড়া পেয়েও মানে আমাদের বিভিন্ন হুমকি ধামকি, তিথিতে এখন জীবনের কোন নিরাপত্তাই নেই। এখন আমরা ওইখান থেকে বাসা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে মানে আব্বা আম্মা তো খুবই ভয় ভয়ে থাকি সবসময়, আর আমি মানে যদি একটু ভয় পাইতাম এই মামলাটাই চলতো না। তো আমি মনে করি যে না, আমি এই মামলাটাকে ধরে রাখতেছি, ধরতে গেলে আমি অনেকটা, যার জন্য মনে করেন মামলাটা চলতেছে। তারপর ওরা কি বলে জানেন, মনে করেন এমনিতে আপনার আপোষের জন্য কয়েকবার কথা বলছে, আমাদের খুব টাকা পয়সা সাজছে, যেমন ধরেন মেম্বার আমাকে মনে করেন অনেক টাকা সাজছে, 50 লক্ষ টাকার মতো সাজছে, যখন মানে ওনার ছেলে ছিল আর কি আপনার ইয়েতে থানায় ছিল, একবারে 50 লক্ষ টাকা সাজছে মানে ক্যাশ, বলে কি যে আমার মানে এটা দিবে আমাকে, মানে এটা সাথে সাথে ওনার ছেলেকে মানে কেস উঠাই ফেলতে, মানে তখন তো মানে আমার যে মনের অবস্থা আর এখনো যে মনের অবস্থা এটা তো বুঝাই যেতেছে। কারণ আমার ছোট বোনের যে মনে করেন টাকা পয়সাটা, আসলে আমরা কিন্তু আর্থিক অবস্থা আমাদের খুব একটা স্বচ্ছল না, কিন্তু তারপরও আমাদের ওইটা চাই না, আমরা চাই এটার একটা ন্যায্য বিচার হোক, একটা ভালো বিচার, চরম বিচার হোক। এটা
তুষারের কি হয়েছে?
তুষার এখন জেলে আছে, ও বর্তমান জেলে আছে, আর আমার মনে হয় যে তুষার ছেলেটা দোষী না, মানে যতটুকু বুঝছি আর কি, ফার্স্ট টু লাস্ট বুঝাই গেল যে ছেলেটা খুব একটা দোষী না আর কি, তারপরে বাকিটা জানি না।
এটা আপনার ব্যক্তিগত অভিমত, কিন্তু বিচারের ভারটা তো অবশ্যই যারা বিচার বিভাগ যারা রয়েছেন তারা বিচার করবে।
আর আশেপাশের মানুষও অনেক হুমকি ধামকি দিতেছে, আমরা তো মনে করি এখানে ভাড়া থাকি, ভাড়াটিয়া, তবে অনেক দিন ধরে থাকি, তিথি ওখানে হাজারীবাগে জন্ম, তো অনেকে বলে যে রানা, যে রানা প্লাজা আছে না যেটা ধ্বংস হইল আর কি, তো বলে ওরা বলে আমাকে বুঝায় যে এই রানা প্লাজা ধ্বংস হয়েছে, এত মানুষ মারা গেছে, এত মানুষ ই হয়েছে আর কি, তো রানাকে ফাঁসি দিলে কি সব ফিরে আসবে, এই কথাটা বলে আমাকে। তো তোমার বোনকে যারা ক্ষতি করছে ওদের ফাঁসি দিলে কি তোমার বোন আবার আগের মতো হয়ে যাবে,
এগুলো বলে।
হ্যাঁ, এগুলো বলে। এখন মানে আপনাদের মানে কি বিবেক বলেন, এটা কি কথাটা ঠিক যে রানাকে ফাঁসি দিলে কি সব ফিরে আসবে, এই জন্য কি রানার কোন শাস্তি হবে না?
আমরা এটাকে এসএমএস বলে দিতে চাই, লোকজন যারা এটা বলছেন যে যারা অপরাধ করেছে তাদের যদি ফাঁসি হয় তাহলে যে ক্ষতিটা হয়েছে সেটা কি ঠিক হয়ে যাবে, এটাকে কোন মানুষ কি সমর্থন করতে পারে? আপনার কি মনে হয় প্রিয় শ্রোতা, আপনার কি মনে হয় এটাকে সমর্থন করা উচিত, এটা কি অন্যায়? জীবনে ভুল শুদ্ধ সবকিছুই থাকবে, কিন্তু যে অপরাধটি এই মেয়েটির প্রতি হয়েছে, যে জঘন্য নির্মম বর্বরোচিত অপরাধ, সেই অপরাধের যারা অপরাধী তাদেরকে শাস্তি না দেওয়ার কথা যারা বলে তাদেরকে কি কোনোভাবে সমর্থন করা যায়? এই ঘটনার সুন্যায্য, এই ঘটনার একেবারে পুঙ্খানুপুঙ্খ অপরাধী যারা, তাদের একেবারে চাক্ষুষ বিচার হওয়া উচিত। যারা মনে করেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং সুষ্ঠু বিচারের জন্য তারা অপেক্ষায় থাকবেন, যদিও আমরা দেখেছি যে এই মেয়েটির প্রথম জীবনে অনেক বড় ফল্ট রয়েছে, ও সেটা স্বীকার করেছে যে এবং সেটা অনেক বড় ধরনের গর্হিত অপরাধ, কিন্তু ওর জীবনের শেষ পর্যায়ে এসে সেটা যেভাবেই হোক না কেন যেটা হয়েছে সেটার একটি সুষ্ঠু বিচার অবশ্যই হওয়া উচিত। এবং সেটার জন্য যে ভদ্রমহিলাটি তার বড় বোন যে লড়ে যাচ্ছেন সেটার পেছনে আপনার একেবারে যুক্তিযুক্ত সমর্থন রয়েছে এবং আমরা বিচার বিভাগের প্রতি একেবারে উন্মুখ হয়ে রয়েছি যে সঠিক বিচারটি আমরা শেষ পর্যন্ত পাব। যারা এটাকে সমর্থন করেন তারা লিখেন ইয়েস, YES, ইয়েস, এবং যারা এর বিরুদ্ধে কোনো কিছু বলতে চান তারা লিখবেন নো, NO, নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা আপনাদের রেজাল্টের অপেক্ষায় আছি। আমরা দেখতে চাই যে আজকে যে ঘটনাটি এখানে প্রচার করা হলো সেই ঘটনাটি আপনাদের মনে কতটুকু এবং কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে আমরা দেখতে চাই। এবং আপনি যদি মনে করেন যে বিচার সঠিকভাবে পাওয়া উচিত এবং বিচারের প্রত্যাশা আপনি আছেন তাহলে আপনি লিখবেন ইয়েস, YES, এবং আমরা ডেটাটা বলতে চাই যে কত শতাংশ মানুষ এখানে ইয়েস বলেছেন। প্রিয় শ্রোতা যাই লিখুন না কেন লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরে আমরা SMS পোলে রেজাল্ট জানিয়ে দেব, আপনি ইয়েস অথবা নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি,
আমার বোনকে যখন আমরা উদ্ধার করি তখন আমার ছোট বোন মানে একদম স্তব্ধ, মানে একদম যখন হাসপাতালে ছিল একদম স্তব্ধ। আমি কিন্তু দেখছি যে অন্য কারণে ও খুব কান্নাকাটি করে, কিন্তু এই ব্যাপারের পরে কিন্তু একদম পাথরের মতো হয়ে গেছে, ওর চোখে আমি পানি দেখি নাই। তখন আমি কিন্তু অনেক কান্না করছি, আমার মানে চোখে অনেক পানি আসছিল, আর আমি কান্না করে আমি বলছিলাম আমার ছোট বোনকে, কিরে তিথি তোর চোখে কোনো পানি নাই, তোর চোখে কোনো পানি নাই কেন, তুই কথা বলিস না কেন, একদম স্তব্ধ হয়ে গেছিল। তখন ও আমার কান্না করে বলে নাই, আমাকে এমনিতে স্তব্ধ ভাবে বলছিল যে দেখ আপু কাল রাতে এত চিৎকার করছি যে আমার কণ্ঠে কোনো স্বর নাই, এত কান্না করছি যে আমার চোখে আর পানি নাই। আমি বলি যে আমাদের সমাজে আমাদের বাংলাদেশে কি কোনো বিবেকবান মানুষ নাই, দেশপ্রেমিক নাই, আমি বড় ক্লান্ত হয়ে গেছি মামলা লড়তে লড়তে, প্লিজ হেল্প মি, কেউ যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন, কোনো ভালো জজ, কোনো ভালো উকিল, কোনো ভালো মানুষ, প্লিজ হেল্প মি, আমি বড় ক্লান্ত হয়ে গেছি।
আমরা আপনার এই ক্লান্তিতে আমরা আপনার এই ক্লান্তির জায়গাতে আপনাকে অনেক অনেক বেশি উৎসাহ দিতে চাই। আপনি জীবনের শেষ দিন পর্যন্ত হারবেন না। আপনি যাহা বলিব সত্য বলিবতে আজকে এসেছেন, আপনার বোনকে সাথে করে নিয়ে এসেছেন, লাখো মানুষ এখানে শুনছে, আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি, আমরা পুরো দেশকে জানিয়ে দিয়েছি, দিস ইজ দ্য বিগ প্ল্যাটফর্ম, এবং আমরা বিশ্বাস করি নিশ্চয়ই বিচারালয় থেকে যে রায়টি আসবে সেটা নিশ্চয়ই যিনি অপরাধী তার জন্য যেন শাস্তির হয় এবং যিনি নিরপরাধী তার জন্য যেন সেটা মেনে নেওয়ার মতো হয়, নিরপেক্ষ বিচারটি যেন হয়, কোনো অপরাধী যেন এখান থেকে পার না পেয়ে যায়। আমরা ঘটনাটি তুলে ধরেছি, আমরা কোনোভাবেই মামলাকে প্রভাবিত করতে চাইনি, আমরা প্রেক্ষাপটটি তুলে ধরেছি। এক দুই নম্বর হচ্ছে যে জায়গাটি আমাদের মূল টার্গেট ছিল, সামাজিক সচেতনতার জায়গাটিতে, সেখানে আমরা প্রথমেই আপনাকে আরো একবার মনে করে দিতে চাই তিথির সেই কথাটি, আমার মতো ভুল যেন কেউ না করে এবং আমার মতো জীবন যেন আর কোন তিথির না হয়। আমরা আবারও ফিরে যাচ্ছি তিথির কাছে এবং একটু পরে আপনাদেরকে SMS পোলের রেজাল্ট আমরা জানিয়ে দেব। তিথি, আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনার কিছু বলার আছে আর আপনি কিছু বলতে চান? আমার কিছু কোশ্চেন আছে, সেটা আমি যাব, তবে তার আগে আপনার কিছু আর বলার আছে?
হ্যাঁ, আমার এটাই বলার আছে যে ভালোবাসার কষ্টটা কিছুই না, যখন মানুষের কাছে খুব বড় একটা কষ্ট এসে দাঁড়ায় তখন কিছুই মনে হয় না। আমিও একদিন কাঁদছি প্রচুর, আমার কাছে মনে হয়েছে যে আমার ভালোবাসা মানুষটা আমার থেকে দূরে চলে গেছে, আমি মনে হয় আমার জীবনটা শেষ এখানে। কিন্তু সেদিনের রাতের পর থেকে আমার কাছে এসব কষ্ট কিচ্ছু না। আমি এটাই বলতে চাই শ্রোতাদের যে এরকম ভুল কোনো মেয়ে যেন না করে, ভালোবাসছি তাকে পেতে হবে সেটা না, ভালোবাসার মাঝে জয় থাকতে হবে সেটা না, আমার মতো ভুল যেন না করে কেউ। আর এটাই বলতে চাই যে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন হয়তোবা আমি আমার অপরাধীতে শাস্তি দিতে পারবো, কারণ আমি আমার নিজের অপরাধে শাস্তি পাইছি। হয়তো আমার কাছে আমার ভুলটা লাগতেছে অনেক বড়, কিন্তু এরকম ভুল অনেক মেয়েই করে, কিন্তু তাদের জীবনে তো ঘটে না, আমার জীবনে কেন ঘটলো? এত বড় মাসুল আমাকে কেন দিতে হলো যে সারাটা জীবন এমন একটা ঘা যেটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, মিনিটে মিনিটে আমার মনে পড়বে যে আমার লাইফে কিছু একটা ঘটে গেছে যে আমি কখনো কল্পনাও করতে পারিনি, আমার সবকিছু এখন শেষ। আমি এটাই বলতে চাই, আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আপনারা যদি আমার দিকে এগিয়ে আসেন, হয়তো আমার কেসটা লড়তে আমার অনেক উন্নত হবে, বা তাদের আমি সাজা দিতে আমি পাবো,
তারা সবাই ছাড়া পেয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমি কার কাছে যাব, যেখানে যাই কেউ আমাকে হেল্প করে না, কেউ চিৎকার করে বলতেছে না যে হ্যাঁ তিথি যে অপরাধ হয়েছে তার সাথে সেটা শাস্তি দাও, কিন্তু কেউই বলতেছে না, সবাই বলে যে তিথির দোষ, আমার দোষ, আমি স্বীকার করি আমার দোষ, আমার দোষ কিছু ছিল, তার জন্য কি আমার এত বড় একটা শাস্তি ভোগ করতে হবে?
প্রশ্নটা আমাদেরও থেকে যাবে যে তার জন্য কি তিথির এই শাস্তি হওয়া উচিত, কিংবা তিথিকে যারা শাস্তি দিল সেটা যদি তিথি নিজের কাছ থেকে মেনেই নেয় যে আমার নিয়তিতে এটা ছিল কারণ আমি অপরাধ করেছি, তাহলে কি অপরাধীকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় না যে তোমরা যেটা করেছো সেটা একটা বিচারের প্রক্রিয়া ছিল, নিয়তির কাছে তোমরা বাধা ছিল এবং সেই নিয়তির বাধা অনুযায়ী তোমরা তাকে শাস্তিটা দিয়েছ? গর্হিত অন্যায় সবসময় অন্যায় যে অ্যাঙ্গেল থেকেই হোক না কেন। তিথি যদি তার নিজের জীবনের কাছে বুঝটা দিয়ে দেয় যে আমি যে অপরাধগুলো করেছি সেই অপরাধের শাস্তি আমি পেয়েছি, কিন্তু যারা তিথির ক্ষেত্রে অপরাধগুলো করলো তাদের ক্ষেত্রে বুঝটা কি হবে, সে জায়গাটায় আমরা আমাদের জায়গাতে আমরা আবারও বলছি আমরা বিচার বিভাগের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে অপেক্ষা করতে চাই, আমরা দেখতে চাই শেষ পর্যন্ত মামলাটির রায় কি হয়। অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছেন, অপরাধী আছেন, এটা বিচারের একটা প্রক্রিয়া, আমরা এটাও বিশ্বাস করি, কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই যে আমরা শেষ পর্যন্ত এই মামলায় অপরাধী যিনি তার শাস্তি হয় কিনা। আমরা প্রিয় শ্রোতা, যে প্রশ্নগুলো আমি আজকে তিথিকে করতে চেয়েছিলাম সে প্রশ্নগুলোর উত্তর আমি পেয়ে গিয়েছি, তারপর আমি তিথিকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তিথি আপনার মতো যারা আছে, যে মেয়েরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি খুব ছোট করে কি বলতে চান?
তাদের শুধু আমি এটাই বলতে চাই যে ফ্যামিলির কাছে কিছু লুকায়ও না, আর যদিও কাউকে লাভ করো তার সাজা তাকে দেওয়ার চেষ্টা করো, অন্য কাউকে না, তাহলে হয়তো বা আজকে যেই কষ্ট আমি পাচ্ছি সেটা তোমাদেরও পাইতে হবে। আর আমি চাই না যে আমার মতো তৃতীয় একটা তিথি জন্ম হোক, আর যদিও হয় অপরাধকে তুমি পিছে ফেলো না, তার সামনে যা তার সাথে যুদ্ধ করার চেষ্টা করো, তাহলে দেখবা কিছু একটা তো হবে।
আমরা এই তিথিকে স্যালুট করতে চাই যে তিথি স্বীকার করেছে জীবনের ভুলগুলো, আমরা এই তিথিকে স্যালুট করতে চাই যে তিথি তার জীবনে যে দুর্ঘটনা যারা ঘটিয়েছে তাদের জন্য নারী হিসেবে বাংলাদেশের সমাজে থেমে যায়নি এবং সে নিজের নাম প্রকাশ করে সত্য প্রকাশ করে সে লড়াই করছে, তার যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে সে লড়াই করছে। এই তিথিকে আমাদের যা বলিব সত্য বলিব থেকে স্যালুট। প্রিয় শ্রোতা, তিথির অপ্রিয় সত্য এবং তিথির যে সংগ্রাম সেই সত্য উদ্ঘাটনের পর্বটি এখানে শেষ হচ্ছে, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। একটু পরেই ফিরে আসবে আরজি কিপ্রিয়া তার টিম সহ এবং যাহা বলিবর সত্য বলিবর অন্যান্য সেগমেন্ট নিয়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে রীতিমতো বিভিন্ন হাজার হাজার কমেন্টস পড়ছে ওর ছবিতে শুরু করে বিভিন্ন জায়গাতে, আপনারা এসে দেখতে পারেন কি সিনারিও চলছে ওখানে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার এবং একই সাথে এবিসি রেডিওর মূল যে পেজটি রয়েছে সেটার ফ্যান হয়ে যাবেন। আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান তিথির মতো জীবনের ভুলগুলো স্বীকার করতে, তাহলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি আপনার সেলফোনে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমি আবারও বলছি JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। প্রিয় শ্রোতা, আমরা SMS পোলের রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি, আমরা এই মুহূর্তে জানব SMS পোলে কত শতাংশ মানুষ চেয়েছেন যে যে ঘটনাটি ঘটেছে এটা সঠিক বিচার হোক এবং তিথির যিনি বড় বোন ছিলেন তার মতো করে কতজন বিলিভ করেছেন যে এটাও নিয়তি ছিল এবং নিয়তির কারণে এটাও পেয়ে গিয়েছে, বিচার করে কি হবে? চলুন আমরা দেখে নেই SMS পোলের রেজাল্ট এই মুহূর্তে কি বলছে।
Yes, 99%. No, 0%. No comments. 1%.
প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্ট বলছে 99% মানুষ চেয়েছে যে এই ঘটনার বিচার হোক এবং 1% মানুষ বলছে যে মন্তব্যহীন, অর্থাৎ নো কমেন্টস আমরা একটিও পাইনি, সবগুলোই পেয়েছি ইয়েস। আমরা হাজার হাজার টেক্সট পেয়েছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আপনার মতো করেই সবাই ওয়েট করতে চাই, অপেক্ষা করতে চাই সুদিনের জন্য যেদিন তিথির সাথে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তারা ধরা পড়বে এবং তিথির মুখে হাসি ফুটবে। আমরা ফিরে আসতে চাই একটু পরেই, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে। সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.